দিচ্ছি সানডে সাসপেন্স, গান টান উত্তেজনা।
অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত। এই মুহূর্তে সাংঘাতিক একটি ঘটনা আপনাদের না জানালেই নয়, কিছুক্ষণ আগে আমাদের অফিসে একটি রহস্যজনক অডিও ক্লিপ এসছে এবং সাংঘাতিক বিস্ফোরক কিছু কথা তাতে আছে, আমরা শুনে নেব সেটা।
আগামী ১২ তারিখ, সাবধান, ঠিক সকাল ১১টায় জেলের ভেতর খুন হবে ফরিয়াপুকুর ধর্ষণ মামলার আসামি। আই রিপিট, ১২ তারিখ ঠিক সকাল ১১টায় জেলের ভেতর শাস্তি পাবে ফরিয়াপুকুর ধর্ষণ মামলার আসামি। ঘর মে ঘুসকে মারুঙ্গি, কারো দম থাকলে সেভ হেম। ১২ সেপ্টেম্বর, মার্ক ইউর ডেট, ইয়ার্স ফেথফুলি, মজন তালি সরকার। নাম তো সুনাহি হোগা।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য রোহান রায়ের নতুন থ্রিলার মজনতালী সরকার, অডিও নাট্যরূপ আনন্দরূপ চক্রবর্তী ও সৌমিত দেব। রোহান রায়ের জন্ম বেলঘরিয়ায় ১৫ জুলাই ১৯৯০ সালে। পড়াশোনা বরানগর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজে। পিসায় কলেজ শিক্ষক, বর্তমান কর্মস্থল বারাসাত সরকারি মহাবিদ্যালয়। মজনতালী সরকার তার প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র উপন্যাস। উপন্যাসটি ২০২৫ সালের বইমেলায় পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া পথ নেই এবং ৭৬% ধীরেন বাবু নামে তার দুটি গল্প সংকলন রয়েছে। এই গল্পটির কথক ঋতব্রত মুখোপাধ্যায়, মুখ্য চরিত্রে দেবেশ চট্টোপাধ্যায়, আভিরি সিংহ রায় ও আরো অনেকে। শুরু হচ্ছে মজনতালী সরকার।
২রা আগস্ট ২০১৩, রাত ৯:১০, ফার্ন রোড। যে যন্ত্রণার শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা একটা বেঁটে মতো লোকের, রাস্তায় পড়ে কাতরাচ্ছে লোকটা, কারণ এই মাত্র আপাদমস্তক কালো পোশাক ও মুখোশে মুখ ঢেকে একটি ছায়া কেউ কিচ্ছু বোঝার আগেই ওই বেঁটে লোকটার একটা চোখ খুবলে তুলে এনেছে। এই সাংঘাতিক কাণ্ডটির সাক্ষী সুচেতা দত্ত, এক কলেজ ছাত্রী, যাকে এই অন্ধকার রাস্তায় ঘিরে ধরেছিল ওই বেঁটে লোক ও তার সাগরেদরা।
দৃষ্টিভঙ্গি না বদলালে সমাজ তো বদলাবে না, ঠিক কিনা? কি হলো, কি হলো বলো, ঠিক কিনা?
ঠিক
ভ্যাত, কেউ ঠিক কিনা বললে উত্তর পরপর ঠিক বলতে হয়। হীরক রাজা দেখনি? ঠিক কিনা? ঠিক, 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 মনে থাকবে?
থাকবে।
গুড, গুড।
এই বেঁটে মতো লোকটা তার সাগরেদদের নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফলো করছিল মেয়েটিকে, তারপর সুযোগ বুঝে চড়াও হয়েছিল ওর উপর। অন্ধকার রাস্তায় ঠিক যে কারণে চারজন পুরুষ একটা মেয়ের উপর চড়াও হয়, ঠিক সেই একই কারণে।
আপনারা কে, ফলো করছেন কেন, কি চাই?
তোমায় চাই রে।
আমি কিন্তু চেঁচাবো।
চেঁচাবে তো, ১০০ বার চেঁচাবে। তুমি চেঁচাবে, আচড়াবে, চামড়াবে, তবে না পানাবে বল।
হেল্প, হেল্প, কেউ আছেন? হেল্প,
আরে আমরা আছি তো, আরো লোক লাগবে।
বাঁচাও বাঁচাও বাঁচাও।
ইংলিশে কাজ হলো না যখন বাংলায় হবে।
প্রথমে পেপার স্প্রে নিয়ে চেষ্টা করেছিল সুজাতা, চারজনের সঙ্গে পেরে ওঠেনি। একজন হাত দুটো আর দুজন পা দুটো ধরেছে, আর একজন সুজেতারই ওড়না দিয়ে ওর মুখ বাঁধছে। সাগরের যখন আশপাশ দেখে সিগন্যাল করল যে সবকিছু ক্লিন, তখন আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো বেঁটে লোকটা। প্যান্টের জিপ নামাতে যাচ্ছে ঠিক সেই সময় ঘটনাটা ঘটল। হাওয়া কেটে তীক্ষ্ণ একটা আওয়াজ এলো, তারপরেই অস্ফুট একটা আর্তনাদ করে বেঁটে লোকটা উপুর হয়ে পড়ল ধুলোর মধ্যে। কেউ কিচ্ছু বোঝার সময় পেল না। বিদ্যুতের ঠিকরে ওঠা আলোয় দেখা গেল লোকটার ঘাড়ে একটা ছুরির বাঁট চকচক করছে, আর তারপরেই বলে উঠল সে,
ইংরেজিতে একটা কথা আছে না, কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। ভুল কথা, বেসিক্যালি ওভার কনফিডেন্স কিলস দ্য ক্যাট। প্র্যাকটিস প্র্যাকটিস বস, আরেকটু প্র্যাকটিস লাগবে।
বিদ্যুতের আলোয় সুজেতা অবাক হয়ে দেখল কোমরে হাত দিয়ে ফিল্মি কায়রায় দাঁড়িয়ে আছে মুখোশধারী সেই আগন্তুক। দেহরেখা টান টান, পা দুটোয় উল্টো ভি এর ভঙ্গি। এই পরিস্থিতিতেও সুজেতার মনে পড়ল ছোটবেলায় অ্যানিমেটেড সিরিজে ব্যাটম্যানকে প্রথম দেখা যেত ঠিক এইভাবেই।
এমন বৃষ্টি যাতে কোথায় বাড়িতে বসে বুড়ো সাধুর সঙ্গ করবি তা না, ফালতু এত কষ্ট।
মুখোশধারীর এ কথা শেষ হতে না হতেই দলের একটা লোক ঘুষি বাগিয়ে তেড়ে এলো তার। মুখোশধারী সেই উদ্যত ঘুষিটা মোহাম্মদ আলীর ক্ষিপ্রতায় ডজ করে বড়া ভয় মুদ্রায় আক্রমণকারীকে বুকে একটা ধাক্কা মারল। ধাপা একটা শব্দ হল, লোকটা কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেল। মুখোশধারী লোকটার পাশে হাঁটু মুড়ে বসল। লোকটার মাথাটা দুহাতে খুব আদর করে তুলে ধরল, তারপর লোকটার ঘাড়টা পরিপাটি করে এমন একটা দিকে ঘুরিয়ে দিল যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো যায় না। অন্য একটি লোক সম্মোহিতের মতো বসে এই সব দেখল। মুখোশধারী দুহাত মাথার কাছে নিয়ে এসে চুলের কাঁটা আলগা করে নিল। স্লুইস গেট খুলে বেরিয়ে আসা জলের মতো ঝাঁপিয়ে নেমে এলো এক ঢাল চুল। এবার লোকটার সামনে গিয়ে দাঁড়াল মুখোশধারী। লোকটা পিছতে পিছতে তার পিঠ দেওয়ালে ঠেকে গেল।
আহারে, এবার কি হবে? ইংরেজিতে কর্মা বলে একটা কথা আছে জানিস, কর্মফল। না, অত বিদ্যে তোমার ঘটে নেই চাঁদু। এনিওয়ে, গুরু শাহরুখ খানের একটা বাণী আছে জানিস তো, ও সরি তোকে তুই বলছি, কিছু কিছু মনে করিস না। হ্যাঁ, তো বাণীটা হলো, কিসি চিজ কো আগর সচ্চে দিল সে চাহো তো পুরি কায়নাত। তোর স্বপ্নটা সত্যি করার জন্য কায়নাত আমায় পাঠিয়েছে, বুঝেছিস? নে নে, ঝটপট কর ঝটপট কর, প্যান্টটা খোল। মা প্যান্ট খুলতে শেখায়নি?
এই কথাটা সেই মুখোশধারী লোকটার গলায় একটা ছুরি ঠেকিয়ে বলল। তড়বড় করে প্যান্টটা কোমর থেকে আলগা হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ল লোকটা।
লক্ষ্মী ছেলে,
মুখোশধারী লক্ষ্মী ছেলের পেছন দিকে চুলটা টেনে ধরে সামনে ল্যাম্পকে সজোরে ঠুকে দিল। মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করল। মাটিতে পড়ে লোকটা গোনাতে লাগলো। এমনি সময় রক্ত দেখলে গা গুলিয়ে ওঠে সুচেতার। কিন্তু আজ কেন এত আনন্দ হচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছে না সুচেতা। অন্যদিকে ভয় না যন্ত্রণায় কে জানে, মুখোশধারী যখন লোকটার হাত পা বেঁধে ফেলল তখন টুং শব্দও করেনি সে। মুখোশধারী এবার সুচেতার দিকে মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করল,
তোমার আসলে ভয় লাগে?
একটু।
আর এটাই?
মুখোশধারীর পকেট থেকে বেরিয়ে এলো একটা কাঁচের শিশি। শিশির ভেতর দুখানা বিছে কিলবিল করছে।
আলাপ করি দি, জয় আর বীরু, কিউট না?
মাটিতে পড়ে থাকা লোকটা কিছু বুঝতে পারার আগেই জয় আর বীরু চালান হয়ে গেল তার জাঙ্গিয়ার ভেতর। লোকটা সারা শরীর মুচড়ে বিকট চিৎকার করে উঠল। বিস্ফারিত হয়ে উঠেছে তার চোখ দুটো, যেন ঠেলে বেরিয়ে আসবে। মুখোশধারী লোকটার মুখটা না বেঁধে ফেললে আর্তনাদের শব্দ ছড়িয়ে পড়ত অনেক দূর।
ভাই, ভিয়েতনাম এত ইন্টারেস্টিং একটা দেশ, যুদ্ধ বন্দীদের ইন্টারোগেট করত এইভাবে, একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজ প্রণালী। জয় আর বীরুকে তো আজ সকালেই বাথরুমের পেছনের পাইপের পাশ থেকে ধরেছি। এনিওয়ে, কত দূর যাবে?
স্টেশন।
ব্যাগে জল আছে?
সুচেতা ব্যাগ থেকে জল বের করে গোটা বোতলটাই শেষ করে ফেলল। তারপর চোখ বুজে ভালো করে শ্বাস নিল। অ্যাড্রেনালিনের স্রোত শান্ত হচ্ছে খুব ধীরে ধীরে। মুখোশধারীকে এবার ভালো করে জরিপ করল সে। হাইট মাঝারি, কালো টাইট জাম্পস্যুটে নির্মেদ ছিপছিপে দেহের চড়াই উতরাই প্রকট হয়ে উঠেছে। পায়ে হাঁটু অবধি লম্বা জুতো, মুখের মাস্ক মাথা আর চোখ ঢেকেছে, ঠোঁটের অংশ অনাবৃত। জাম্পস্যুটের পকেটে হাত গুঁজে একটা কাগজ বের করে আনল মুখোশধারী। তারপর গোল্লা পাকিয়ে সেটা রাস্তায় ফেলে দিয়ে বলল,
সুজেন জর্ডেন নামটা চেনা লাগছে?
হ্যাঁ, উনি তো মারা গেছেন সন্ধ্যায়।
সুজেন জর্ডেন, যিনি প্রথম আড়াল থেকে বেরিয়ে এসে সকলের সামনে বলেছিলেন, আমি সুজেন জর্ডেন, আমি পার্ক স্ট্রিটের গণধর্ষিতা। সেই সুজেন মারা গেছেন সন্ধ্যায়।
কিভাবে?
মেনিঙ্গো এনসেফালাইটিস।
ও,
এনিওয়ে, তুমি মুকেশ সিং বা লীনা দাশগুপ্ত কারো নাম শুনেছ?
না।
ভেরি গুড, আগামীকাল শুনবে। আজ আসি, এখন একটু সোনারপুর যেতে হবে। এই এখানে এখন যেটা ঘটল ওদিকেও রিপিট টেলিকাস্ট আছে। টাটা।
এক মিনিট, আপনি কে?
ইয়র ফ্রেন্ডলি নেইবারহুড মজনতালি সরকার, নাম তো সোনাহি হোগা।
ফার্ন রোডে সুচেতার সঙ্গে ওই অদ্ভুত ঘটনার পর সোনারপুরেও একই কাণ্ড ঘটায় এই ফ্রেন্ডলি নেইবারহুড মজনতালি সরকার। অর্থাৎ অন্ধকার এক গলিতে একলা একটি মেয়েকে ঘিরে ধরা কিছু লাফাঙ্গা দুশ্চরিত্রকে মোক্ষম সময়ে এসে সে আটকায় এবং তারপর সবাইকে হকচকিয়ে প্যান্টের পকেট থেকে আরও একটি শিশি বের করে। ভেতরে আরো দুটো বিছে, ওদের নাম নাকি রাম আর লখন। আপনারা তো বুঝতেই পারছেন এই রাম আর লখন তারপর কি করেছিল। মজনতালী দাঁড়িয়ে দেখেছিল যতক্ষণ না সেই একলা মেয়েটি অঝোর বৃষ্টি মাথায় নিয়ে সাবধানে বাড়ির পথ ধরেছিল, আর রাতের ওই নিস্তব্ধ জনপথে দাঁড়িয়ে কে জানে কি ভাবছিল শহরের এই নতুন সুপার হিরো, ও সরি, হিরোইন। অবিরাম ঝরে পড়া এই বৃষ্টি অবশ্য আরও একজন চুপ করে দেখছিল, শহরের অন্য এক প্রান্তে বারান্দায় দাঁড়িয়ে। জলের ছাঁট লাগছিল গায়ে এসিপি দময়ন্তী মুখার্জি। সুপার হিরো তো তিনিও ছিলেন পুলিশ ফাইলসে, এককালে তার নামে বাঘে গরু তো এক ঘাটে জল খেত, এখন এখন তার রোজের খোরাকে ডিপ্রেশনের ওষুধটা মাস্ট।
এখনো মনে আছে মা কি সব তাগা তাবিজ বেঁধে দিত যাতে আমি এরকম ছেলে ছেলে দেখতে না থাকি। স্কুল কলেজের সহপাঠীদের আমায় দেখলেই চেনা প্রশ্ন, দময়ন্তী বলতো চৈতন্যদেবের ডাকনাম কি? নিমাই। কিন্তু তারপর রঞ্জন সরকার নামে আশ্চর্য লোকটা এসেই সব বদলে দিল। যতবার জিজ্ঞাসা করেছি এত মেয়ে থাকতে তুমি আমায় কেন পছন্দ করলে বলো তো, ততবার একটাই উত্তর দিয়েছে, কারণ তুমি দময়ন্তী। রঞ্জন নেই প্রায় 1.5 বছর হল, কিন্তু এতদিন পর আজও বৃষ্টি নামলেই মনে হয় ও ভিজে যাবে না তো, ও কোনো শীতের নিচেই দাঁড়িয়ে আছে তো।
নিজের সঙ্গে দময়ন্তীর রোজকার কথোপকথনের শব্দ ছাপিয়ে বহুদিন পর দময়ন্তীর ঘরে আজ টেলিভিশনের শব্দ জেগে আছে, সুজানের খবরটা চলছে।
টিভির পর্দায় তিনি সর্বসম্মুখে দাঁড়িয়ে বলে দিয়েছেন, আমি সুজান জর্ডান, পার্ক স্ট্রিটের গণধর্ষিতা। সাহস আর প্রতিবাদের মুখ সেই সুজান তার লড়াই অসম্পূর্ণ রেখেই প্রয়াত হলেন মাত্র 42 বছর বয়সে।
এই যে সুজান মারা গেলেন, কি হবে? দুদিন হই হল্লা হবে, তারপর সুজান জর্ডান হিমঘরে চলে যাবেন, যেমন গেছেন গুলি খেয়ে খুন হয়ে যাওয়া বরুণ বিশ্বাস আরো আরো কত কত মানুষ। কি হয়েছে তারপর? হয়েছে কিছু? আসলে এই সময়টাই একটা মরা সময়, এই সময়ে কেউ বেঁচে নেই, কেউ জেগেও নেই।
ফার্ন রোড আর সোনারপুরের ওই মস্তানদের প্যান্টের মধ্যে যখন বিছে ঢুকিয়ে দিয়েছিল মজনতালী সরকার, তখন যে আর্তনাদ শোনা গিয়েছিল তার চেয়েও বড় বোমা ফেটেছিল পরদিন, মানে 3 আগস্ট একদম সকাল সকাল। বোমায় আগুন দেওয়ার কাজটা করেছিল সেই ফ্রেন্ডলি নেইবারহুড মজনতালী সরকার। SS ক্রাইম অমিতাভ সান্যাল চাইলেও ভুলতে পারবেন না সেই মুহূর্তটা, সুজান জর্ডানের মৃত্যু, ফার্ন রোডে অজ্ঞাত আততায়ীর হাতে খুন 4 যুবক, সোনারপুরে খুন 2 পথচারী, এই সমস্ত পেরিয়ে তার চোখ আটকে গিয়েছিল সংবাদপত্রের ফ্রন্ট পেজের নিচের দিকে। পাতার 1/4 জুড়ে একটা বিজ্ঞাপন, লাল ব্যাকগ্রাউন্ডের উপর সাদায় কয়েকটা লাইন খুব বিনীতভাবে ছাপা। বিজ্ঞাপনে লেখা, ফড়িয়াপুকুর ধর্ষণকাণ্ডের আসামিকে জেলের ভেতরেই খুন করা হবে আগামী 12 সেপ্টেম্বর। তারপর লেখা রয়েছে, ইয়োর্স ফেথফুলি মজুমতালী সরকার। অমিতাভ নিজের মনেই আওড়ালেন,
ফার্ন রোড আর সোনারপুরের খুনগুলো যে করেছে সে নিজে প্রত্যেকটা লিডিং নিউজ পেপারে অ্যাড দিয়েছে, স্ট্রেট চ্যালেঞ্জ করছে। আগামী 12 সেপ্টেম্বর সকাল 11টায়
ঘুম চোখে ফোনটা তোলে সৌমিলি, লাইভ নিউজ চ্যানেলের স্টার রিপোর্টার।
হ্যাঁ শিরিন বল।
8 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়।
মানে এটা কি?
ফার্ন রোডে 4 লাশ পাওয়া গেছে ভাই, সোনারপুরে 2।
হ্যাঁ তো
সৌমিলি, সিরিয়াল কিলিং ভাই, খুনের পর চিরকুট ফেলে গেছে।
1 মিনিট, সিরিয়াল কিলিং, চিরকুট, কি বলছিস বলতো? কিসের চিরকুট? কি লেখা আছে?
আরে ভাই, খুনির নাম আর খুনের কারণ, মালগুলো মেয়েদের রেপের অ্যাটেম্পট করেছিল তাই গুড বাই,
এটা লেখা ছিল।
আরে এটা কেন লেখা থাকবে? কিন্তু জিস্টটা এটাই, তবে শুধু সেটা নয়, সমস্ত লিডিং নিউজ পেপারের প্রথম পাতার নিচের দিকে একটা অ্যাড বেরিয়েছে, তুই যে কোনো একটা দেখ, দেখে তাড়াতাড়ি নিচে আয় প্লিজ।
রাগ দেখছি।
দেখলে হবে না রে, করতে হবে, পারতে হবে, সোনারপুরের খুনের জায়গাটা কভার করে তারপর অফিসে ঢুকতে হবে। প্লিজ তাড়াতাড়ি কর মা আমার।
তোর সোর্স কি বলতে চাইছে?
বলতে চাইছে না, ও বলছে লেট টোয়েন্টিজ বা আর্লি থার্টিজ এর একটা মেয়ে, ফর্সা, স্মার্ট, কার্লি হেয়ার, ব্রিলিয়ান্ট বুদ্ধি। সবকটা খবরের কাগজেই অ্যাড দিতে এসেছিলেন একজন মহিলা। কিন্তু আমি খালি ভাবছি খবরের কাগজগুলো এরকম একটা খবর ছাপলো কি করে?
নিজেই তো বললি সব জায়গায় বলেছে আর কি মুভিজের নতুন ফিল্মের টিজার, এমনকি ছাপার আগে আরকের মালিকের পার্সোনাল নম্বর থেকে ব্যাপারটা কনফার্ম করেছে।
সেটাই তো, করলো কি করে?
মানে ওই মালিকের ফোনটা আগে হ্যাক করলো।
ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু হাউ?
এই প্রশ্নের উত্তরটা এসএস ক্রাইম অমিতাভ সান্যাল পেলেন এক তদন্তকারী পুলিশ অফিসারের কাছ থেকে।
কোনোভাবে ওর ফোনে সেই ভাইরাসটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ভাইরাসটার রিমোট অ্যাক্সেস দেয়। তার মানে আরকে ফিল্মের মালিকের ফোনের অ্যাক্সেস গোটা একটা ঘন্টার জন্য অন্য কারো কাছে ছিল। কাগজের সেলস টিম থেকে যারা ফোন করেছিল বুঝতেই পারেনি যে মালিকের সঙ্গে কথা বলছে না, আর বেচারা তিনিও জানতে পারেননি যে আপকামিং ফিল্মের জন্য খবরের কাগজে টিজার দিচ্ছেন। বাট মাই কোয়েশ্চেন, ভাইরাসটা ঢোকানোর জন্য ফোনটা পেল কি করে?
এতক্ষণ আলমারি খুলে প্রিয় নীল ওড়নাটা বের করে সেটা ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল লীনা, লীনা দাশগুপ্ত। অনেকে তাকে ধর্ষিতা বা সার্ভাইভার নামে আড়ালে ডাকে। ওড়নাটা অনেক লম্বা, দুভাঁজ করে নিলে ছিঁড়বে না। লীনা তারপর হাতে পায়ে ভালো করে কোল্ড ক্রিম মেখে নিয়েছিল, দুহাতের নখে যত্ন করে নেল পালিশও করেছিল, টি শার্টে ছড়িয়ে নিয়েছিল গ্রিন অ্যাপেল ফ্লেভারের ডিও। ভারী মিঠে গন্ধটা, ভেবেছিল যেতে হলে পরিপাটি হয়ে যাওয়াই তো ভালো। এরপর তৈরি হয়ে মাথার উপরে সিলিং ফ্যানের দিকে তাকালো লীনা।
সরি মা।
এমন সময় দরজায় ঘা পড়ল। বাইরে থেকে মায়ের উত্তেজিত গলা,
দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো।
তাড়াতাড়ি করে ওড়নাটাকে পাখা থেকে খুলে বালিশের তলায় গুঁজে লীনা দরজা খুলতে উঠল। লীনার আর আলাদা করে চোখের জল বেরোয় না আজকাল, শুধু সে এক মনে একটা চেষ্টা করে যায়, এই যেমন আজও করছিল। কিন্তু আগের বেশ কয়েকবারের মতো এবারও বেঁচে থাকা জিতে গেল। ফড়িয়া পুকুরে তাকে যে ধর্ষণ করেছিল সেই মুকেশ জেলে হয়তো কড়া সাজাও পাবে, কিন্তু লীনা যেভাবে যাবজ্জীবনে আটকে গেছে সেখান থেকে তাকে কে মুক্তি দেবে?
হ্যাঁ, করবি না। আরে এমনি আমি, তুমি এত হাঁপাচ্ছ কেন? বসো বসো, বসো না, শান্ত হয়ে বসো তো। ও সরি সরি সরি।
গত এক মাসে লীনার মা বেশ বদলে গেছেন, শরীর ভেঙে পড়েছে, চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। মনে হয় লীনার এই দগদগে ঘায়ের ভাটটা মা নিজের করে নিয়েছেন।
সরি মা, সরি বলছি তো ভুল হয়ে গেছে। এই দেখো না, আমি তো ঠিক আছি।
শোন, তোর নামে একটা চিঠি আসছে। তোর নাম
চিঠি?
হ্যাঁ।
আমার
কি অদ্ভুত চিঠি, কথাবন্ধু কিছুই বুঝতে পারছি না। অথচ তোর কোনো বয়স্ক প্রফেসর হবেন।
বয়স্ক কেন বলছো?
বয়স্ক না হলে তোদের কি সব মেসেজ টেসেজ না করে চিঠি লেখে?
কি কি লিখেছে, কে লিখেছে, নাম কি?
অদ্ভুত, মজুনতালি
সরকার চিনিস?
একটু থ মেরে থাকে লীনা। মুহূর্তেই কেমন যেন সব গুলিয়ে যায়। চিঠিটা হাতে নিয়ে খুঁটিয়ে দেখে বহুদিন পর একটু হাসতে ইচ্ছে করে তার, কিন্তু হাসির অভ্যেসটা চলে গিয়েছিল বলে হাসি ফোটে না মুখে। নামটার দিকে চেয়ে থাকে একদৃষ্টে, মজুমতলী সরকার। এই নামটার দিকেই আগামী কিছু ঘন্টা দিন তাকিয়ে থাকবে যে শহর রাজ্য দেশ। লাইভ নিউজের অফিসেও স্বভাবতই এই নাম রহস্য নিয়েই সরগরম।
একজন সিরিয়াল কিলার উপেন্দ্র কিশোরের চরিত্রের নাম নিয়ে রাস্তায় নেমেছে। তবে কারণ যাই হোক, মানতেই হবে একটা গোটা শহর মেদা মেরে পড়েছিল। মজনতলী সরকার ঝড়ের মতো এসে কলার ধরে ঝাঁকিয়ে দিয়েছে। জমিয়ে নামাতে হবে কেসটা। টিআরপি না এভারেস্ট ছোবে ভাই। একটা কথা বল, কেসটা কি সিআইডির হাতে যাচ্ছে?
ইনভেস্টিগেটিং অফিসার মোস্ট প্রবাবলি এসএস ক্রাইম অমিতাভ সান্যাল।
আরে যদি কোনো একজন মহিলা অফিসার লিড করে, অমুক ভার্সেস মজনতলী জমে যাবে।
বাঙালি খবর দেখার জন্য যে চ্যানেলটা সবার আগে খোলে সেটার নাম সৌমিলি শিরিনদের লাইভ নিউজ। আর যে খবর পড়বার জন্য খবরের কাগজগুলো দাঁই হয়ে বিক্রি হয় মাস গেলে সেটার নাম খবর এখন। আজ অনেকদিন পর খবরের কাগজ পড়ে দময়ন্তী মুখার্জি ভাবতে শুরু করেছিল এসিপি দময়ন্তী মুখার্জির মতো। দময়ন্তী মুখার্জি এতদিন অবশ্য একটা মরা গাছের মতো হয়েছিল, যার কোটরে বসে তক্ষক ডাকে, কিন্তু এমন একটা কেসে ইন্টারেস্ট না নিয়ে থাকা যায়? অনেক দিন পর নড়ে চড়ে বসার মতো কিছু একটা ঘটেছে এ শহরে। আপাতত চ্যানেলে চ্যানেলে পুলিশের কোনো শিল্পীর হাতে আঁকা পোর্ট্রেটটা ঘুরে বেড়াচ্ছে। পুরোটা মাথার মধ্যে সাজাতে সাজাতে দময়ন্তীর হাতে পায়ে বিদ্যুৎ খেলে উঠেছিল।
ফরিয়াপুকুর রেপ কেসের প্রতিশোধ নেওয়ায় যদি আসল লক্ষ্য হয় তাহলে প্রিলিউড হিসেবে এতগুলো খুনোখুনি কেন? একটা প্রপার স্টেটমেন্ট, মোটিভ গুলিয়ে দিতে চাইছে। এটা কি জাস্ট একটা ক্যামোফ্লাজ না অন্য কিছু? একজন সিরিয়াল কিলারের সঙ্গে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পের বিড়ালের কি সম্পর্ক? দময়ন্তী মুখার্জি বলছি।
নম্বরটা সেভ করে রাখুন নাকি? অমিতাভ বলছি,
অমিতাভ। ও আই এম রিয়েলি সরি স্যার, আসলে এই ফোনটায় তো মানে
খবরটা দেখছো তো নাকি?
হ্যাঁ দেখছি।
কি মনে হচ্ছে?
বুঝতে পারছি না স্যার।
বুঝতে হবে তো, না বুঝলে কেসটা সলভ করবে কি করে?
মানে কেস সলভ মানে আমি কিছু বুঝতে পারছি না স্যার।
আবার বলে বুঝতে পারছি না। শোনো, এডিজি নিজে তোমাকে রেকমেন্ড করেছেন।
আমাকে?
তোমাকে নয়, এসপি দময়ন্তী মুখার্জিকে, যাতে আমরা মজুমতলী নামক হুলুটির গলায় ঘন্টা মারতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল।
হুলো কোথায় স্যার? আমি যে শুনলাম মেনি।
দিস আই ওয়ান্ট দিস দময়ন্তী মুখার্জি, ওয়েলকাম ব্যাক মাই সেকেন্ড ইন কমান্ড। কাল সকালে আমার ঘরে রিপোর্ট করবে, শার্প অ্যাট 10।
ওকে স্যার।
ফোন রাখার পর দময়ন্তীর সারা শরীর জুড়ে অনেকক্ষণ একটা কাঁপুনি হতে লাগল। এডিজি স্বয়ং রেকমেন্ড করেছে, গত দেড় বছর প্রায় বসে যাওয়ার পরও শটান এই মুহূর্তের সবচেয়ে হাই প্রোফাইল কেস, তাকে ভরসা করা হচ্ছে আবার? বিশ্বাস হতে চাইছিল না তার। দময়ন্তী মুখ চাপা দিয়ে বসে রইল কিছুক্ষণ, কিন্তু বসে থাকার তো সময় নেই, আজ রাতে জাগতে হবে, মজনতলী সরকারকে নিয়ে হোমওয়ার্ক করতে হবে ঢের। কাল সকাল দশটায় যখন অমিতাভ সান্যালের কেবিনের দরজা ঠেলে ঢুকবে দময়ন্তী, তার আগে সমস্ত আপডেট, অ্যানালিসিস, অ্যাজাম্পশন ওই খয়েরি ডায়েরিতে ডিটেলে লেখা থাকবে। এই রকম প্রিপারেশন ছাড়া দময়ন্তী কোনো অফিসিয়াল মিটিং আজ অবধি অ্যাটেন্ড করেনি। কিন্তু ফের কাজে ডুবে যাওয়ার আগে ওই বৃষ্টি মুখর দিনে দময়ন্তী একবার এসে দাঁড়াল অ্যাক্সিডেন্টে হারানো ওর সোলমেট রঞ্জনের ছবির সামনে। কখনো ছবিতে মালা দেয় না দময়ন্তী, আজও নেই। যে মানুষটা দময়ন্তীকে দিয়েছিল জোর, দিয়েছিল অদ্ভুত একটা কনফিডেন্স, বলেছিল পৃথিবীর যাবতীয় প্রাচীরকে যাও গিয়ে ভেঙে দাও তুমি পারবে, সেই মানুষটাকে আজ যেন খুব প্রয়োজন ছিল দময়ন্তীর। কাঁদতে ইচ্ছে হল তার, কিন্তু জল বেরোল না চোখ দিয়ে। দময়ন্তী প্রত্যয়ী চোখ নিয়ে তাকিয়ে রইল রঞ্জনের ছবির দিকে। বাইরে তখন অঝোরে বৃষ্টি, আলতো করে ছবিতে রঞ্জনের গাল ছুঁল দময়ন্তী। তারপর নিজের মনে মনেই বিড়বিড় করে বলল,
অপারেশন মজুমদারি সরকার, বিসমিল্লাহ রঞ্জন।
অনেকদিন পর আজ সকাল সকাল জরুরি কাজে বেরোতে হয়েছে দময়ন্তীকে। গাড়ি আলিপুর পেরোনোর আগেই দময়ন্তীর ফোনে অমিতাভ সান্যালের টেক্সট মেসেজ ঢুকল, মিশন মজুমতলি কেসে তার টিমমেটদের নাম,
ইন্সপেক্টর রাহুল সেনগুপ্ত আর তানিয়া গুহ, সাব ইন্সপেক্টর লোকনাথ পাইন, সুকুমার দত্ত। বাকি সব ঠিক আছে, কিন্তু এই রাহুল আর তানিয়া তো বেশ জুনিয়র। এরকম একটা হাই প্রোফাইল কেসে হঠাৎ এত ইনএক্সপিরিয়েন্সড দুজনকে।
এসব ভাবতে ভাবতেই দময়ন্তী খেয়াল করেনি কখন তার গাড়িটা এসে দাঁড়িয়েছে ভবানী ভবনের সামনে। গাড়ি থেকে নামল দময়ন্তী মুখার্জি, আর ভবানী ভবনে সিঁড়িতে পা দিল এসিপি দময়ন্তী মুখার্জি। এই দুটো আলাদা মানুষ অনেক দিনের অভ্যাসে পরস্পরের সঙ্গে একটা নির্ঝঞ্ঝাট সমঝোতায় এসেছে।
May I come in, sir?
Welcome, welcome. আরে এসো এসো, বসো।
Thank you, sir.
যেদিন তুমি এসব ফর্মালিটি করা ছেড়ে দেবে, পারমিশন ছাড়াই হুড়মুড় করে ঘরে ঢুকে পড়বে কোন একটা অদ্ভুত দাবি নিয়ে, সেদিন বুঝতে পারবো বেড়ালটাকে ধরতে আমাদের বেশি দেরি নেই।
Name the devil, sir.
আচ্ছা, ভুলে যাওয়ার আগে বলে নি, কিষণন নামে এক লোক আজ দাবি করেছে সে তাকে মজুমদারকে পোস্টার মারতে দেখেছে।
প্রকৃত অর্থে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
ভালো বলেছ। তাই কিষণলাল আর যেখানে যেখানে বিজ্ঞাপন দিতে গেছিল তাদের সবারই ডেসক্রিপশন মোটামুটি মিলে গেছে।
কোঁকড়া চুল, মাঝারি হাইট, বয়স 30-এর আশেপাশে, কয়েকজন বলেছে চোখে কালো সানগ্লাস আছে। গিরিশবাগ থানার ইন্সপেক্টর মন্ডল আই উইটনেসদের লালবাজার থেকে পোর্ট্রেট আনিয়ে মহিলার স্কেচও রেডি করিয়ে রেখেছেন, সকালেই কথা বলেছে।
আরো কিছু কাজে গিয়ে রেখেছো কি?
না মানে স্যার,
এফিশিয়েন্ট হওয়ার জন্য লজ্জা পেতে নেই দময়ন্তী, বি প্রাউড। বলো,
সব লোকাল থানার সঙ্গে কথা হয়ে গেছে স্যার, সরি আপনার পারমিশন না নিয়ে।
গুড জব। আচ্ছা, গত পরশু রাতের দুটো প্লেস অফ অকারেন্সের কি কি ডিটেইল জোগাড় করতে পেরেছ?
আপাতত দুটো জায়গার সিজার লিস্ট পেয়ে গেছি, বাট নাথিং ভ্যালুয়েবল। চিরকুট আর মার্ডার ওয়েপেন মানে চুলের কাঁটা, কিন্তু খুনের জায়গাগুলো সব পাবলিক প্লেস। ঘটনার পর রাজ্যের লোক ঝেঁটিয়ে ভিড় করে ফুটপ্রিন্ট ডিএনএ স্যাম্পলের 12টা বাজিয়ে দিয়েছে, ফরেন্সিকের ভালো প্রেশার পড়বে। তার উপর আবার একটা খুন এত ইনোভেটিভ।
কিরকম?
জাঙ্গিয়ার মধ্যে বিছে ঢুকিয়ে দিয়েছিল।
জাঙ্গিয়ার মধ্যে বিছে? আর ইউ সিরিয়াস?
আমি ফরেন্সিককে ঠিক এটাই জিজ্ঞাসা করেছিলাম। সমরেশ মজুমদারের একটা উপন্যাসে এরকম একটা ঘটনা ছিল, ভিয়েতনামে যুদ্ধ বন্ধুদের ওপর আমেরিকা নাকি এইভাবেই টর্চার করত।
ওরে বাপ, এ তো দেখছি রীতিমতো পড়াশোনা করা লোক।
স্ত্রীলোক স্যার, আর মোস্ট প্রবাবলি আগাথা ক্রিস্টির ভক্ত। আ মার্ডার ইজ অ্যানাউন্সড, খুনি পেপারে অ্যাড দিয়ে খুনের কথা ঘোষণা করেছিল।
শুধু তাই হলে কি একজন এতটা রিস্ক নিত?
ক্যালকুলেটেড রিস্ক। আই থিঙ্ক শি ওয়ান্টস টু মেক ইট লার্জ। সবকটা কাগজে রমা বেরা নামে একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে ভদ্রমহিলা 1.5 বছর আগে মারা গেছেন, তার জ্ঞাতি গোষ্ঠীর খোঁজ চলছে।
আর কোন আপডেট?
আপাতত না স্যার, তবে বৌবাজার থানা একদিনেই বেশ ভালো প্রোগ্রেস করেছে। বরুণ বিশ্বাস স্মৃতি কমিটির লোকজনকে কি একবার ডাকা যায় স্যার?
12 সেপ্টেম্বর বরুণের জন্মদিন, আর কাগজে বিজ্ঞাপন বলছে ওই দিনই জেলে ঢুকে মারবে। না 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 না, জাস্ট এইটার জন্য ওদের টাকা ঠিক হবে না, মিডিয়াকে তো চেনই। তখন পার্সোনাল সোর্সদের কাজে লাগিয়ে দাও, পার নিয়ে ভেবো না। এডিজি অনবোর্ড, শুধু অনেকক্ষণ ধরে যেটা বলবে বলে ভাবছো কিন্তু বলতে পারছো না, সেটা বলে ফেলো।
আসলে স্যার বলছি, এরকম একটা কেসের পক্ষে রাহুল বা তানিয়া মানে বড় ছেলে মানুষ হয়ে যাচ্ছে না?
ছেলে মানুষদের বড় হতে হবে তো, তাছাড়া এই বয়সে রাহুলের নেটওয়ার্ক তো জানো, ব্রাইট চ্যাপ।
হ্যাঁ, কিন্তু এত সিনিয়র অফিসারদের ছেড়ে মানে ডিপার্টমেন্টে কি কি কথা হতে পারে সেটা তো বুঝতেই পারছেন।
লোকের কথায় কান দেয়া তো মহিনীকে আমি চিনি না।
আপনি আমায় নিয়ে যতটা কনফিডেন্ট, আমি নিজেও নিজেকে নিয়ে ততটা নই স্যার।
অমন্তি অর মিস্টেপল হয়ে ক্লাস ইজ পার্মানেন্ট, বুঝলে?
দময়ন্তী অমিতাভ স্যারের কোনো কথাই উপেক্ষা করে না, তাই এ কথাটিও শুনল, মাথা নেড়ে সম্মতিও জানাল। কিন্তু ঠিক এটা নয়, তবে অনেকটা এক ধরনের এমনই একটা কথা ফড়িয়া পুকুরের রেপ সার্ভাইভার লীনা দাশগুপ্তের মনেও বোধহয় গেঁথে যাচ্ছিল ধীরে ধীরে। সে বুঝতে শিখেছিল পেইন ইজ টেম্পোরারি, দ্য উইল টু লিভ ইজ পার্মানেন্ট। লীনার মনে নেই ঠিক কতদিন পর এই ঘরের খোলা জানলার সামনে এসে দাঁড়ালো সে। বৃষ্টির ছাঁট ভিজিয়ে দিচ্ছে তাকে, ঝোড়ো হাওয়া আছড়ে পড়ছে সারা শরীরে, যেন এতদিন ধরে লীনা নিজের অন্তরে তিল তিল করে যে মলিনতা জড়ো করেছিল তার বিসর্জন শুরু হলো আজ। ওড়নাটা ভাঁজ করে তুলে রেখে দিয়েছে সেই আলমারিতেই, যে দরকারে আজ ওড়নাটা বেরিয়েছিল ওই আলমারি থেকে, সে দরকার আর কখনো পড়বে না লীনার। হঠাৎ পাওয়া এই আত্মবিশ্বাসের নজরে চারপাশটাকে ভীষণ নতুন লাগছে লীনার। চিঠিটার গায়ে আর একবার হাত বোলাল লীনা। এই মহিলাই গতকাল রাতে ফার্নরোড আর সোনারপুরে রেপিস্টদের দিয়েছেন উচিত শাস্তি, এই মহিলাই কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, এই মহিলাই লীনাকে এতটা সাহস জুগিয়েছে যে আজ মাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে বলবে লীনা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অনেকদিন পর লীনার খিদে পাচ্ছে, বেঁচে থাকার খিদে। অনেকদিন পর, আগামীকাল সকাল সকাল বেরোতে হবে তাকে, জরুরি কাজ আছে লাইভ নিউজ চ্যানেলে।
আপনি শিওর আপনি লাইভ যাবেন?
কেন, মানে আপনাদের কি কোনো অসুবিধা আছে?
এই মা কি বলছেন না, মানে আমি আসলে আসলে মনের জোর আমি ঠিক মানে মানে কল্পনাই করতে পারছি না।
শুনুন, আপনাদের কাছে আমার একটাই জাস্ট রিকোয়েস্ট, আমাকে প্লিজ ফড়িয়া পুকুরের নির্যাতিতা বলে ডাকবেন না। আমার নাম লীনা দাশগুপ্ত, আর টেলিকাস্টের সময় আমার মুখটা ব্লার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
সরি, আসলে আগেও এমন ঘটনা হয়েছে আর কি, একজন সার্ভাইভারকে আমরা আমাদের চ্যানেলে এনেছিলাম, বাট লাইভের মাঝখানেই তিনি হঠাৎ ব্যাক আউট করেছিলেন, তাই।
আসলে মজনতালির চিঠিটা না এলে ব্যাক আউট করা তো দূর, আমি এখানে আসতামও না। চিঠিটা পাওয়ার আগে আমি সুইসাইড করার জন্য তৈরি হচ্ছিলাম, তারপর চিঠিটা পড়ে গোটা একটা রাত। যাই হোক, আমি আমি রেডি।
বুঝতে পারছি। আচ্ছা, আপনার সঙ্গে মজুমতালি সরকারের কখনো দেখা হয়নি না?
না।
ওকে ওকে, নেভার মাইন্ড, তাহলে শুরু করি, লাইভ যাচ্ছি।
হ্যাঁ,
নমস্কার, আমি সৌমিলি, শুরু করছি একটি বিশেষ লাইভ। অন্য অনেক চ্যানেলে হয়তো আপনারা নিচে ব্রেকিং নিউজ এগুলো দেখতে পাবেন, আমাদের চ্যানেলে তা পাবেন না।
আজ, কারণ যা আপনাদের এখন দেখাবো শোনাবো তা বিস্ফোরক হতে পারে, চাঞ্চল্যকর হতে পারে, আপনাদের স্তম্ভিত করে দিতে পারে, ভেতর থেকে ভেঙে দিতে পারে বা অদ্ভুত জোর যোগাতে পারে, কিন্তু তা আমাদের কাছে কখনোই ব্রেকিং নিউজ হতে পারে না। আমাদের সঙ্গে আজ বিশেষ লাইভে লীনা দাশগুপ্ত। হ্যাঁ, ফড়িয়াপুকুরে ধর্ষণের পর ছিন্নভিন্ন হয়েছে তার জীবন। এতদিন নিজেকে গুটিয়ে বদ্ধ ঘরেই আটকে রেখেছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে একটি আশ্চর্য ঘটনার পর লীনা ঠিক করেছেন আর লুকিয়ে থাকবেন না, আর আত্মহত্যার কথা ভাববেন না, আর নিজেকে ফড়িয়াপুকুরের রেপ সার্ভাইভার ভাববেন না। স্বাগত লীনা।
নমস্কার, ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।
লীনা, আজ আপনি কিছু একটা পড়ে শোনাতে চান এ শহরের মানুষকে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, একটা চিঠি।
এ চিঠি কার, কোথা থেকে এসেছে তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাব না আমরা এই মুহূর্তে। লীনা, ওভার টু ইউ।
তুমি করেই লিখছি, ঠিকানাটুকু জোগাড় করতে পেরেছি। তোমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, খুবই মারাত্মক দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা তো জীবনের অঙ্গ, অন্যান্য দুর্ঘটনায় জীবন তো থেমে যায় না, তাহলে এক্ষেত্রে কেন থামবে? তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তুমি যদি নিজেকে গুটিয়ে নাও বা শেষ করে দাও, তাহলে কিন্তু আরো অনেক পোটেনশিয়াল রেপিস্ট সাহস পেয়ে যাবে। অনেক রেপ সার্ভাইভার যারা একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের সবার লড়াই ধাক্কা খাবে। তুমি মাথা উঁচু করে বাইরে এসে দাঁড়াও, দেখিয়ে দাও লজ্জাটা তোমার নয়, বাকিদের। যারা ধর্ষণ করেছে লজ্জা তাদের, এবং যারা ভাবছে তুমি ধর্ষিত বলে তোমার জীবন শেষ হয়ে গেছে তাদেরও। রেপ থেকে লজ্জাটাকে মাইনাস করে দিতে পারলে অর্ধেকটা লড়াই কিন্তু আমাদের জেতা হয়ে যাবে। সমাজ শিখুক যে ধর্ষণ হলেই মেয়েরা বরবাদ হয়ে যায় না। আমাদের আসল লড়াইটা কিন্তু বহুদিন ধরে দুধ কলা দিয়ে বড় করা একটা মানসিকতার বিরুদ্ধে, ধর্ষণের মতো ঘটনা যার সবচেয়ে বিকৃত প্রকাশ। আমাদের লড়াই নারী পাচারের বিরুদ্ধে, পণ প্রথার বিরুদ্ধে, কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে, ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে, এমনকি আমাদের লড়াই আইটেম সং এর বিরুদ্ধেও। মনে রেখো, লড়াই আসলে একটাই, যেখানে যেখানে মেয়েরা অপমানিত হচ্ছে সেখানেই আমাদের লড়াই। মনে রেখো, মেয়েদের অপমানের বিকৃততম দিক হচ্ছে ধর্ষণ। হ্যাঁ, বিকৃততম, কিন্তু আলাদা কিছু নয়। ধর্ষণ বন্ধ করতে গেলে মেয়েদের সম্পর্কে সমাজ যা ভাবে তার সার্বিক বদল দরকার। যতদিন সেটা না হচ্ছে, ততদিন কঠিন হাতে প্রতিরোধ তো গড়ে তুলতেই হবে। তুমিও এই লড়াইয়ের একজন সৈনিক, নিজের নিয়মে লড়াই করো, তোমার অস্ত্র হোক লজ্জা না পাওয়া। সুতরাং মাথা উঁচু, চোখ সামনে, ইতি ইতি তোমার বন্ধু এবং কমরেড মজুমদার সরকার।
এক ঝুঁকে পুরো চিঠিটা পড়ে লীনা থামল। প্রায় 10-15 সেকেন্ডের পিনপতন স্তব্ধতা, তারপর লাইভ নিউজে 33 জন কর্মীর হাততালির শব্দে কেঁপে উঠল বাড়িটা। এই হাততালির শব্দ টিভির মাধ্যমে ভেসে আসছিল রাহুলের বাড়িতেও। সদ্য ট্যুর থেকে ফিরেছে রাহুল, কাঁধের রাকস্যাকটা নামানোর পর থেকেই শরীর মন সমস্তটা শুধু একটু ঘুম চাইছে। কিন্তু পুলিশ চাকরিতে এতটা সুখ কপালে লেখা থাকে না কখনোই। এক্ষুনি আবার বেরিয়ে পড়তে হবে তাকে, তাতে অবশ্য বিশেষ আপত্তি নেই রাহুলের। আসলে মজনতালী সরকারের কেসটা এমন সব টার্ন নিচ্ছে, ঘরে বসে থাকা সম্ভব নয়। তাছাড়া সিআইডিতে আসার পর এত বড় কেস এই প্রথম। যদিও রাহুলের অমিতাভ স্যারও বলেছিলেন আজ অফ নিয়ে নিতে। অফিসে আসার পর দময়ন্তীও সেই একই কথা বলল।
ট্যুর থেকে ফিরে একবেলাও রেস্ট নিতে নেই, তাই তো?
ভীষণ চেয়েছিলাম ম্যাডাম একটু রেস্ট নিতে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার এমন একটা সুযোগ হাতছাড়া করব, এতটা অ্যামেচার আমি নই।
বুঝলাম, বেশ তাহলে চলো বেরিয়ে পড়া যাক।
বলছি একটা কফি খেয়ে নেবার পারমিশন পাওয়া যাবে?
একা তো ঘুম কাটবে না, দু কাপ খাও।
কোথায় যাচ্ছি ম্যাডাম?
সেটা ডিডিউস করতে পারলে কফিটা আমি খাবো।
তাহলে তিন কাপ না, আসলে গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যাবে তো। আর এখান থেকে কাশীপুর মানে লীনা দাশগুপ্তর বাড়িটা তো বেশ খানিকটা দূর, তাই আর কি।
সাবাস তোফসে।
কিন্তু লীনা দাশগুপ্তকে চেজ করে কোনো লাভ আছে কি?
শুধু লাভ না, আমাদের হাতে মেয়েটির বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। কিন্তু অমিতাভ স্যার কোনো পৃষ্ঠা না উল্টে এগিয়ে যেতে চাইছেন না। ওর মতে লীনা নিজে হয়তো জড়িত নয়, কিন্তু লীনার ঘনিষ্ঠ কেউ তো হতেই পারে। অ্যাভেঞ্জার থিওরি খুবই ক্লিশেড, কিন্তু এই ধরনের কেসের 99% এ পথেই সমাধান আসে। আসলে প্রতিশোধের চেয়ে বড় মোটিভ তো এই দুনিয়ায় এখনো আবিষ্কার হয়নি, হলে অন্য কিছু ভাবা যেত।
টিভি চ্যানেল থেকে বেরোনোর পরই লীনার যেন নিজেকে অন্য মানুষ মনে হচ্ছে। জানা ছিল ঝড় বয়ে যাবে। এই যেমন লাইভ নিউজের গাড়ি বাড়ির গলির মুখে ছেড়েছিল, গলিটুকু হেঁটে আসতে আসতে ভাবছিল পড়শিদের কুলে পিঠে করে ও বড় হয়েছে, কারোর কাছে ছোটবেলায় অঙ্ক শিখেছে, কেউ মাধ্যমিকে ভালো রেজাল্টের পর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছে। তারা আজ এমন ভাবে তাকিয়ে আছে লীনার দিকে যেন দোষটা আসলে লীনার। মুখ লুকিয়ে না থেকে সে বিরাট অন্যায় করে ফেলেছে। বাড়ি ঢুকতেই মা যে চটটা মারল তার জন্যও লীনা মনে মনে তৈরি ছিল। ওটা না হলেই বোধহয় বেশি অবাক হতো। মেরে বলেছিল,
মুখ পুড়িয়ে এলি?
টিভিতে মুখ দেখানোর আগে মরতে পারলি না তুই?
টিভিতে মুখ দেখানো?
লীনার বাবা অবশ্য মেয়েকে বুকে জড়িয়ে বলেছিলেন, একদম বাজে কথা বলবে না।
ও কি করেছে, ওর কি দোষ, ও কেন লজ্জা পাবে? আমার মেয়ে যা করেছে বেশ করেছে, মাথা উঁচু করে করেছে। আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত, যে যাই বলুক আমার কিছু এসে যায় না। শুনতে পেয়েছ? আমার কিছু এসে যায় না।
লীনার বাবা সেই লোকগুলোর মধ্যে একজন যারা ঝামেলা এড়িয়ে এড়িয়ে থেকেছে সারা জীবন, আর আজ সেই লোকটার চিৎকারেই জানলায় যে কৌতূহলী চোখ কানগুলো জড়ো হয়েছিল তারা মানে মানে সরে পড়ল। তিনি সবশেষে বলেছিলেন, সবকিছু যেমন চলছিল তেমনই চলবে, ও আবার কলেজ যাবে, গানের স্কুলে যাবে, সব কিছু করবে যা যা এতদিন করছিল, সব নর্মালি চলবে, যে যা বলবে আমরা দুজন মিলে সব বুঝে নেব। লীনার তখন হঠাৎ মনে পড়ল, বাবার সঙ্গে কতদিন ভালো করে গল্প করা হয় না, কৃত্তিবাসে ওর যে কবিতাটা বেরোল সেটা কি বাবাকে দেখানো হয়েছিল?
নমস্কার, আমার নাম দময়ন্তী মুখার্জি, সিআইডি। আপনার মেয়ে লীনা দাশগুপ্তর সঙ্গে একবার কথা বলতে পারি প্লিজ?
বাঙালি মধ্যবিত্ত বাড়িতে হুট করে পুলিশ খোঁজ খবর করতে এলে ঠিক কি হতে পারে সে কথা কারোরই অজানা নয়। তাছাড়া পুলিশের সঙ্গে কথা বলতে হলে পৃথিবীতে কারও খুশি হওয়ার কথা নয়। পুরনো ক্ষত খুঁড়ে বেদনা জাগাতেও কারও ভালো লাগে না। অথচ দময়ন্তী অবাক হয়ে দেখছিল লীনা যেন এ দুটোই চূড়ান্ত উপভোগ করছে। লীনার ঘরটা দেখেই বোঝা যায় ভীষণ যত্ন নিয়ে সদ্য গোছানো একটা ঘর, কোথাও একবিন্দু ধুলো নেই। বোঝা যায় ঘরটা যে গুছিয়েছে সে একজন সুখী মানুষ। একটা চিঠি মানুষকে এত দূর মেরামত করে দিতে পারে?
নিউজ চ্যানেলে যাবার আইডিয়াটা তোমারই?
হ্যাঁ, আমি যে একেবারেই লজ্জা পাচ্ছি না সেটা সবাইকে জানানো দরকার ছিল। সবাইকে জানানো দরকার ছিল যে একজন কেউ আমাদের মতো মানুষজনের কথা ভেবে একটা যুদ্ধে নেমেছে।
মিডিয়ায় যাওয়ার কথাটা মা বাবাকে জানিয়েছিলে?
না, যেতে দিত না। সাধারণ মধ্যবিত্ত বাড়ির মা, বুঝতেই তো পাচ্ছেন।
ইন্টারভিউটার পর কি বলছেন?
কি আর বলবে, কথাই বলছে না।
কথার ফাঁকে দময়ন্তী মজুনতালির চিঠি আর খামটা খুঁটিয়ে দেখছিল। এ ফোর কাগজে টাইপ করা, ব্রাউন পেপারের সাধারণ 11x5 খাম। লীনার মায়ের বক্তব্য, খামটাকেও বারান্দায় ফেলে গেছিল।
এই চিঠিটা আপাতত আমাদের কাছে রাখছি। তুমি বই পড়তে ভালোবাসো?
হ্যাঁ ভীষণ, গত কয়েকদিন যে কটা বই পড়া হয়নি এবার সেই সবটা উসুল করে নেব।
বইপ্রেমীদের বইয়ের সংগ্রহ থেকে তাদের স্বভাব ধর্ম খানিকটা আঁচ করা যায়। তাই বোধহয় রাহুল লীনার বইয়ের তাক লক্ষ্য করছিল। এবার দময়ন্তীও সেদিকে চোখ চালাল। বেশিরভাগই বাংলা গল্প, উপন্যাস, কবিতা, বিদেশি বইও আছে। তবে সেরকম র্যাডিক্যাল কোনো বিষয়ের প্রবন্ধ টবন্ধের বই চোখে পড়ল না।
বাহ, চমৎকার কালেকশন তোমার।
ওই আর কি।
আচ্ছা, এই চিঠিটার পর মজনতালির সঙ্গে তোমার আর কোনো রকম যোগাযোগ হয়নি বা ও কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেনি তোমাকে?
না।
লীনা, তোমায় একটা ভীষণ ব্যক্তিগত প্রশ্ন করতে পারি?
ব্যক্তিগত? আপনার মতো যারা বিশ্বাস করে আমার এখনো ব্যক্তিগত বলে কিছু আছে, তাদের না বলার তো তেমন কোনো উপায় দেখি না। বলুন,
তুমি কেমন আছো?
আচমকা প্রশ্নটা শুনে লীনার মুখে খানিকটা রক্তের আভা ঝেঁপে এলো কি? পরমূর্তি নিজেকে সামলে নিয়ে খুব সুন্দর করে হাসলো মেয়েটা, বলল,
আই গেস হোয়াট ডাজ নট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার, তাই না?
এই ইলেকট্রনিক পার্টি মিউজিকটা যেখানে বাজছে সেটা হচ্ছে বারুইপুর। গজিয়ে ওঠা এই নতুন বাড়িটায় প্রতি উইকেন্ডেই রেভ পার্টি হয়, আর সেই রেভ পার্টিতে যেমন দেদার ড্রাগস চলে, তেমন চলে স্বেচ্ছায় বা বেহুশ করে যৌন ব্যবসাও, শোনা যায় ট্রাফিকিংও। পুলিশ যে সেটা জানে না এমন নয়, কিন্তু এই বাড়ির মালিকের নাম যে ঝন্টু, ভচাইয়ের ঝন্টুদা, বারুইপুরের বেতাজ বাদশা। বারুইপুর মানে এখানকার পুলিশেরও তো যেমনটা হয়ে থাকে, তাই না? আজ পার্টি জমে ওঠার আগেই বেরিয়ে পড়তে হলো ভচাইকে। কাল সকাল সকাল পঞ্চশায়রে একটা সেটেলমেন্টের কাজ আছে, এসবে লেট হলে ঝন্টুদা হেবি খোঁজে যায়। বাইরে বেরিয়ে এসে পার্কিং লটের দিকে উঁকি মারল ভচাই। চেনা কেউ যদি বেরোয় তার বাইকের পিছনে উঠে পড়তে হবে, কিন্তু কেউ নেই। একটা গাড়ি ছাড়িয়ে ডান দিকে ফিরতেই ভচাই দেখল একটু দূরে কে যেন একটা শুয়ে আছে, আর তার উপর ঝুঁকে আছে আরেকজন। জামাকাপড় দেখে বুঝল যে শুয়ে আছে সে ব্যাটা ছেলে, আর যে ঝুঁকে আছে সে একটা কালো রঙের পোশাক পরে আছে। পেছন থেকে ঠিক বোঝা যাচ্ছে না সে ছেলে নামে, শুধু মনে হল যে অনেকটা এরকম পোশাক পরে একটা মেয়েকে আজ পার্টিতে দেখেছিল বোধহয়। ঝন্টুদার কাছে সে ঘুরঘুর করছিল, আগে কখনো দেখেছে বলে তো মনে পড়ল না ভচাইয়ের। ভচাই একটু কাছে আসতেই সেই কালো পোশাক পরা ছায়া ঘুরে তাকাল, মুখে তার একটা মুখোশ। ভচাই কিছু জিজ্ঞেস করার আগেই একটু দূর দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেল, আর সেই হেডলাইটের ঝলকানিতে ভচাই দেখতে পেল শুয়ে থাকা লোকটার মুখ। আতঙ্কে ভচাইয়ের মাথা ঘুরে গেল। লোকটা ঝন্টুদা, গলায় একটা ধারালো কিছু বিঁধে আছে, চুঁইয়ে নামছে রক্ত। দুপা পিছিয়ে গেল ভচাই, ভচাইয়ের মাথা ঘুরছে, চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসছে। ভচাইকে এই অবস্থায় দেখে সেই মেয়েটা খুব ক্যাজুয়ালি মুখের ভেতর থেকে চুইংগাম ফেলে বলল,
আও ঠাকুর আও, হাউস লাইফ?
কি রে, কি হলো? তোর বা তোর এই ঝন্টুদার তো বহু তেলেমেয়ে এলাকায়। এক ঝটকায় তোরা এরিয়ার হুলিয়াই বদলে দিয়েছিস, লেভেলের উন্নয়ন ভাই,
লেভেলের পুরো এক গড়। তাহলে এখন পিছিয়ে গেলে হবে ভাই টু? হ্যাঁ বলো। তোর ঝন্টুদাকে আমি কিন্তু রিকোয়েস্ট করেছিলাম, দুবার ওয়ার্নও করলাম, কিন্তু ঝন্টুদার রিলাই আলাদা ভাই। হ্যাঁ মাফা তুলে খিস্তি করলেও না হয় মেনে নিতাম, কিন্তু তোর ঝন্টুদা করলো টোটাল ইগনোর। তাই তো কসরত করে আসতে হলো বল। কি করছিস, পড়ে যাবি তো। আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে, পড়লে পর, কিন্তু মাথা ঘুরে পড়ার সময় বাঁদিক ঘুরে পড়িস, হ্যাঁ, না হলে মাথাটা ওই স্ল্যাবটায় লেগে হ্যামারেজ হয়ে যেতে পারে তো বল, তখন তো ঠিক ফান হবে না, তাই না? বুঝলি কিনা বল।
মজনতালি সরকারের এই ফানের ঠেলা সবচাইতে বেশি সামলাতে হচ্ছে অবশ্য পুলিশ ডিপার্টমেন্টকে। আজও যেমন সকাল সকাল অমিতাভর ঘরে জড়ো হয়েছে দময়ন্তী সহ বাকিরা, এমন সময়ে সাব ইন্সপেক্টর সুকুমার এসে ফার্ন রোড আর সোনারপুরের ইনকোয়েস্ট রিপোর্টটা বাড়িয়ে দিল অমিতাভর দিকে। সঙ্গে জানালো বারুইপুরে ঝন্টুর বডির পাশ থেকে পাওয়া চিরকুট থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করা গেছে। কিন্তু অমিতাভর বিশেষ ভাবান্তর হল না।
ফরেন্সিককে বলো ডিটেল রিপোর্ট দিতে, আর অতি অবশ্যই একবার যেন ডেটাবেস চেক করিয়ে দেয়। হ্যাঁ তেমন ঠিক, তুমি কি বলছিলে বলো?
বলছিলাম ঝন্টু ওরফে দেবব্রত কুণ্ডুর নামে একটা রেপের মামলা ঝুলছে। ওই বাড়িটায় প্রতি শনিবারই পার্টির নামে যে অসভ্যতাটা হয় সেখানেই ডেট রেপ ড্রাগ খাইয়ে কাজটা করেছে। 3 মাস আগের ঘটনা, কেস নাকি যেখানে থাকার সেখানেই আছে, এক বিন্দু এগোয়নি। ওই আর কি, যুব নেতা, ভবিষ্যৎ এমএলএ ক্যান্ডিডেট, বুঝতে তো পারছেন।
মজুমদারকে দেখো, এতগুলো অসভ্য লম্পটের খবর জোগাড় করতে হয়েছে, এদের গতিবিধির ফলো আপ নিতে হয়েছে, সফট স্পট টার্গেট করতে হয়েছে, কতটা হোমওয়ার্ক করে গিয়েছে বুঝতে পারছো?
সোনারপুর থানা আরেকটা আপডেট দিয়েছে, ঝন্টুর খুনের পর থেকে তার এক চেলা মিসিং, ভচাই, তাকেও কোনোভাবে কাজে লাগানো হয়েছে কিনা সেটা একবার।
যে নিজের নাম রেখেছে মজুমদারি, শিকার ভচাইয়ের মতো একটা নাম এলা করবে? ভাড়াটে সৈন্য হতেই পারে। এই টি-20 যুগে কিন্তু আমরা বেশ লম্বা টেস্ট ম্যাচ খেলতে নেমেছি।
ও স্যার, আমাদের ওয়ার্ক স্টেশনের কি হলো, মানে আরেকটা ঘর চাই তো।
রমেশকে 3 তলার বড় ঘরটা রেডি করতে বলেছি, কাল থেকে ওখানে বুঝতে পারবো আশা করছি।
ধুলো টুলো ঠিক করে ঝাড়বে তো? মানে আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি, হেঁচে মরে যাবো একেবারে।
রমেশের কানে এবার তুলে দিয়েছি যে দময়ন্তী ম্যাডামের ডাস্ট অ্যালার্জি আছে, আর মনে হয় না আমায় বিশেষ কিছু বলতে হবে।
আপনি না স্যার, আমাকে এই গব্বর সিং এর ইমেজটা দিয়েছেন।
শুলে বলতেই সবার আগে কার নাম মনে পড়ে তোমার?
আজ একটু বেরোচ্ছি স্যার, টেস্ট ম্যাচটা একবার শুরু হয়ে গেলে আর মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাবো না, আজই একবার সেরে আসি।
বেশ বেশ।
তানিয়া কোণের টেবিলে বসে ল্যাপটপে স্প্রেডশিটে ডেটা আপডেটের কাজ করছিল। দময়ন্তী বেরিয়ে যাওয়ার পর একটু সাহস করেই তানিয়া অমিতাভকে জিজ্ঞেস করেছিল যে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা তাকে তেমন এক্সাইট করলো না কেন, ফিঙ্গারপ্রিন্টটা কি মেজর ব্রেক থ্রু নয়?
শোনো, আসলে সিরিয়াল কিলিং এর ক্ষেত্রে ফরেন্সিক ফাইন্ডিংস সচরাচর খুব বেশি কাজে লাগে না, যেহেতু সাসপেক্টের তালিকা এখানে ইনফিনিটি। এবার ক্রাইম সিন ইনডোরে হলে একরকম, কিন্তু আউটডোরে হলে ঘরের গাদায় সূচ খোঁজার মতো হয়ে যায় ব্যাপারটা। অল্প কিছু স্পেসিফিকেশন আর প্যারামিটার দিয়ে সার্চিং এর বৃত্তটাকে খানিকটা ছোট করে আনা যেতে পারে, এটুকুই। আসলে ক্রাইম ওয়ার্ল্ড একটা চেনের মতো, এই চেনে হুট করে কোন একটা নতুন এন্টিটি ঢুকে পড়ে যা ইচ্ছে তাই করতে চাইলে সেটা সেই দুনিয়ার বাকিদের কাছ থেকে বেশি দিন গোপন করে রাখা খুব কঠিন। ডিজিটাল ওয়ার্ল্ডে যেমন কোনো ফুটপ্রিন্ট আসলে ডিলিটেড হয় না, এখানেও তাই। বিশেষত এরকম একটা বড় সড় ধারাবাহিক অপরাধ ঘটলে তার আঁচ অপরাধ জগতের বাকিরা টের পাবেই। সুতরাং সিরিয়াল কিলিং এর ক্ষেত্রে খোঁচোরাই পুলিশের সব থেকে বড় সহায় হয়। তাছাড়া ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মজুমদারি হওয়ার চান্স বেশ কম, সে এত কাছে কাজ করবে না। যেটা পাওয়া যাচ্ছে সেটা হয়তো অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট, কারণ দাগি আসামিরা এত কাঁচা কাজ করবে না, তাদের বায়োমেট্রিক্স পুলিশের ডেটাবেসে আছেই। আর আনকোরা কেউ হলে শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়েই বিপুলা পৃথিবী থেকে তাকে কোথায় খুঁজবে? হ্যাঁ, আমি যদি কাউকে ধরতে পারি ফিঙ্গারপ্রিন্ট পেলে শিওর হওয়া যাবে। আমার সার্ভিস লাইফে এমন ইউনিক কেস দেখিনি শুনিওনি। এখনো পর্যন্ত যা মনে হচ্ছে এই সিরিয়াল ক্রাইমটার পেছনে একটা সেন্স অব মরালিটি কাজ করছে। আমাদের মজুমদারী সরকারের সাইকোলজিটা ধরতে হবে। তবে সবচেয়ে আগে এটুকুই মাথায় রাখা দরকার যে মজুমদারী সরকার একজন অপরাধী, এখানে দ্বিমত হলে চলবে না।
অমিতাভর এই কথা শুনে তানিয়ার অভিব্যক্তিতে কিছু বদল এলো। মজুমদারী সরকার অপরাধী নাকি অপরাধী নয়, এই প্রশ্নটা অন্য অনেকের সাইকোলজি স্পষ্ট করে দিচ্ছে। যে কারো ধারণা মজুমদারী একজন ক্রিমিনাল, প্লেন সিরিয়াল কিলার, যাকে এক্ষুনি থামানো প্রয়োজন, আবার কারো ধারণা সে একজন সাক্ষাৎ সেভিয়ার। ক্ষমতায় থাকা মানুষ যে কাজ করতে পারছেন না বা করতে চাইছেন না, সেগুলোই এই মজুমদারী নিশানা লাগিয়ে একের পর এক করে যাচ্ছে। ভাগ্যিস যেমনটা সে করল বিউটি স্পট ম্যাগাজিনের অফিসে।
হ্যালো,
এটা কি বিউটি স্পটের অফিস?
হ্যাঁ বলুন।
আপনাদের এডিটরের কাছে কলটা ফরওয়ার্ড করবেন প্লিজ।
সরি ম্যাডাম, উনি এখনো অফিস আসেননি। আর কিছু কি দরকার?
দরকার বলতে, আচ্ছা আপনি একটা কাজ করুন, উনি এলে কাইন্ডলি একটা মেসেজ দিয়ে দেবেন।
শিওর, বলুন কি বলবো।
হ্যাঁ, বলবেন আগামীকাল মানে 6 তারিখ আপনাদের অফিস জ্বালিয়ে দেওয়া হবে।
হোয়াট?
ইউ হার্ড ইট রাইট। কারণটাও বলবেন। হ্যাঁ, আপনাদের ম্যাগাজিনে মেয়েদেরকে জঘন্যভাবে অবজেক্টিফাই করা হয়।
হোয়াট? প্র্যাকটিক্যাল জোক হচ্ছে এখানে?
আনফরচুনেটলি নট। ও আরেকটা কথা, আমার নামটাও বলে দেবেন প্লিজ মনে করে। হ্যাঁ, মজুমদারী সরকার। রাখি, থ্যাংক ইউ।
বিউটি স্পট কর্তৃপক্ষ পুরো ফোনটাকে খুব বেশি গুরুত্ব দেননি, আবার একেবারে অবহেলাও করেননি। কর্মীদের মধ্যে অবশ্য চাঞ্চল্য ছিল শুরু থেকেই। লোকাল থানায় বলে পুলিশ পোস্টিং রাখা হয়েছিল, সবাইকে তল্লাশি করে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তার মধ্যেই কথা রেখেছে মজুমদারী। 4টে দমকলের গাড়ি 20 মিনিটের চেষ্টায় আগুনটাকে বাগে আনতে পেরেছে, কিন্তু আগুন এখনো পুরোপুরি নেভেনি। পুলিশ ব্যারিকেডের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন অমিতাভ, সঙ্গে দময়ন্তী, রাহুল, তানিয়া, লোকনাথ, সুকুমার, ম্যাগাজিনের সম্পাদক এবং গার্ড। অফিস কর্মীদের কাউকে ছাড়া হয়নি, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্থানীয় থানার ইনচার্জ খুব হাত টাত নেড়ে অমিতাভকে বোঝাচ্ছিলেন কিভাবে নিউজ প্রিন্ট রাখার ঘর থেকে আগুন লেগেছে।
হ্যাঁ হ্যাঁ, রাহুল ঠিক বলেছে, ইথানল বা মিথানল জাতীয় কিছু একটা ব্যবহার করা হয়েছিল, নাহলে তো সামান্য হলেও গন্ধ পেতাম।
শুভ্রকান্ত নিশ্চয়ই ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিটা করিয়ে দেবে, কিন্তু কথা হচ্ছে বাইরের কেউ নিশ্চয়ই আগুনটা লাগায়নি। আপনাদের তো বায়োমেট্রিক আছে?
শেষ প্রশ্নটার লক্ষ্য ম্যাগাজিনের সম্পাদক। তিনি একপাশে দাঁড়িয়ে কপালের ঘাম মুছতে মুছতে জানালেন, 4-5 দিন ধরে বায়োমেট্রিক মেশিন খারাপ।
অসাধারণ, এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? ঠিক ঘটনার আগে আগেই বায়োমেট্রিক খারাপ হলো, অপূর্ব কোইন্সিডেন্স। ফরেনসিক টিম কতদূর?
তানিয়া এক্ষুনি ফোন করেছিল, চলে এসেছে প্রায়। বলছে মিন্টু পার্কের কাছে নাকি খুব জ্যাম। অবশ্য এমন না হলেই চিন্তার কথা ছিল, কারণ শুভ্রকান্তিদা নিজে আসছে।
ও, তাহলে এখনো শিয়ালদাও বেরোয়নি। আচ্ছা এডিটর সাহেব, আপনাদের কোনো এমপ্লয় চলে যায়নি আশা করি? আর গেলেও পত্রপাঠ ডেকে আনুন, আমি সবার সঙ্গে একবার কথা বলব। আর ঘর অ্যারেঞ্জ করে দিন, এসি যেন থাকে, আমার প্রেশারটা একটু বেশি।
একমাত্র জমাদার বাদে সবাইকেই পাওয়া গেল, তার ঠিকুজি কুষ্ঠি কেউ স্পষ্ট করে বলতে পারল না। তবে লোকটা নাকি অনেকদিন কাজ করছে, এই এলাকায় বিভিন্ন ছোট বড় অফিসে সে কাজ করে। লোকাল থানার 2 জন স্টাফকে তার খুঁজে ফিট করে দিয়ে বাকি স্টাফদের অমিতাভ সম্পাদকের ঘরে বসেই জিজ্ঞাসাবাদ করলেন। শেষ এমপ্লয়ি বিদায় নেবার পর অমিতাভ সিগারেটের বাক্স বের করলেন।
কি বুঝলে রাহুল?
মনে তো হচ্ছে যে ভেতরের কেবি দেশলাইটা এগিয়ে দিয়েছে। পিয়ন চাপরাশি ধরে মোটে 9 জন স্টাফ প্লাস জমাদার, এদেরকেও হলে ফরেন্সিকে তো ধরা পড়বেই।
ভেতরের কেউ যদি হবে তাহলে আর বায়োমেট্রিক মেশিন খারাপ করার দরকার কেন? আজ আবার 8 জন এমপ্লয়ি সবাই অফিসে এসেছে,
বাইরের কেউ আসেনি। তাহলে বায়োমেট্রিক খারাপ হওয়াটা কি নিতান্তই কাকতালীয় নাকি?
আচ্ছা স্যার, আমাদের গুলিয়ে দেওয়ার জন্য বায়োমেট্রিক খারাপ করা হয়নি তো?
হতে পারে, হতে পারে। এমনিতেও ভেতরে কারোর বিন্দুমাত্র সাহায্য ছাড়াই কাজ করা সম্ভব না, সে বিষয়ে আমি কনফার্মড। কিন্তু কারোর সঙ্গে কথা বলেই তেমন সাসপিশিয়াস কিছু মনে হল না। যাই হোক, সবার ব্যাকগ্রাউন্ড চেক করো।
একটাই ব্যাপার, এখানে কোনো চিরকুট পাওয়া গেল না।
আগাতা ক্রিস্টির বইটা কি যেন নাম বলছিল দময়ন্তী?
A murder is announced.
এখানে তো আগে থেকে অ্যানাউন্সমেন্ট ছিল, চিরকুটের দরকারটা কি?
তখনই জানা গেল বাইরে রিপোর্টাররা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর কথাটা শুনেই অমিতাভ দময়ন্তীর দিকে তাকালেন।
জানি তো এই কাজটা আমায় দিয়েই করাবেন।
ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঘরে এসে ঢুকলেন স্টেট ফরেন্সিক ল্যাবের অলিখিত ডন, ফরেন্সিক এক্সপার্ট শুভ্রকান্তি ব্যানার্জি। পিছনে তাঁর ব্যাটেলিয়ন, স্পেশালাইজেশন ফিঙ্গারপ্রিন্টে, বিজ্ঞানের জগতে যে বিদ্যাকে বলে ডার্মাটোগ্লিফিক্স। শুভ্রকান্তির উপরে কেউ কথা বলে না, কারণ নিজের ফিল্ডে তিনি প্রায় অপ্রতিদ্বন্দ্বী।
লেট হয়ে গেল, বিভৎস জ্যাম ছিল।
কোনো ব্যাপার না শুভ্র, তুমি বসো আগে, এত রোদে তেতে পড়ে এলে। আগে একটু জল টল খাও, তারপরে সব হবে।
আর জল, এখানে আস্তে আস্তে দেখি কতগুলো কচি ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ঝাড়াং ঝাড়াং করে গিটার বাজিয়ে মজনতালি সুখ্যাতি করছে, অলরেডি পক্ষ নিয়েই ফেলেছে। এরপর তাড়াতাড়ি ধরতে না পারলে পরের বার ইলেকশনের টিকিটও পেয়ে যাবে, এই তখন আমাদের প্রোটেকশন দিতে হবে।
মাত্র এই কদিনেই গোটা শহর জুড়ে মজনতালি সরকারের যে কাণ্ড কারখানা শুরু হয়েছিল তাতে মানুষ, মিডিয়া সবাই দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। কারো সত্যি মনে হচ্ছিল যে সে উচিত কাজ করছিল, আর কারো কাছে অবশ্যই এ সব অনুচিত। মিডিয়াও দেখছিল জনমত কোন দিকে, মানুষজন কি চাইছে, ঠিক সেটাই দিতে পারলে তো টিআরপি হবে আকাশ ছোঁয়া। বলাই বাহুল্য, সৌমিলি ও শিরিনদের লাইভ নিউজ ঠিক করেছিল স্টান্স হবে প্রো মজুমদালি। তবে একটা ব্যালেন্সও মেনটেন করতে হবে, সৌমিলি আর শিরিন মজনতালির সব ঘটনা কভার করার স্পেশাল দায়িত্ব পেয়েছে, তাই ওদের নিউজ রুমে প্রায় সব আলোচনাই তাকে নিয়ে।
মজনতালি সরকার, লীনা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে শিরিন?
ওয়াই নট, রিভেঞ্জ বড় মোটিভ নয়?
লীনা ইজ টু অবভিয়াস, একটা কলেজ পড়ুয়া মেয়ের পক্ষে এরকম প্ল্যানিং সম্ভব?
কিন্তু হলে কি ভালো হতো বল?
সে তো অনেক কিছু হলেই ভালো হতো, কিন্তু সেসব আর হচ্ছে কই। আচ্ছা শিরিন, সারাদিন বাজে বকতে বকতে তুই ক্লান্ত হয়ে যাস না? না,
এখন আবার আমি কি করলাম?
গ্রুপে মেসেজ দেখ।
যে খবরটা ওদের বস গ্রুপে পোস্ট করেছিল তা এই ঘটনার মোড় যে এক ধাক্কায় ঘুরিয়ে দিতে পারে, সেটা আর বুঝতে বাকি রইল না সৌমিলির। বারুইপুরের ঝন্টু মার্ডার কেসে বডির কাছে যে চিরকুট পাওয়া গিয়েছিল তাতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, এবং সেটা মৃত সুজান জর্ডানের ফিঙ্গারপ্রিন্ট, পার্ক স্ট্রিটের সেই ধর্ষিতা সুজান, যিনি পরে আড়াল থেকে বেরিয়ে নিজের কথা বলেছিলেন, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি, যার ঠিক কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট তাহলে চিরকুটে এলো কি করে? এই খবর একদিকে যেমন সৌমিলিকে ঘেঁটে দিয়েছিল, অমিতাভকেও তো স্তম্ভিত করে দিয়েছিল। ফোরেন্সিক এক্সপার্ট শুভ্রকান্তি নিজে এসে অমিতাভদের এই খবরটা দেওয়ায় অমিতাভ, দময়ন্তী এদের অবস্থা ঠিক তেমনই হল যেমন মাধ্যমিকে সায়েন্স সাবজেক্টের লেটার পেয়ে বহু ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার পর হয়। তারা এবার প্রকৃত অর্থে বুঝতে পারে অঙ্ক কি কঠিন।
দেখো, এই ফিঙ্গারপ্রিন্ট মৃতদেহ থেকে জোগাড় করা হয়নি সেটা নিশ্চিত, করলেও মৃত্যুর ঠিক পরপরই জোগাড় করেছে, খুব বেশি হলে এক ঘন্টার মধ্যে, কারণ মৃত্যুর পর কিছুটা সময় পেরিয়ে গেলেই মানুষের ফিঙ্গারপ্রিন্ট বিগড়তে শুরু করে, সিমেট্রি ঘেঁটে যায় আসলে। তবে অমিতাভদা, তুমি চাইলে আমি কম্প্যারিজন মাইক্রোস্কোপে দেখিয়ে দিতে পারি, কিন্তু মৃত আর জীবিত মানুষের ফিঙ্গারপ্রিন্টের বেসিক তফাতটা ঠিক কি?
না মানে
তার মানে আপনি নিশ্চিত যে এই ফিঙ্গারপ্রিন্ট সুজান জর্ডানের বেঁচে থাকাকালীন বা বড়জোর তার মৃত্যুর এক ঘন্টার মধ্যেকার?
200% শিওর।
তাই যদি হয় তাহলে তো অনেকগুলো সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। সুজানের বাড়ির লোক জড়িত থাকতে পারে, হাসপাতালের কেউ জড়িত থাকতে পারে।
আচ্ছা, সুজানের ডেথ সার্টিফিকেট কে ইস্যু করেছিলেন খোঁজ নিয়েছো?
এই প্রশ্নের উত্তরটা দিল রাহুল,
ডক্টর ওয়েন্দ্রিলা রয়, নিউরোলজিস্ট।
বাট শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ ইন কলকাতা। সবটা কেমন গুলিয়ে যাচ্ছে, কোথাও তো কিছু একটা গন্ডগোল হচ্ছেই।
সাময়িক বিভ্রান্তি কাটিয়ে নড়ে চড়ে বসলেন অমিতাভ।
রাহুল, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো, আজই, এখন সম্ভব হলে এখনই। আর সুজানের ডেথ সার্টিফিকেট এবং চিকিৎসার যাবতীয় কাগজপত্রের কপি হাসপাতালের সঙ্গে কথা বলে বের করো, কুইক।
বেরিয়ে গেল রাহুল। শুভ্রকান্তি দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন,
দেখো অমিতাভদা, মার্ডার ওয়েপন হিসেবে যে চুলের কাঁটাগুলো ব্যবহৃত হয়েছে কোনোটায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, অন্য কোনো চিরকুটেও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। লীনা দাশগুপ্তকে দেওয়া চিঠিতেও লীনা আর তার মা বাবা বাদে কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আমি নিজে ডাস্টিং করেছি, প্লাস ম্যাগনেটিক পেন্ডিয়া স্ক্রুটিনিও করেছি, ফলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এরা যে খুব সিনসিয়ার তাতে সন্দেহ নেই। অথচ এই প্রথম একটা চিরকুটে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল এবং সেটাও কাগজে কলমে মৃত একজনের ফিঙ্গারপ্রিন্ট। এটা সিআইডিকে খেলানোর চেষ্টা না তো?
আসলে সুজানকে যে চারজন ধর্ষণ করেছিল তার মধ্যে একজনের গত বছর আনন্যাচুরাল ডেথ হয়েছিল। সেই কেসে সুজানই ছিল প্রাইম সাসপেক্ট, যদিও শেষমেশ কেসটা সলভ হয়নি, সেই জন্যই ওর বায়োমেট্রিক্স নিয়ে রাখা হয়েছিল।
দুটো প্রবাবিলিটি দেখা যাচ্ছে স্যার। এক, সুজান জর্ডানের মৃত্যুর ঠিক পরেই তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয়েছিল। আর দুই, সুজান জর্ডান বেঁচে থাকাকালীন নিজেই সজ্ঞানে এই কাগজে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন।
অথবা তিন, এন্ড দ্য মোস্ট বিজার অ্যান্ড আনএক্সপেক্টেড থিং, সুজান জর্ডান আদৌ মারা যাননি।
একটা সম্ভাবনার আলো যখন দেখা যাচ্ছে, বিশেষ করে এমন একটা কেসে, তখন অন্তত পুলিশ ডিপার্টমেন্টে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। তাই অমিতাভ দময়ন্তীরা উপস্থিত হয়েছে ডক্টর ওয়েন্দ্রিলা রায়ের কাছে, সঙ্গে এসেছেন শুভ্রকান্তিও। কিন্তু অমিতাভর মুখে সুজানের বেঁচে থাকার সম্ভাবনার কথাটা শুনে ওয়েন্দ্রিলা খানিকক্ষণ অপলকে অমিতাভর দিকে চেয়ে রইলেন।
আপনি সিরিয়াস? এই তিন নম্বর সম্ভাবনাটার কথা আপনারা সত্যিই ভাবছেন?
সব রকম সম্ভাবনা খতিয়ে দেখাটা আমাদের জব প্রোফাইলের মধ্যেই পড়ে।
কিন্তু এটা তো রিডিকিউলাস, অ্যাবসার্ড। প্রথম দুটো পয়েন্ট তাও ফিজিবল, কিন্তু তিন নম্বরটা বিজার।
ওয়েন্দ্রিলা রায়ের গলায় বিরক্তি স্পষ্ট। অমিতাভ শুভ্রকান্তির সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন। শুভ্রকান্তি আলোচনার সুতো ধরে নিলেন।
ডক্টর রয়, আবার বলছি, খটকার কারণ একটাই, সুজান জর্ডানের ফিঙ্গারপ্রিন্টটা মৃত্যুর আগে নেওয়া।
আপনি শিওর? কারণ একমাত্র এই পয়েন্টটার উপরেই দাঁড়িয়ে আছে আপনাদের ওই হাইপোথেসিস গুলো।
আপনি তো জানেন মানুষের মৃত্যুর পর কিছুটা সময় পেরিয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট পাল্টাতে শুরু করে। এই ফিঙ্গারপ্রিন্ট মৃতদেহ থেকে জোগাড় করা হয়নি সেটা নিশ্চিত, করলেও মৃত্যুর ঠিক পরপরই জোগাড় করেছে।
এবার ওয়েন্দ্রিলাকেও যেন খানিক বিভ্রান্ত দেখালো।
আমি জাস্ট কিছু বুঝতে পারছি না, হোয়াট আর ইউ সেইং?
একমাত্র সেই কারণেই আপনার কাছে আমি এসেছি ডক্টর রয়। সুজানের মৃত্যুর ব্যাপারে কয়েকটা তথ্য একটু ডিটেইলে শুনতে চাই।
বেশ, বলুন।
সুজানের মৃত্যুর কতক্ষণ পরে আপনি তাকে ভিজিট করেন?
এই মিনিট 40।
মানে কেউ যদি মৃত্যুর পর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকে আপনার তাকে দেখার সম্ভাবনা কম। আচ্ছা, সেই সময় কে কে সেখানে উপস্থিত ছিল মনে আছে, বলতে পারবেন?
সেই সময় সুজনের বাবা বেঞ্জামিন ছিলেন, মেয়ে,
সুজানের দু তিনজন বন্ধু, হসপিটালের একজন জুনিয়র ডাক্তার যিনি সেদিন হাউস স্টাফ ছিলেন, আর বোধহয় দুজন নার্স আর দুজন আয়া।
এবার আমি যে কোশ্চেনটা আপনাকে করবো সেটা আপনার কাছে বোকা বোকা এবং অপমানজনক দুই মনে হতে পারে। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি। আমি লজ্জিত, তদন্তের স্বার্থে বাধ্য হয়ে আমাকে প্রস্তুত করতে হচ্ছে।
রিল্যাক্স, আপনি বলুন আপনি কি জানতে চান।
আপনি শিওর যে সুজান মারা গেছেন?
দু
তারিখ যিনি মারা গেলেন তিনি সুজানই ছিলেন, আপনি নিশ্চিত?
আমি সুজানের বডি দেখেছি, তাতে প্রাণ ছিল না। সবকিছু দেখে শুনে তবেই ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি। বিশ্বাস করুন, এক্ষেত্রে কোনো ডাক্তার চান্স নেবেন না। যদি দেখা যায় উনি বেঁচে আছেন তাহলে সবচেয়ে বড় ক্ষতি কিন্তু আমারই হবে।
না না, তা নয়। আমি বলছি ইন এনি কেস, এসব ক্ষেত্রে কি কোনো মিরাকল কি সম্ভব?
অন্তত চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে দেখলে সম্ভব না। চিকিৎসা বিজ্ঞান সম্মত মিরাকল যদি কিছু ঘটে সেটার জন্য ম্যাক্সিমাম সময়সীমা ধরা থাকে 4 ঘন্টা, আপনারা সকলেই সেটা জানেন। সেই জন্যই মৃত্যুর 4 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়।
আচ্ছা, আপনার হসপিটাল স্টাফদের মধ্যে কারোর সঙ্গে সুজানের বন্ধুত্ব হয়ে গিয়েছিল, খেয়াল করেছেন?
দেখুন, এসব খেয়াল করা কিন্তু আমার কাজের মধ্যে পড়ে না।
কিছু মনে করবেন না ডক্টর রয়, আমরা আমাদের মেডিকেল অ্যাডভাইজারকে দিয়ে সার্টিফিকেটগুলো চেক করতে বাধ্য হচ্ছে। আমার হাত পা বাঁধা, আই এম রিয়েলি সরি।
আমি বুঝেছি, এটা আপনার ডিউটি, আমি যথাসাধ্য সাহায্য করব। কিন্তু যদি আমার বক্তব্য শুনতে চান, আমি বলবো এটা একটা পিওর ফলস ফ্ল্যাগ। একজন মৃত মানুষকে ইচ্ছাকৃত ফ্রেম করা হচ্ছে যাতে একটা চমৎকার ভূতের গল্প ফাঁদা যায়।
ওয়েন্দ্রিলা যা যা বললেন সে সমস্ত কথা অমিতাভ বুঝতে পারলেও মানতে চাইছিলেন না, অথবা উল্টোটা। তাই কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক ও রাজ্য পুলিশের মেডিকো লিগাল অ্যাডভাইসারের দায়িত্বে থাকা প্রজ্জ্বল ঘোষের দ্বারস্থ হতেই হল তাকে। ফোনটা করেই ফেললেন।
প্রজ্জ্বল, রিপোর্টগুলো দেখলে?
দেখলাম, গন্ডগোল অ্যাজ সাচ কিছু নেই। সমস্ত রিপোর্ট ডেট অনুযায়ী যেভাবে সাজানো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মহিলা মেনিঙ্গোএনসেফালাইটিসেই আক্রান্ত হয়েছেন এবং ওই রোগেই মারা গেছেন।
এত নিখুঁতভাবে নকল ডকুমেন্টস তৈরি করা কঠিন বলছো?
না অমিতাভ স্যার, কঠিন কেন হবে? সত্যিকারের মেনিঙ্গোএনসেফালাইটিসে আক্রান্ত যে কোনো রোগীর শেষ 2 মাসের রিপোর্টের জায়গায় রোগীর নাম ইচ্ছামতো এডিট করে নিলেই হল। কিন্তু কথাটা হচ্ছে, এত জটিল করে ভাবার দরকার আছে কি? ওয়েন্দ্রিলা রয় খুবই রেপুটেড ডাক্তার। তাছাড়া আশা করছি তুমি বুঝতে পারছো, এটা অসাবধানে ছেড়ে যাওয়া ফিঙ্গারপ্রিন্ট কিন্তু নয়। মজনতারি সরকার ওয়ান্টস আস টু নোটিস দ্য ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড চেজ ইট।
প্রজ্জ্বল, আমি 99% শিওর এটা ফলস ফ্ল্যাগ, কিন্তু সেখান থেকে তো কোনো লিড পাওয়া যেতে পারে, তাই না?
তাহলে হোয়াট নেক্সট?
লাশ লাশের জায়গায় আছে কিনা সেটা দেখে নিতে হবে।
অমিতাভ, ঝামেলা হবে কিন্তু, ধরেই রাখো তোমায় কোর্টে সাক্ষ্য দিতে ছুটতে হবে।
অমিতাভ যখন সাংঘাতিক এক প্ল্যান ফাঁদছে, তখন দময়ন্তী মাথার মধ্যে ঝালিয়ে নিচ্ছে এতদিন পর্যন্ত ঘটে যাওয়া সমস্তটা। এই ধরনের যে কোনো জটিল কেসেই দময়ন্তী সবথেকে বেশি সময় দেয় নিজেকেই, নিজেকেই প্রশ্ন করে, আবার নিজেই উত্তর দেয়। যেমন এই আজ এখন বসেছে ডায়েরি আর পেন নিয়ে।
সব সবকিছু গুলিয়ে যাচ্ছে, এত রকম ঘটনা একসাথে ঘটছে যে ঘিই রাখতে পারছি না। সুজানের মেয়ে লিলি জর্ডানের ফেসবুক খুললাম, ওর প্রোফাইলে চোখ বুলিয়ে বুঝলাম সাধারণত হাসি খুশি হালকা মেজাজের মেয়ে। মিম, কুকুরের ভিডিও, কোটেশন, মাঝে মধ্যে মায়ের সঙ্গে ছবি। মায়ের ঘটনার পর থেকেই কিছুটা প্রতিবাদী ভাবনা এসেছে ওর মধ্যে, কিন্তু এখন 1 সপ্তাহ ধরে চুপ, স্বাভাবিক। তবে এতে খুব একটা সন্দেহ জাগে না।
সুজানের ফিঙ্গারপ্রিন্ট কেসটাও ফার্স্ট ফ্ল্যাগ হতে পারে। যদি সত্যি মৃত্যু পরবর্তী এক ঘন্টার মধ্যে কিছু হয়ে থাকে, তাহলে সন্দেহ পড়ে যায় সেই চারজনের উপর যারা তখন হাসপাতালে ছিল, এমনকি স্টাফদের কেউ বা ঐন্দ্রলা রায়ও এর পেছনে থাকতে পারে। একটা বিষয় স্পষ্ট, এই ফলস ফ্ল্যাগ দুটো উদ্দেশ্য খুব সফলভাবে পূরণ করেছে। নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় মজনতালি আর সুজানকে ঘিরে এক অদ্ভুত, প্রায় অলৌকিক রকমের জনমত তৈরি হয়েছে। কেউ কেউ তো মজনতালিকে মা কালীর অবতার বলতেও শুরু করে দিয়েছে। অলৌকিক গল্পের মোড়কে জাস্টিসের ফ্যান্টাসি। মজনতালি সরকার আমাদের পথ ভুলিয়ে দিচ্ছেন বারবার।
কোনো একটা বিষয়ে নিজের কাছে পরিষ্কার না থাকলে বাকিদের সে বিষয়ে লিড করা একরকম অসম্ভব হয়ে পড়ে। তাই দময়ন্তীর কাছে নিজের সমস্ত চিন্তা ভাবনাকে রোজ এভাবে কাটা ছেঁড়া করাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। মাথার মধ্যে সেই সব কিছু নিয়েই দময়ন্তী ছুটল স্পেশাল ব্রিফিং এ অমিতাভ স্যারের চেম্বারে।
এ বেড়াল দেবী শুরু থেকেই আমাদের ঘেটে দেওয়ার চেষ্টা করছে, নিঃশ্বাস নেবার সময় দিচ্ছে না। কখন কি করে বসবেন গেস করা যাচ্ছে না, কারণ ওর একটা কাজ চেনা মেথড পড়ছে না। তাই আমাদের ওই চেনা মেথড গুলোর উপরেই সবচেয়ে বেশি ভরসা রাখতে হবে দময়ন্তী। রাহুল, তুমি লীনা দাশগুপ্ত ফলো আপ নিচ্ছ, প্লাস সোর্স ম্যানেজমেন্ট।
রাহুলের ভুরু দুটো উপরে উঠে গেল। অমিতাভ সেটা খেয়াল করে বললেন,
ডোন্ট ওভার রিয়েক্ট, ইউ আর ক্যাপেবল অফ দ্যাট। অফিসিয়াল সোর্সের বাইরে প্রত্যেকে নিজের পার্সোনাল সোর্স ব্যবহার করতে পারো, তাদের প্লিজ করো। আমি আগেও বলেছি, এই ধরনের কেসে সোর্সদের উপর আমাদের অনেকটা ডিপেন্ড করতে হবে। দময়ন্তীকে সব দিকে মাথা দিতে হবে, এজন্য স্পেশালাইজড কাজ কম রেখেছি। দময়ন্তী আমাদের মিডিয়া স্পোকস পার্সন। এছাড়া মাথায় রাখতে হবে মজনতলির কাগজে বিজ্ঞাপন 12 সেপ্টেম্বর আলিপুর জেলে ঢুকে ফড়িয়া পুকুরের ধর্ষণ অভিযুক্ত মুকেশকে মারবে। দময়ন্তী, সেটার প্রোটেকশনের দায়িত্ব তোমার। আচ্ছা দময়ন্তী, সুজানের গ্রেভের বিষয়ে কি কি পারমিশন লাগবে সেগুলো খোঁজ দিয়ে দাও।
আপনি তাহলে ডিটারমাইন্ড?
শুধু ঝামেলা পোহাতে হবে বলে বড় একটা সম্ভাবনাকে জাস্ট ইগনোর করব?
সুজান জর্ডান, এই ইস্যুটা স্পর্শকাতর, আপনি জানেন স্যার, মানে উপরমহল থেকে।
মজনতলি সরকারের কেসটাও বেশ সেন্সিটিভ একটা কেস, আমাদের শিওর হতে হবে। দময়ন্তী, বডি কবর থেকে বার করতে গেলে ফ্যামিলির কাদের সঙ্গে কথা বলতে হবে দেখে নাও।
দময়ন্তী আর কিছু বলল না, বলে লাভ নেই। অমিতাভ সান্যালের ভাবগতিকেই স্পষ্ট যে তিনি শুনবেন না। লোকটাকে কখনো কখনো না বিচ্ছিরি গোমার তুমি পেয়ে বসে, এখন সেই ফেসটাই চলছে।
চলো বেরিয়ে পড়ি, প্রথমে জর্ডান স্যার।
জর্ডানদের অ্যাপার্টমেন্টটা বাইরে থেকে বেশ মলিন, ফ্ল্যাটের ভিতরটা আরো মলিন, শোকের বাড়ি যেমন হয়। অমিতাভদের সামনে বসে আছে সুজানের বাবা বেঞ্জামিন জর্ডান। সুজানের সঙ্গে সঙ্গে ওই সত্যরুদ্ধ মানুষটাও ক্যামেরার সামনে সোচ্চার হয়েছেন বারবার। সেই তেজি মানুষটার সঙ্গে এখনকার এই নুব্জ বৃদ্ধের মিল খুঁজে পাওয়া বেশ কঠিন। বেঞ্জামিন শুরুতেই একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন,
মেয়েটা তো আর বেঁচে নেই, মরে গেছে তো। তারপরেও আপনারা ওকে একটু শান্তিতে ঘুমোতে দিচ্ছেন না কেন বলুন তো? দোষটা কি ওর?
দেখুন, আমরা আপনাদের দিকটা বুঝতে পারছি, কিন্তু মানে আমরাও হেল্পলেস। মার্ডার প্লেসে চিরকুটে আপনার মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। উই ক্যান ডু নাথিং বাট।
আপনারা বলছেন আমার মেয়ে ওর ডেথ হক্স করেছে, নাকি ও একটা ভূত, ভূত হয়ে মজনতালি সরকার সেজে ঘুরছে, সুপার হিরো ভূত? হ্যাঁ,
না না, মানে আমরা সব রকম সম্ভাবনায় খতিয়ে দেখতে চাইছি, মানে
কিন্তু আমি যদি বলি এটা একটা ট্র্যাপ, ইচ্ছে করে ফলস প্রুফ সাজিয়ে আপনারা এটা করছেন।
কিন্তু মিস্টার বেঞ্জামিন, মানে তাতে তো আমাদের কোনো লাভ নেই, তাই না? মানে আমরা কেন আপনার মেয়েকে হঠাৎ করে হ্যাকল করতে চাইব? ওনার সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, তাই না? মানে
আগেও আপনারা একটা মার্ডারের চার্জ দিয়ে সুজানকে ফাঁসানোর প্ল্যান করেছিলেন, এখন এখন এগুলো মিথ্যা বলে ওকে ডিফেন্ড করতে চাইছে। লজ্জা হওয়া উচিত আপনাদের।
দময়ন্তীর এবার খারাপ লাগলো, চুপ করে গেল সে। দময়ন্তীর মুখের ভাব দেখে অমিতাভ কথাবার্তার হ্রাস ধরলেন।
আপনার মেয়ের মৃত্যুর সময় কে কে উপস্থিত ছিলেন সেটা মনে আছে?
আমরা আমাদের উকিলের সঙ্গে কথা বলবো। উকিলের সঙ্গে কথা না বলে আপনাদের একটা কথাও বলবো না। আপনারা এখন আসুন।
আমি আবার বলছি, তদন্তে সহযোগিতা না করলে আপনারা বোকামি করবেন। উকিলের সঙ্গে অবশ্যই কথা বলুন, ইনফ্যাক্ট আমরাও আপনাদের উকিলের সঙ্গে কথা বলব। তিনি আইনের লোক, আমাদের প্রশ্নের উত্তর দিতে তিনি আপনাদের বারণ করবেন না। দেখুন মিস্টার জর্ডন, আমি জানি স্টেট বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আপনাদের যথেষ্ট গ্রিভেন্স আছে, সে গ্রিভেন্স হয়তো খুবই জাস্টিফাইড, কিন্তু মজনতলী সরকারের কেস যেদিকে টার্ন নিয়েছে আমাদের কাছে আর সত্যিই কোনো পথ নেই। হোপ ইউ উইল কোঅপারেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট উই মিন নো ডিসরেসপেক্ট। বিশ্বাস করুন, সমস্ত কনসার্ন অথরিটির উপস্থিতিতে সমস্ত রকম প্রোটোকল মেনে কাজ হবে, সে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।
দিস ইজ ভেরি ডিসগ্রেসফুল, প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস, ফর হেভেন সেক। ও শান্তিতে ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দিন প্লিজ।
মজুমতলির কেসে মিডিয়া যে একটা বিরাট ভূমিকা পালন করতে চলেছে এ কথাটা যত দিন যাচ্ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছিল। তাই রোজকার মতোই আজও সকালবেলার মিটিংটায় যখন তানিয়া অমিতাভকে জিজ্ঞাসা করল গোলক ধাঁধার মতো এতগুলো দিকের মধ্যে দিয়ে কোন দিকটা লক্ষ্য করে এগোনো উচিত, তখন অমিতাভ বললেন,
অনেকগুলো দিকের অপশন থাকলে ঠিক যেভাবে কারেক্ট দিকটা বেছে নিতে হয় সেভাবে। আপাতত দুটো কাজ করতে হবে। এক, আমি মিডিয়ায় কিছু কিছু সিলেক্টিভ দিকের চাই। মজুন তাহলে মিডিয়াকে কাজে লাগাচ্ছে, আমরা কেন লাগাবো না? কি দময়ন্তী?
অ্যাগ্রিড স্যার, মিডিয়া ম্যানেজমেন্ট রিথিঙ্ক করতে হবে। প্রেস কনফারেন্স কবে ডাকছেন স্যার?
শুভস্য শীঘ্রম। কেস নেবার পর প্রেসকে এখনো কোনো আপডেট আমরা দিইনি। তাছাড়া দেখো, মজুমদারি সরকার যেই হোক তার একটা পরিষ্কার এজেন্ডা আছে, যেটা সম্ভবত ব্যক্তি কোনো ক্ষত থেকে চ্যানেলাইজড, হয় খুব কাছের কেউ আর না হলে নিজেই ভিকটিম, না হলে পাগলামিরই ড্রাইভিং ফোর্স, ইম্পসিবল। তাই এখন আমরা যাদের নিয়ে ভাবছি তাদের ছাড়াও পুরনো পাপীদের স্মরণ করতে হবে। দময়ন্তী, গোটা রাজ্যে গত 20 বছরে রেপিস্ট বা সাসপেক্ট রেপিস্টদের যতগুলো মার্ডার রিপোর্টে রয়েছে সেসব কথা ফাইল। হ্যালো, হ্যাঁ স্যার, ওকে স্যার, এডজি ফোন করেছিলেন, 15-20 মিনিট সিএম আসছেন, আমার সঙ্গে আলাদা করে দেখা করতেছেন।
ঠিক 15 মিনিট পর মুখ্যমন্ত্রীর সঙ্গে এডিজি প্রবীর চক্রবর্তী ছাড়াও এলেন আরো বড় কর্তারা, প্রত্যেকের মুখ কম বেশি মেঘলা। যে 10 মিনিট মুখ্যমন্ত্রী সময় দিলেন তার মধ্যে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল, সুজান জর্ডানের লাশ নিয়ে যে পরিকল্পনা অমিতাভর ছিল সেটা তিনি করতে দেবেন না। অমিতাভ মরিয়া চেষ্টা করেছিল,
ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে স্যার, তিনি এবং তার পরিবারের লোকজন মিলে তার মৃত্যুর ভুয়ো খবর রটিয়েছে কিনা সেটা যাচাই করব না, সেটা যথাস্থানে আছে কিনা চেক না করলে
অমিতাভর এই কথার উত্তরে মুখ্যমন্ত্রী প্রশ্ন করলেন, ভদ্রমহিলা হিন্দু হলে অমিতাভ কি করতেন?
চেক করতে চাইছিলাম স্যার।
সময় যত এগোচ্ছিল মুখ্যমন্ত্রীর অসহিষ্ণুতা যেন তত বেশি করে প্রকাশ পেতে শুরু করল। একটা সময় অমিতাভ চুপ করে গেলেন। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী জানালেন, প্রত্যেক দিন রাত 8টার সময় তাঁর কেসের প্রোগ্রেসের ব্রিফ চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব একটা প্রেস কনফারেন্স ডাকতে বলে তিনি বেরিয়ে গেলেন। ঠিক মিনিট পাঁচেক পর ঝুল বারান্দায় দাঁড়িয়ে অমিতাভর কাঁধে হাত রেখে এডিজি প্রবীর চক্রবর্তী বলেছিলেন, দেশে মানুষ মারা গেলে বোমা হয়ে যায়, তাদের খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, আর কি কি করণীয় সেটা তো মন্ত্রীমশাই বলেই দিলেন। সুজেন জর্ডানের কবর খোঁড়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। তা অনুমতি ছাড়া কি তদন্ত করা যায় না, নাকি অমিতাভ কখনো সেটা করেননি? প্রবীরের এই কথাটা বুঝতে পেরে আর সময় নষ্ট করলেন না অমিতাভ। সেই দিন সন্ধেবেলাতেই পৌঁছে গেলেন একটি বারে। অমিতাভ দেখা করতে এসেছেন ইলিয়াস আহমেদের সঙ্গে। ইলিয়াস একজন পেশাদার ফিক্সার। পুলিশ আইনি বাধায় আটকে গিয়ে ঠিক যে যে কাজগুলো করতে পারে না, ইলিয়াসের ইউএসপি ঠিক সেই সেই কাজগুলোই অত্যন্ত সুচারুভাবে করা। অমিতাভ নিজের দরকারটা সামান্য একটু ধরিয়ে দেওয়ার পরই বুঝতে পারলেন উনি ঠিক লোকের কাছেই এসেছেন। ইলিয়াসের কথাতেই স্পষ্ট হয়ে গেল যে মজনতালি কেসের ব্যাপারে সে প্রায় সমস্ত খবরই রাখে। তাই ইলিয়াস যখন জানতে চাইল এইবার তাকে কি করতে হবে, তখন অমিতাভ বললেন,
কবর খুঁড়তে হবে।
ভবানী ভবনের কনফারেন্স রুমে রাজ্যের সমস্ত মিডিয়া ভেঙে পড়েছে। যত লোক বসতে পেরেছে তার দ্বিগুণ লোক দাঁড়িয়ে আছে। আক্ষরিক অর্থেই ঘরটায় মাছি গলার জায়গা নেই। সৌমিলি দেখতে পেল বেশ কয়েকটা ন্যাশনাল নিউজ চ্যানেলও এসেছে। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অমিতাভ সান্যাল এবং এসিপি দময়ন্তী মুখার্জি মাইক্রোফোনের সামনে এসে বসলেন। দময়ন্তী কথা শুরু করল,
নমস্কার, আপনারা প্রশ্ন শুরু করবার আগেই আমি বলে নিতে চাই যে এই কেসটাকে আমরা সিরিয়াল কিলিং অ্যান্ড মাস নিউসেন্সের আওতায় ফেলছি। এখনো পর্যন্ত যা আপডেট তাতে মজুমদারি সরকার 6টা খুন করেছে, একটা পত্রিকার অফিসে আগুন লাগিয়েছে। আমরা আশা করছি আমরা খুব শিগগিরই অপরাধীকে ধরতে পারব এবং সিচুয়েশন উইল বি আন্ডার কন্ট্রোল। আর কোনো প্রশ্ন?
একের পর এক ধেয়ে আসতে থাকলো প্রশ্ন, যে প্রশ্নগুলোর সারবত্তা মোটামুটি এক। মজুমদারি যেন ব্যাটম্যানের মতো কোন সুপার হিরো, আর পুলিশ ডিপার্টমেন্ট ডাহা ব্যর্থ। এক সাংবাদিক দময়ন্তীকে প্রশ্ন করলেন, পুলিশ কি মজনতালিকে সাধারণ অপরাধীর মতোই দেখছে?
পুলিশ মজনতালিকে সেভাবেই দেখবে যেভাবে একজন সিরিয়াল কিলারকে দেখা উচিত।
পরের সাংবাদিক মন্তব্য করলেন, মজনতালি পুলিশের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
মজনতালি সরকারের কাজ অপরাধ করা, কেওস তৈরি করা, আর আমাদের কাজ আইনের আওতায় থেকে সিস্টেমকে প্রোটেক্ট করা। আপনার কি মনে হয় কোন কাজটা বেশি সোজা?
দময়ন্তীর উত্তরগুলো বা তার পার্সোনালিটি দেখে শিরিনের মুখে চোখে যে মুগ্ধতা ধরা পড়ছে সেটা দেখে বিরক্ত লাগল সৌমিলির। তাই সে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল,
সৌমিলি, লাইভ নিউজ থেকে, সমাজের প্রতি মজনতালির একটা দায় আছে, সেটা কি অস্বীকার করা যায়? অথবা লীনা দাশগুপ্তকে লেখা চিঠিটাই কি তার প্রমাণ নয়?
অপরাধের প্রতিকার উন্নততর অপরাধ করে হয় না। হ্যাঁ, চারপাশে দিন দিন জেন্ডার ভায়োলেন্স যেভাবে বাড়ছে এটা ভয়ানক অ্যালার্মিং, কিন্তু মজনতালি সরকারকে সেটার সলিউশন বলে প্রজেক্ট করলে টিআরপি বাড়বে নিশ্চয়ই, তবে একই সঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও কিন্তু ঘাঁটবে। যে যে মিডিয়া হাউস এটা করছে তাদের বিষয়টা একটু সেন্সিবলি ডিল করতে বলবো, কেমন?
দময়ন্তীর এই কথায় চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল ঘরে। অনেকের মুখে মৃদু অসন্তোষ দেখা দিল। বয়স্ক একজন সাংবাদিক টেনে আনলেন মজনতালির চিরকুটে সুজেন জর্ডানের ফিঙ্গারপ্রিন্ট, সুজেন বা তাঁর পরিবারের মজনতালির সঙ্গে কানেকশনের বিষয়টা। এইবার অমিতাভ ছোট্ট একটা গলা খাঁকারি দিলেন, অর্থাৎ তিনি এবার বলবেন। সবার চোখ ঘুরে গেল তাঁর দিকে।
মজনতালি নিয়ে চারিদিকে নানা রকম মিথ্যে রটনা ছড়াচ্ছে, এটা আমরা পরিষ্কার করে দিতে চাই যে এখানে কোনো সুপার ন্যাচারাল অ্যাঙ্গেল নেই। চ্যানেলে চ্যানেলে দেখছি ভাঁড়ের মতো লোকজন ধরে আনা হচ্ছে। তাদের কেউ মজুমদারিকে উঠতে দেখেছে, কেউ দেখেছে মজুমদারি বেড়াল হয়ে পাঁচিল টপকে ওপাশে চলে যাচ্ছে। দেখলে তো নিজেরা ভাসছেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, মিথ্যে রটনা ছাড়ানোই সাহায্য করবেন না। এই কেসের তদন্ত যখন আমরা করছি তখন আপনারা প্যারালাল ট্রান না চালালে বেটার।
আবার ধেয়ে এলো সৌমিলির প্রশ্ন,
কাগজে কাগজে যে 12 সেপ্টেম্বরের হুমকি এসেছিল যে আলিপুর জেলে ঢুকে ফড়িয়াপুকুরের ধর্ষণে অভিযুক্ত মুকেশকে মারবে মজুমদারি, সে ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন দময়ন্তী ম্যাডাম?
সমস্ত রকম সতর্কতা নেওয়া হচ্ছে, জেল অথরিটি ও সিআইডি একসাথে কাজ করছে। যার ফোন বাজছে তিনি একটু প্লিজ সাইলেন্ট করুন।
কার ফোন বাজছে? সাইলেন্ট করুন। কি হচ্ছে কি এসব?
মিউজিক বন্ধ হল না, উল্টে অডিও জায়গাটা এবার অডিও ভিজুয়াল দখল করল। অমিতাভূতের পিছনের পর্দায় একটা মানুষের অবয়ব ভেসে উঠল, মুখোশধারী মজুমদারি। হাত জোর করে কথা বলতে শুরু করল সে।
নমস্কার, আমার নাম মজুমদারি সরকার। কিছু কথা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেব বলেই এই ভিডিও। আমি লড়াই করতে নেমেছি, যে কোনো রকমের জেন্ডার ভায়োলেন্সের বিরুদ্ধে আমার লড়াই। আর এই লড়াইয়ে আমি আপনাদের সবাইকে পাশে চাই। এভাবে প্রেস কনফারেন্সের মাঝে বিঘ্ন ঘটানোর জন্য পুলিশ প্রশাসনের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, আমি পুলিশকে চ্যালেঞ্জ জানাতে চাই না, কারণ পুলিশের আর আমার উদ্দেশ্য এক। তাই তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার পিছনে সময় নষ্ট না করে আসল অপরাধীদের ধরুন। আপনাদের আরেকটা ডাউটও ক্লিয়ার করে দেওয়া দরকার। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পের একটা বেড়াল চরিত্রের নামে আমি নিজের নাম রেখেছি কেন? কখনো কোনো বেড়ালকে কোণঠাসা করলে বুঝতে পারবেন কেন তাকে বাঘেরও এক কাঠি ওপরে বাঘের মাসি বলা হয়। আসলে কি বলুন তো, মেয়েদের ক্ষেত্রেও না এই কথাটাই প্রযোজ্য, আর সেটা মনে করিয়ে দিতেই আমি এসেছি। আ জেন্টল রিমাইন্ডার।
ঘটনার আকস্মিকতায় ঘরের সকলের মতো দময়ন্তী অমিতাভরাও থ মেরে গিয়েছিল। তানিয়াই প্রথম বুঝতে পারল সমস্যাটা আসলে প্রজেক্টর মেশিনে। সে ছুটে গিয়ে প্রজেক্টরের পাওয়ার সাপ্লাই অফ করলেও ইউপিএস কাজ করছিল, তাই ওয়্যারলেস প্রজেক্টরের দৌলতে ভিডিও এগিয়ে চলল।
আমরা কেউ মহাপুরুষ নই, খুবই সীমিত আমাদের ক্ষমতা, কিন্তু আমরা একজোট হলে একটা বিরাট শক্তি তৈরি হবে। যে যার ক্ষমতা অনুযায়ী চারপাশটাকে পাল্টাতে চেষ্টা করুন, এলাকায় এলাকায় জোট বাঁধুন, ধর্ষণ বা শ্লীলতা হানির মতো ঘটনা ঘটতে দেবেন না। মানুষের সংগঠিত শক্তি ছাড়া আর কোথাও কোনো ম্যাজিক নেই। ডু ইউ রিয়েলি বিলিভ ইন ম্যাজিক? বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো একবার।
ভবানী ভবনের কাছে এক ক্যাফেতে এলইডি স্ক্রিনে কনফারেন্স রুম হ্যাকের ফুটেজ বারবার দেখানো হচ্ছে, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে। সিআইডি অফিসার আর পুলিশ কর্মীরাই শুধু উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করছে। কিন্তু মেশিন কিভাবে হ্যাক হল তা নিয়ে মন্তব্য করতে চাইছে না। ক্যাফের কোনার দিকে টেবিলে একটা ক্যাপুচিনো নিয়ে যিনি বসেছিলেন তার ঠোঁটে একটা আলগা হাসি ফুটে উঠল। দেশলাই বাক্সের সাইজের রিমোটটা যত্ন করে লেদার কেসে ঢুকিয়ে ব্যাগে পুরলেন, তারপর বাঁ হাত তুলে বললেন,
ওয়েটার এক্সকিউজ মি, একটা চিকেন ক্লাব স্যান্ডউইচ প্লিজ।
ঠিক এই মুহূর্তে বসে যিনি আয়েস করে ক্লাব স্যান্ডউইচ খাচ্ছেন, শুধুমাত্র তার জন্যই বসেছে এই সময়কার সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ মিটিং। রাজ্য পুলিশের উচ্চ আধিকারিকেরা প্রায় সবাই হাজির। এডিজি প্রবীর চক্রবর্তী যথারীতি ভাবলেশহীন এবং গম্ভীর। আইজির মুখ রাগে থমথম করছে আর অন্যদের কপালে ভ্রুকুটি। অমিতাভর চোখে মুখে হতাশা স্পষ্ট, দময়ন্তী সহ বাকিদের মুখে আষাঢ়ের মেঘ। সবটার মাঝখানে ভয়ানক নার্ভাস বোধ করছে তানিয়া। অন্যদিকে দময়ন্তীর ইশারা পেয়ে রাহুল উঠে দাঁড়িয়ে হাতের প্লাস্টিক পাউচটা উঁচু করে তুলে ধরে তার মধ্যে ছোট্ট গোল চাকতির মতো একটা জিনিস দেখিয়ে বলল,
এটা সেই রিমোট অ্যাক্সেস ডিভাইস, এটা দিয়েই হ্যাক করা হয়েছে, আর টেপ দিয়ে প্রজেক্টরের গায়ে লাগানো ছিল।
এই ঘটনার পোস্টমর্টম বসল স্বভাবতই। পুলিশ মহলে বেশ তোলপাড় হল, কে কি কেন কিভাবে এই নিয়ে কাটাছেঁড়া তো হলই। সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মীদের সাসপেনশনের নির্দেশ তো এলই, সঙ্গে সঙ্গে স্কেপ গোটের প্রসঙ্গ এনে বুঝিয়ে দেওয়া হল কোপ তদন্তকারী অফিসারদের ওপরও পড়তে পারে। এতক্ষণ অমিতাভ একাই কথা বলছিলেন, একাই সামলাচ্ছিলেন ধেয়ে আসা একের পর এক প্রশ্ন, কিন্তু এইবার আর অমিতাভকে একা ছাড়ল না দময়ন্তী। বলে উঠল,
অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ চেক করছে, আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই আমরা তাকে আইডেন্টিফাই করতে পারব।
এটা একটা টিম ওয়ার্কও হতে পারে। আমরা এতদিন মজনতালী সরকারকে একজন মহিলা বলে ভেবে এসেছি, হয়তো একাধিক ব্যক্তি আছে, হয়তো মজনতালী সরকার একটা রেজিমেন্টেড কালেকটিভের নাম, হয়তো তারা এতটাই সংগঠিত যে আমরা ভাবতেই পারছি না। আর যদি মোটিভের কথাই হয়, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, ওদের একজোট করেছে প্রতিশোধ প্রিয়া, একটা চ্যানেলাইজড ভিনডিকটিভ ট্রেড, ব্রেক থ্রু আসাটা সময়ের অপেক্ষা শুধু। আপনারা যদি বলেন আমি এই কেস থেকে স্বেচ্ছায় সরে যেতে পারি, মিডিয়া তাহলে মেসেজটাও যাবে যে ডিপার্টমেন্ট কতটা সিরিয়াস। আমার মনে হয় তাতে ড্যামেজ কন্ট্রোলের ব্যাপারটা বেটার দেখাবে।
অমিতাভর কথাটা একরকম উড়িয়ে দিলেন প্রবীর চক্রবর্তী। রাহুল অনেকক্ষণ থেকেই টেবিলের নিচে মোবাইলে কিছু একটা দেখছিল, বেশ কিছুটা অস্থির দেখাচ্ছে তাকে। হঠাৎই রাহুল উঠে দাঁড়ায়, সবাই কৌতূহলীভাবে তার দিকে তাকায়, আর প্রবীর চক্রবর্তী জিজ্ঞাসা করেন সে কিছু বলবে কিনা। রাহুল যেন এই সুযোগটারই অপেক্ষা করছিল।
স্যার ফেসবুক, সরি স্যার, ফেসবুকে একটা প্রোফাইল থেকে ইমাত্র এই ভিডিওটা আপলোড করা হয়েছে, আজকের কনফারেন্সের অরিজিনাল ভিডিও, রেকর্ডেড নয়। কিন্তু ফেসবুকেই যদি দেবে তাহলে এত কাণ্ড করতে গেল কেন?
ভবানী ভবনে ঢুকে এটা করতে পারে, এটা প্রমাণ করার জন্য লাউড এন্ড ক্লিয়ার স্টেটমেন্ট, দিস ইজ এ ভেরি নেসেসারি গেমিং ফ্রম আর এন্ড। মহিলা ভালো করেই জানে এটা কতটা রিস্কি, কিন্তু এটাও জানি যে জনতা এবং মিডিয়ার সাপোর্ট ওকে পেতেই হবে। রাহুল, ফোনগুলো তো সাইলেন্ট করে রাখতে বলেছিলাম।
সরি স্যার, বাড়ির ফোন তাই
ধরে নাও।
হ্যাঁ হ্যালো, কি হয়েছে? আচ্ছা ডাক, আরে ডাকো ডাকো স্যার, বাবা ফোন করে বললো লাইভ নিউজে একজন কলেজ স্টুডেন্ট মেয়েকে দেখাচ্ছে, মেয়েটা মজনতালী সরকারের ফ্রন্ট রোডের উইটনেস।
গত কয়েক ঘন্টায় বারবার চমকাতে চমকাতে হার্টের গ্রহণ ক্ষমতা এখন অনেক বেড়ে গেছে দময়ন্তীর, তাই ঠান্ডা গলাতেই বলল,
স্যার স্যার আমার মনে হয় মেয়েটাকে
এখনই বেরিয়ে কর, দেরি করে লাভ নেই।
মেয়েটার নাম সুচেতা দত্ত। লাইভ নিউজের স্টুডিও থেকে ভবানী ভবন নিয়ে আসার পথে পুরো গল্পটাই খুঁটিয়ে খুঁটিয়ে শোনা হয়ে গিয়েছিল দময়ন্তীর। অফিসে নিয়ে এসে দময়ন্তী সুচেতাকে ওয়ার্কস্টেশনে বসাল না, নিজের চেম্বারে নিয়ে এল। অমিতাভ রাহুলরা আসতে সুচেতাকে পুরো গল্প আরো একবার বলতে হল। মেয়েটা প্রাথমিক জড়তা কাটিয়ে ফেলেছে।
আপনার আপত্তি না থাকলে সেদিন কলেজ থেকে এত দেরি করে ফেরার কারণটা জানতে পারি?
থার্ড ইয়ারের ফেয়ারওয়েল, আসলে রিহার্সাল চলছিল বলে ওই উইকটা রোজই ফিরতে দেরি হচ্ছিল।
কিন্তু ঘটনার পর তো বেশ কয়েকদিন কেটে গেছে, এতদিন ওয়েট করলেন কেন?
আই ওয়াজ ট্রমাটাইজড, আই নিডেড টাইম।
হ্যাঁ, আস্ক জি, এখন মানে এখন কেন এই প্যারাডাইম শিফটটা হলো আপনার মধ্যে? মানে নিউজ চ্যানেলে যাওয়ার কথা কখন এবং কেন ভাবলেন?
লিনাকে দেখে, ও যদি পারে আমি পারবো না কেন? ইনফ্যাক্ট আমি 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 তো অনেক বেটার পজিশনে আছি। আই রিয়েলাইজড এভাবেই সব মেয়েদের লজ্জা না পেয়ে সামনে এগিয়ে আসা দরকার, তাই না?
মেয়েটার কনফিডেন্সটা অবাক করছিল দময়ন্তীকে। পরিষ্কার বুঝতে পারছিল এর পেছনে রয়েছে মজনতালীর প্রভাব। বুঝতে পারছিল শুধু সুচেতা নয়, একটা বেশ বড় অংশের মানুষকেও মজনতালী এভাবেই নিজের গুরুত্বটা বুঝিয়ে দিয়েছে।
আচ্ছা সুচেতা,
তোমার মা বাবা কি করেন? আর এই গোটা কাণ্ডে তাদের কি রিয়াকশন?
মা ইংরেজি প্রফেসর, বাবা অ্যাডভোকেট, দুজনেই খুব সাপোর্টিভ।
দেন ইউ আর ভেরি লাকি। মোর ওভার ইউ আর আ ভেরি স্ট্রং ওম্যান। থ্যাংক ইউ সুচেতা। আপাতত আর কিছু জানার নেই, তবে আপাতত বললাম কেন বুঝতেই পারছো আশা করি, আবার বিরক্ত করব কিন্তু।
আই এম অলওয়েজ দেয়ার ম্যাম।
রমেশ চিকেন রোল নিয়ে এসেছে। সুচেতা যেভাবে খেতে শুরু করল বোঝা গেল তার সত্যিই বেশ খিদে পেয়েছে। দময়ন্তী মেয়েটির দিকে চেয়ে রইল। এত নিখুঁত গল্প, ঠিক যেন ফিল্মের স্ক্রিপ্টের মতো গোছানো। কোথায় একটা খটকা লাগছে, এত স্ট্রং অ্যালিবাই। তাছাড়া কেউ কেন এত বড় রিস্ক নেবে? মিলছে না, হিসেব মিলছে না। দময়ন্তী হঠাৎ বলল,
আচ্ছা সুচেতা, তুমি নিশ্চয়ই চাইবে না যে আমরা সাকসেসফুল হই, মানে মজনতালি ধরা পড়ুক।
অমিতাভরা ওয়ার্কস্টেশনে চলে গেছেন। সুচেতা দত্তকে রওনা করিয়ে দিয়ে দময়ন্তী ডিজিটাল ফরেন্সিক্সের ঘরে ঢু মারল। কেউ হঠাৎ সাসপেক্ট লিস্টে নিজের নাম তুলতে উঠে পড়ে লাগবে কেন? খটকাটা এখানেই। এইসব ভাবতে ভাবতেই ওয়ার্কস্টেশনের দিকে এগিয়ে গেল দময়ন্তী।
দময়ন্তী দিদি, মজনতালি কি অন্তর্জামে নাকি? একেবারে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে প্রত্যেকবার।
হ্যাঁ, মানে আমারও ব্যাপারটা গন্ডগোল লাগছে। তবে একটা কথা,
প্ল্যান করে ওখানে অভিযান চালিয়েছে বলছো?
ইয়েস। আরেকটা মুশকিল হচ্ছে সুচেতার অ্যালিবাই একেবারে নিখুঁত, কথাতেও কোন রকম লুপহোলস নেই, বড্ড বেশি কনফিডেন্ট। আর
দময়ন্তী কথা শেষ করতে পারল না। রাহুল হঠাৎ চেঁচিয়ে উঠল,
ও শিট।
আবার কি?
আরে সুচেতার বাবা বিভূষণ দত্ত, উকিল বিভূষণ, আরে সুজেন জর্ডানের উকিল বিভূষণ দত্ত।
পরের দিন সকালবেলা সুচেতা, তার বাবা বিভূষণ দত্ত ও মা জয়িতাকে ডেকে পাঠানো হল ভবানী ভবনে অমিতাভর অফিসে। দময়ন্তী গোড়া থেকেই এই মিটিংটা নিয়ে বেশ কৌতূহলী ছিল। বিভূষণ দত্ত লোকটা যে বিশেষ সহজ নয় সে বিষয়ে দময়ন্তী নিশ্চিত ছিল। যদিও
মজনতালি সরকারের কেস কালকের পর আলাদা জায়গায় পৌঁছে গেছে মিস্টার দত্ত, ভূত বা মানুষ যেই হোক সে গোটা এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেছে, আর আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স নিচ্ছি। আবার বিরক্ত করতে পারি কিন্তু অবশ্যই সহযোগিতার আশা করি।
বিষয়টা যে মানুষেরই কম্য সেটার ব্যাপারে অবশ্য অমিতাভর কোনো দ্বিমত নেই, কারণ ইতিমধ্যেই ইলিয়াস জানিয়েছে সুজানের লাশ যেখানে থাকার কথা সেখানেই আছে। আর যাকে নিয়ে এতটা হইচই, এত ডামাডোল, তিনি এখন দাঁড়িয়ে আছেন প্রডিউসার অশোক বসুর সামনে তাঁর ফ্ল্যাটে, আপাদমস্তক কালো পোশাক। যদিও এর আগে দিনটা ভালোই যাচ্ছিল অশোকের, কসবায় তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন একটি মেয়েকে, ওই অডিশন দেওয়ার নাম করি। সেই মেয়েটি আগে ফ্রেশ হতে বাথরুমে গেছে, আর অশোক হাসি মুখে স্কচের বোতল ও গ্লাস বের করতে শুরু করেছে। আর তখনই তার কানে ভেসে আসে,
আরে স্যার, হ্যালো, আপনি নাকি পরের ছবির জন্য নতুন মুখ খুঁজছেন, তাই অডিশন দিতে চলে এলাম।
ঘটনার আকস্মিকতায় অশোকের হাত থেকে পড়ে গেল মদের বোতল।
আপনি মশাই সত্যি বড় লোক, না হলে এত দামি একটা স্কচ এভাবে কেউ নষ্ট করতে পারে? কিন্তু আপনার যে পরপর বেশ অনেকগুলো ছবি কাজ করছে না, তাহলে এবার কি হবে?
অশোক চিনতে পেরেছে মজনতালিকে, তাই দেরি না করে সে হাত বাড়ালো ফোনের দিকে, আর তখনই একটা ছোট ছুরি ধেয়ে এলো তার হাত লক্ষ্য করে।
আহারে, ফ্যালেঞ্জেস ফোনটা গেছে, আর যেভাবে গেছে মনে হয় না কোনোদিনও ক্যামেরা বা অন্য কিছুই ধরতে পারবে। যাকে কাজের কথায় আসি, আপনার ওই নিউ টাউনের ফ্ল্যাটটা আছে না? আরে ওই ফ্ল্যাটটা যেটাকে মেইনলি কাস্টিং কাউচ পারপাসে ইউজ করেন ফর অডিশন, বলেন অডিশন, কিন্তু তারপর সেই ভিডিও গুলো নিয়ে ব্ল্যাকমেইল করেন।
আমারও ধেয়ে এসেছে একটা ছুরি, বেঁধে গেছে অশোকের অন্য হাতটায়।
আরে আপনার সবচাইতে হিট সিনেমায় নায়িকা তো ঠিক এভাবেই ভিলেনের থেকে বদলা নিয়েছিল, মনে নেই?
ডুবন্ত মানুষ কর্কুটো ধরেও বাঁচবার চেষ্টা করে, তাই অশোক মজনতালিকে টাকার লোভ দেখালো।
টাকা? টাকা? আচ্ছা বেশ, খুচরো টাকা আছে পকেটে? এই এক টাকা বা দু টাকা হলেই চলবে।
ওই হাতেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অশোক বসু কোন রকমে বুক পকেট হাতড়ে তিন চারটে খুচরো পয়সা বের করে দিল।
আহ, অত লাগবে না, জাস্ট একটা কয়েন দিন না। হ্যাঁ এই তো নিন নিন, এবার এটা টস করুন।
টস?
আরে করুন, অবাক হয়ে তাকাচ্ছেন কেন, টস করুন।
একটা সাইলেন্সার লাগানো বন্দুক চলে এলো মজনতালির হাতে।
আরে টস না করলে তো ডিসিশনটা নিতে পারছি না যে গুলিটা কোথায় করব, মাথায় না বুকে।
অশোকের খুন হওয়ার খবরটা তখনও এসে পৌঁছয়নি ভবানী ভবনে, তাই অমিতাভ সুজানের কথাটা দিয়েই শুরু করলেন সকালের মিটিং।
তোমাদের জানানো হয়নি একটা প্রোগ্রেস হয়েছে, সুজান সত্যি মারা গেছে, পাকা খবর।
তাহলে স্যার বাকি অপশনগুলো দেখা যাক তলিয়ে।
দময়ন্তীর কথার মধ্যেই জানা গেল মালি পাঁচ ঘড়া থানা থেকে এক অফিসার এসেছেন, মজনতালির কেসের ব্যাপারে কিছু কথা বলতে চান।
আসতে বলো।
অবতীর্ণ হলেন চশমা আটা নুন মরিচ চুলের এক ভদ্রলোক, হাওড়ার মালি পাঁচ ঘড়া থানার সিনিয়র ইন্সপেক্টর শাগনিক। শাগনিক সরাসরি চলে গেলেন আসল বিষয়ে, জানালেন তার কাছে একটি পুরনো কেস আছে যার মজনতালির মামলার সঙ্গে মিল রয়েছে। ১৯৯৮ সালের ঘটনা। অভিযোগ ছিল রেখা ভট্টাচার্য নামে এক মেয়ে নাংকু মণ্ডলের নামের এক লোককে খুন করেছে, এবং সে খুন করা হয়েছে নৃশংসভাবেই, কারণ নাংকু মাস দেড়েক আগে রেখার নাবালিকা বোনকে ধর্ষণ ও খুন করলেও প্রমাণের অভাবে ছাড়া পেয়েছিল। সমস্তটা শুনে যেন একটু অবাকই হলেন অমিতাভ।
এত বড় একটা ঘটনা অথচ খেয়াল পড়ছে না কেন? দময়ন্তী, তোমাদের কারো কিছু মনে পড়ছে?
নাথিং, আসলে মিডিয়া তখন এতটাও অ্যাক্টিভ ছিল না। এই নাংকু তো নিশ্চয়ই পার্টি পলিটিক্স করত, নাকি কেসটা চেপে দেওয়ার চেষ্টা হয়নি?
হয়েছিল, জানালেন শাগনিক। সঙ্গে এও জানালেন যে রেখা ভট্টাচার্যকে খুনের অভিযোগে জুভেনাইল হোমে পাঠানো হলেও পরে সে সেখান থেকে চলে যায়। শাগনিকের বেশ পোক্ত ধারণা এই মেয়েটির সঙ্গে মজনতালী সরকারের কেসের মিল থাকতে পারে, কারণ দুজনেই গলায় চুলের কাঁটা গেঁথে খুন করেছে, খুনের পর চিরকুটে স্বীকারোক্তি রেখেছে, এবং বয়সও প্রায় একই রকম মিলে যাচ্ছে। এসব শুনে অমিতাভ ও তার টিম আরো সতর্ক হয়ে ওঠে। আলাদা করে কেস ফাইল আনানোর প্রয়োজন পড়ল না, শাগনিক সাহা নিজেই কেস ফাইলের কপিটা নিয়ে এসেছেন। সঙ্গে তিনি এও জানালেন যে তদন্তের সময়কার বড়বাবুর সঙ্গে যদি যোগাযোগ করতে চাওয়া হয় সে ব্যবস্থাও করে দেবেন। আসলে এই সব কিছুই ভবানী ভবনে ভালো পোস্টিং পাওয়ার আশায়। এমন সময় প্রডিউসার অশোক বসুর তার নিজের বাড়িতে খুন হবার খবরটা এসে পৌঁছল অমিতাভদের কাছে। অমিতাভ এক মুহূর্ত না ভেবে রাহুলকে বললেন,
সুব্রকান্তকে একবার ফোনে ধরো তো, ক্লোজ এরিয়ায় প্রথম খুন, তাতে এখন কিছু সাসপেক্টও আছে, ছোটখাটো ক্লু কাজে লেগে যেতে পারে।
পুলিশ একবার তৎপর হয়ে গেলে একসঙ্গে কতগুলো কাজ কত দ্রুততার সঙ্গে করতে পারে সে কথা
ক্রমে ক্রমে পরিষ্কার হয়ে আসছিল। একদিকে যখন অশোক বসুর কসবার ফ্ল্যাটে চলছিল পুলিশ আর ফরেন্সিকের তদন্ত, অন্যদিকে তখন দময়ন্তী গিয়ে উপস্থিত হয়েছে সেই বড়বাবুর কাছে আর জানতে পেরেছে রেখা ভট্টাচার্য তার বোনের ধর্ষক নানকু মণ্ডলকে খুন করেছিল। খুনের পর মেয়েটির পরিবার রাজনৈতিক ভয় দেখানোর কারণে এলাকা ছেড়ে চলে যায় আর রেখার জায়গা হয় একটা জুভেনাইল হোমে। আর দেরি করেনি দময়ন্তী, ছুটে গেছে সেই জুভেনাইল হোমে আর সেখান থেকে অপর্ণা সামন্তর বাড়িতে। রেখা যখন এই হোমে ছিল তখন সেখানকার ইনচার্জ ছিলেন এই অপর্ণা। দময়ন্তী সরাসরি চলে গেল বিষয়ে।
রেখা ভট্টাচার্যের কথা আপনার কিছু মনে আছে?
রেখা ভট্টাচার্য? হ্যাঁ, কেন মনে থাকবে না? এই হোমে তো এত শান্ত, এত ভালো বাচ্চা তো দেখাই যায় না। যতদূর মনে পড়ে ওকে নিয়ে আমার কোনো সমস্যাই হয়নি।
আচ্ছা, পার্সোনাল ইন্টারঅ্যাকশন হতো আপনার সঙ্গে?
আমি সব বাচ্চার সঙ্গে নিয়মিত কথাবার্তা বলতাম, সপ্তাহে দুদিন একটা গল্প বলার আসর করতাম আর শেষে সবার সমস্যার কথা শুনতাম। বুঝতেই তো পাচ্ছেন, বেশিরভাগই ডিস্টার্ব চাইল্ড তো, কথাবার্তা না বললে এরকম বাচ্চারা আরো সাফোকেটিং ফিল করে।
হ্যাঁ না, মানে আমি আসলে আরেকটু পার্সোনালাইজড ইন্টারঅ্যাকশনের কথা বলছি আর কি। মানে ব্যক্তিগতভাবে কিছু বলতো, মানে যেটা মানে সবার সামনে না, শুধু আপনাকে।
সত্যি বলতে কি, তার জন্য না অত সময় ছিল না। তবে রেখার কথা আমার অনেকটাই মনে আছে। লেখাপড়া খেলাধুলাতে আমি এতটা ভালো আর কাউকে দেখিনি। যেমন ভালো কবিতা বলতো, তেমনি ভালো হাই জাম্প, দৌড়, একেবারে অলরাউন্ডার যাকে বলে।
সেই সময় হোমের সাইকোলজিস্ট কে ছিলেন?
সাইকোলজিস্ট পরপর দুটো মেয়ে কাজ করেছিল এক বছর করে, সম্ভবত ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল ওরা। হোমের অফিসে ওই রিপোর্টগুলোতে
সব ফাইলে দেখলাম রেখাকে 3 বছরেরও কম সময়ে ছেড়ে দেওয়া হয়েছিল। কেসটা চাইল্ড কোর্টে যায়নি। খুনের কেসে এত তাড়াতাড়ি কি জুভিনাইল অপরাধীরা ছাড়া পায়?
আমার ধারণা রেখা ছাড়া পেয়েছিল ভালো ব্যবহারের জন্য। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব। গত বছর না পুলিশ এসেছিল খোঁজ করতে, এবার একবারে খোঁজ সিআইডি খোঁজ করছে, কি হয়েছে বলুন তো?
ও, গত বছর পুলিশ রেখার খোঁজ করছিল? আচ্ছা।
হ্যাঁ, একজন ম্যাডাম এসেছিল তো, কলকাতারই কোনো থানার অফিসার, ওই যে জোনাশাকোন আর নোনাপুকুর আমার মনে পড়ছে না, এসে সব তো খোঁজ খবর করে গেল।
আই কার্ড দেখিয়েছিলেন?
হ্যাঁ দেখিয়েছিলেন, কেন বলুন তো, উনি পুলিশ নন।
গাড়িতে উঠেও দময়ন্তীর অস্বস্তিটা রয়েই গেল। মজনতালির সঙ্গে পুলিশের কেউ জড়িত আছে এই বিষয়টা মাঝে মধ্যেই মনে হয়েছে দময়ন্তীর, কিন্তু তার আগে নিশ্চিত হয়ে দেখতে হবে সত্যি কোনো অফিসার এসেছিলেন নাকি পদমর্যাদা ভাঁড়িয়ে অন্য কেউ। দীর্ঘশ্বাস ফেলল দময়ন্তী। একটা লিড থেকে সমাধান সূত্রের বদলে নতুন তথ্য বেরোচ্ছে শুধু।
এক বছর আগে কি, কেন, তাহলে কি ফোর্সের মধ্যেই ভূত?
দময়ন্তীর চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল ফোনের রিংটোনে। সৌমিলি। দীর্ঘশ্বাস পেরিয়ে হালকা বিরক্তি জাগে দময়ন্তীর। মেয়েটা করিতকর্মা কিন্তু একটু বেশি কম্ব্যাটিভ হয়ে যায় অকারণে। আবার কি হলো কে জানে।
বলো, এবার পুলিশ কার পরিবার নিয়ে টানাহেঁচড়া করল?
তিয়াশা পৈলানকে মনে আছে আপনার?
কে? ওই অ্যাসিড অ্যাটাক ভিকটিম যে, মনে আছে? ব্যাপারটা কি?
অভিযুক্ত ছেলেটি, মানে যে অ্যাটাক করেছিল, ফেরার ছিল।
হ্যাঁ, সেলিম। কি হয়েছে তার?
ছেলেটার উপর গুলি চলেছে।
হোয়াট?
এই 10 মিনিট আগে বেহালার একটি ক্যাফে, আততাই কালো জামা পড়েছিল, পালিয়ে গেছে।
সে না হয় হলো, কিন্তু এটা একটু কাঁচা কাজ হয়ে গেল না মিস রিপোর্টার? অকুস্থল থেকে তুমি আমায় প্রথম খবর দিচ্ছ, সেই অকুস্থল থেকেই আবার মজনতালি পালিয়ে যাচ্ছে। খুব বেশি কাকতালিও না ব্যাপারটা, মানে সবসময় মজনতালির সঙ্গে তোমার বা তোমার চ্যানেলের একটা লিঙ্ক থেকে যাচ্ছে, এটা কেন বলো তো? মানে এটা তো তোমাকে সন্দেহ করা ছাড়া কোনো উপায় থাকে না, তাই না?
নো ইওর এনিমিস ম্যাম, আজ ঘটনাচক্রে আমি ক্যাফেতে নিজের কাজে উপস্থিত ছিলাম, উইটনেস রয়েছে। মনে হলো এই খবরটা সবার আগে আপনার জানা দরকার। আপনি আমায় বা আমাদের সন্দেহ করতেই পারেন, তাতে সিআইডির মূল্যবান সময় নষ্ট হবে শুধু। ছাড়লাম, হাসপাতালে দেখা হচ্ছে।
কোথায় দেখা হচ্ছে?
ওই ছেলেটি সেলিম বেঁচে আছে, সুপ্রিম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে শুনলাম। ওকে জেরা করবেন নিশ্চয়ই, ওখানেই থাকবো। বাই।
ক্যাটওম্যান তো এক মুহূর্ত বুঝতে দিচ্ছে না। রাজেশজি চলো জলদি সোনারপুরের দিকে গাড়ি ঘোরাও।
সবকটা সিগনাল ভেঙে তিয়াশা পৈলানের বাড়ি গিয়ে বিভ্রান্তি বাড়ল বই কমল না দময়ন্তীর। তিয়াশার কাছে তিন দিন আগেই চিঠি এসেছে মজনতালির।
সালিম যেখানেই থাকুক সেপ্টেম্বর মাস দেখতে পাবে না, কথা দিচ্ছি। কথা দাও, কথা দাও তুমি হেরে যাবে না।
তার মানে হাসপাতালেও অ্যাটাক হবেই। বাঘের মাসি তো ঘরের মধ্যে ঢুকে মারবে এবার। কিন্তু
ওদিকে সিআইডি অফিসে অমিতাভ ইন্টারোগেশন রুমে ঝন্টু সহকারী সেই ভচাই ধরা পড়েছে, তাকে জেরা চলছে।
তুই সত্যি বলছিস তোর প্রমাণ কি? বাঁটা তো তুইও করতে পারিস।
ওখানে ছিল স্পটে।
তাই বুঝি সোনামণি, তুই যদি মজনদলিকে দেখা মাত্র দৌড়ে পালিয়ে থাকিস তাহলে চিরকুটের কথা জানলে কি করে?
ইতিমধ্যেই রাহুল ঝড়ের মতো এসে ঢুকেছে দময়ন্তীর ঘরে। মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে ওর কাছে এমন কিছু খবর রয়েছে যাতে সবাই নড়ে চড়ে উঠতে পারে।
হাওড়া কোর্ট থেকেই এভিডেভিটের কপি পেলাম। রেখা ভট্টাচার্যর নতুন নাম কি? সম্পূর্ণা মিত্র, বয়স 33-34, এই প্রোফাইলের একজনই আছেন পশ্চিমবঙ্গে। চিনতে পারছ
অভিনেত্রী সম্পূর্ণা মিত্র?
বুলসাই। প্রতিবাদী ভাবমূর্তি আছে, সুজেন জর্ডানের কেসে খোলাখুলি সমর্থন জানিয়েছিলেন।
আচ্ছা, সেই জন্যই ক্যারিয়ারে হালকা ধাক্কাও খেয়েছে। ইয়েস, আমি ভাবতেই পারছি না।
আরো একটা খবর, গত মাসে সম্পূর্ণা মিত্রের একটা ইন্টারভিউ ঘিরে ফেসবুকে বিরাট বাওয়াল হয়েছিল, মনে পড়ছে?
আমি অত ফেসবুক করি না, জানিস না।
মুদ্রা কথা, সম্পূর্ণা বলেছিলেন যে তিনি চরিত্রের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য করতে রাজি, কিন্তু আইটেন নাম্বার কখনোই করবেন না। ইন্টারভিউটার পরই একজন প্রডিউসার, একদম পরপর একজন প্রডিউসার নাম না করে কটাক্ষ করেছিলেন সম্পূর্ণাকে। নিজের ফেসবুক পেজে ওই প্রডিউসার লিখেছিল যে আইটেম নাম্বার করতে গেলে মিনিমাম অ্যাসেট লাগে, প্রযোজক বা পরিচালক যাকে তাকে আইটেম নাম্বার করতে ডাকবেন না। সেই প্রডিউসার কে বলতো?
সদ্য খুন হওয়া অশোক বসু। এক্ষুনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নে, তবে তারও আগে টেলিকমকে বল সম্পূর্ণা মিত্রের ফোন ট্র্যাক করতে। আর সোর্স ফিট কর, বলিস খোঁচর না, পুলিশের লোকই চাই। এক মুহূর্ত চোখের আড়াল হতে দেওয়া যাবে না।
পাগল, ছাড়ি আর।
আড়িয়াদহের বেশ অভিজাত এক অ্যাপার্টমেন্টে সম্পূর্ণা মিত্রের তিন কামরার ফ্ল্যাটে বসে দময়ন্তী অভিনেত্রীর ক্যারিয়ার গ্রাফে চোখ বোলাচ্ছিল। মেগা সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু, তারপর সম্পূর্ণা দ্রুতই বড় পর্দায় চলে আসেন। কিন্তু মননশীল ট্যাগ গায়ে লেগে যাবার পর থেকে তার কেরিয়ারে এই মুহূর্তে একটু ভাঁটার টান। অভিনয় শিল্পীদের দময়ন্তী ঠিক বুঝে উঠতে পারে না। সম্পূর্ণা কফির কাপ হাতে নিয়ে এসে সামনের সোফায় বসলেন।
বলুন ম্যাম। আমরা মজনতালি সরকারের কেস নিয়ে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি, জাস্ট কিছু রুটিন কোয়ারিজ।
আমার অতীত নিয়ে ভালো করে হোমওয়ার্ক করে এসেছেন মনে হচ্ছে।
তা না হলে আপনার কাছে আসবো কেন? আমরা বাগনান থানায় গেছিলাম, লিলুয়ার সেই হোমেও গেছিলাম যেখানে আপনি ছিলেন। আপনি কিন্তু বেশ তাড়াতাড়ি ছাড়া পেয়েছেন।
আমি 2 বছর 10 মাসের মাথায় ক্লিনচিট পেয়ে যাই। খুনটা আত্মরক্ষার্থে করেছিলাম।
খুন করলেন সেলফ ডিফেন্সে, অথচ লাশের পাশে আপনার হাতে লেখা চিরকুট পাওয়া গেল, এটার কি ব্যাখ্যা দেবেন?
আমার মধ্যে প্রতিশোধ স্পৃহা ছিল,
সেটা কোনোদিন আমি অস্বীকার করিনি। কিন্তু একটা ছোট্ট মেয়ে তার চেয়ে 20 গুণ শক্তিশালী একটা লোককে প্ল্যান করে মার্ডার করবে কিভাবে? লোকটা ফাঁকা জায়গা পেয়ে আমাকে অ্যাটাক করতে এসেছিল। চুলের কাঁটা দিয়ে অ্যাক্সিডেন্টালি আমি খুনটা করে ফেলি। লোকটা যখন মরে গেছে তখনও আমি তার গলায় আঘাত করেই যাচ্ছিলাম। তারপর প্রতিশোধের জানা সামলাতে না পেরে ওই চিরকুট লিখেছিলাম।
মানে আপনি বলতে চান অ্যাক্সিডেন্টালি একটা খুন করে ফেলে আপনি ভয় না পেয়ে নিজেকে খুনি হিসাবে এস্টাবলিশ করার তোড়জোড় করছিলেন? এটা বিশ্বাসযোগ্য?
হ্যাঁ, নিজেকে বাঁচানোর জন্য খুন করলেও আমার কাছে সেই মুহূর্তে প্রতিশোধ স্পৃহাটা অনেক বড় ছিল। আমার অবচেতনে খুনটা আমি করতেই চেয়েছিলাম। সেটা সেই মুহূর্তে ভয়ের চেয়ে গ্রেটার ইমোশন হিসেবে কাজ করেছে। এটা একজন জুভেনাইলের ক্ষেত্রে খুব অস্বাভাবিক নয়। হোমে সাইকোলজিস্ট নিজের বয়ানে এটাই উল্লেখ করে ক্লিন চিট দিয়েছিলেন, বুঝতে পেরেছেন?
দেখুন সম্পূর্ণা, আমরা মজুমদারী সরকারের যে হুলিয়া পেয়েছি আপনার প্রোফাইল সব দিক থেকেই সেই হুলিয়ার সঙ্গে মিলে যায়। আপনি নিজে রূপলি জগতের মানুষ, মেকআপের ব্যাপারটায় আপনি নিশ্চয়ই সিদ্ধহস্ত। তাছাড়া চুলের কাঁটা দিয়ে খুন করার পদ্ধতি এবং চিরকুট লিখে রাখাটা মজুমদারী সরকারের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে।
আপনারা এত সরলীকরণ করেন!
আপনি সুজান জর্ডানের ঘনিষ্ঠ ছিলেন, ওর সঙ্গে বিভিন্ন ক্যাম্পেইন বা ইভেন্টে আপনাকে দেখা গেছে, এটাও কিন্তু আপনার বিপক্ষে যাচ্ছে।
হ্যাঁ, আমরা বন্ধু ছিলাম, ওর হয়ে ক্যাম্পেইনও করেছি। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারের পার্মানেন্ট ক্ষতি হয়ে গেছে, সেজন্য অন্য পথ দেখতে হবে মনে হচ্ছে।
আপনি সুজান জর্ডানকে আগে থেকে চিনতেন নাকি তার সঙ্গে দুর্ভাগ্যজনক ঘটনার পর চিনলেন?
না, আমি ওকে একজন সার্ভাইভার হিসেবেই চিনেছি।
আপনার কি মনে হয় মজুমদারী সরকারের সঙ্গে ওর কিছু যোগাযোগ ছিল, বা ওর ক্লোজ সার্কেলের কেউ মজুমদারী সরকার হতে পারে?
এ বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই, দুঃখিত।
হোমের তৎকালীন ইনচার্জ অপর্ণা সামন্তর কাছে আগের বছর কে বা কারা যেন আপনার খোঁজ করছিলেন। আপনার অতীতের কেউ কি আপনার কাছে এসে পৌঁছেছেন?
না, আপনারাই প্রথম।
গত কয়েকদিনে আপনার রুটিনটা একটু বলুন প্লিজ, মানে বিশেষ করে 4 তারিখ সন্ধ্যে থেকে আপনার টাইম লাইনটা আমাদের একটু জানা দরকার।
দময়ন্তী যখন সম্পূর্ণা ওরফে নাম পাল্টে হোমের সেই রেখা ভট্টাচার্যর কাছ থেকে তথ্য জুটিয়ে নিচ্ছে, ওর বস অমিতাভ ইলিয়াসের সঙ্গে দেখা করতে এসেছেন সেই বারে। ইলিয়াস জানায় কথা মতো কেঁচো খুঁড়তে অ্যানাকন্ডা বেরিয়েছে নেপাল থেকে ভায়া শিলিগুড়ি, একটা বড় আর্মস ডেলিভারি ঢুকেছে, সঙ্গে 100 কিলো আরডিএক্স।
আরডিএক্স? শিওর, কারা আনিয়েছে খোঁজ দিতে পারবি?
ইলিয়াস জাস্ট দিন কয়েকের সময় চেয়ে বেরিয়ে গেল, তবে যাবার আগে যা বলে গেল সেটা শুনে কিছুক্ষণ থম মেরে বসে থাকতে হলো অমিতাভকে। এই আরডিএক্সকে সেফ প্যাসেজ দিয়েছেন কোন উচ্চপদস্থ অফিসার। এদিকে ভবানী ভবনে এতক্ষণে ফরেন্সিক এক্সপার্ট শুভ্রকান্তি ব্যানার্জির আগমন ঘটেছে। দলের সবাই টের পায় নিশ্চয়ই এমন কিছু পাওয়া গেছে যেটা জানার জন্য রিপোর্ট পাওয়া অবধি অপেক্ষা করা চলবে না, তা না হলে ডাকসাইটে এক্সপার্ট এত দূর ঠেঙিয়ে আসতেন না।
অশোক বসুর ফ্ল্যাট থেকে কয়েকটা জরুরি ক্লু পেয়েছি, রিপোর্ট বানিয়ে দিতে দিতে তো পরশু, টিকাবেগুলো শুনে নাও এখনই। ভিতরে আর বাইরে ফুটওয়্যার প্রিন্ট পাওয়া গেছে, বাথরুমে দরজায় হাতে ছাপও পাওয়া গেছে। এই দুটোই যথাসম্ভব মোছার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কাজের কাজ করতে পারেনি। পোশাকের ফাইবারের স্যাম্পলও পেয়েছি, মিক্সড কটনের কামিজ বা কুর্তিগোছের কিছু নীল রঙের। এছাড়াও চুলের নমুনাও পাওয়া গেছে, চুলে বেশ কিছু ড্রায়েড শ্যাম্পু পার্টিকেল পেয়েছি। ভদ্রমহিলা খুনের দিন বা তার আগের দিনই শ্যাম্পু করেছিলেন। এমনিতে চুলের কোয়ালিটি মোটামুটি, কিন্তু নিয়মিত হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন বলে হেয়ার শ্যাফ ড্যামেজড।
গরম তেলে জলের ছিটে পড়ার মতো করে কথাটা ছ্যাঁক করে বেজে উঠল দময়ন্তীর মাথার মধ্যে। অভিনয় দুনিয়ার লোকেদের নিয়মিত
এইসব হেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে হয়। দময়ন্তী রাহুলের দিকে তাকিয়ে চোখ না যায়।
খুব হেয়ার প্রোডাক্ট ইউজ করে, কি বুঝিস?
খাপে খাপ।
এতক্ষণে হন্তদন্ত হয়ে অমিতাভর প্রবেশ।
স্যার, প্রাইম সাসপেক্ট প্রায় স্থির, অভিনেত্রী সম্পূর্ণা মিত্র। ছবির ক্ষেত্রে চুজি, বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও একটু প্রাইভেট কাইন্ড অফ এ পার্সন। সোলো ট্যুর করেন মাঝে মধ্যেই, ড্রাইভ করতে ভালোবাসেন, নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন মাঝে মাঝে মাঝরাতেও, হুন্ডাই এসইউভি গাড়ি। আর লেট নাইট খুনগুলোর দিন তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন।
ওকে, নাও কোশ্চেন ইজ, উনি কি বরাবরই এভাবে এমনি এমনি রাত বিরতে বেরিয়ে পড়তেন, নাকি অভ্যেসটা তার হালে এসেছে?
সারাদিন ধরে সোর্স ম্যানেজমেন্টে অনেকখানি সময় যায় রাহুলের। গোয়েন্দা পুলিশের চাকরিতে সোর্স হচ্ছে বড় কারেন্সি। সারা কলকাতা, এমনকি শহরতলি ছাড়িয়ে রাহুলের এই হোমলেস নেটওয়ার্ক। আজকেও গার্ডেন রিচের দিকে আসতে আসতে রাহুল ভাবছিল, এত কিছু ঘটছে শহরে, সোর্সদের জীবনে কি কোনো তাপত্তাপ নেই? এতল্লাটের সোর্সের লিডার বটাইদা, গার্ডেন রিচ আসা মানেই বটাইদা ও ওর এভার এক্সটেন্ডিং পরিবারের সঙ্গে দেখা হবে। ফ্লাইওভারের নিচে একটা আলো আঁধারি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রাহুল ডাকল,
আসো নাকি?
ফ্লেক্সের ওপর পুঁটলা পুটলি নিয়ে একটা ছোটখাটো সংসার, একজন মহিলা, তাকে ঘিরে ছোট বড় নানা বয়সের তিনটে বাচ্চা, চারপাশ ঘিরে অনেকগুলো সরু মোটা টায়ার, নানা মাপের অজস্র কাচের বোতল, আর একপাশে হেলান দেওয়া একটা সাইকেলের কঙ্কাল। ফ্লেক্সের একপাশ থেকে উঁকি মারছে মুখ্যমন্ত্রীর হাসি মুখের খানিকটা। এরই মাঝখান থেকে অন্ধকার ভুঁড়ে এসে দাঁড়ালো দাড়ি গোঁফওয়ালা লম্বা শিড়িঙে চেহারার একটা লোক, বটাইদা। মুখে একটা গা ছমছমে হাসি। বটাইদা রাহুলকে রুনু নামে ডাকল, বোঝাই গেল অনেক দিনের পরিচয়। রাহুল একটা পলিপ্যাক দিল বটাইয়ের হাতে।
আইসক্রিম আছে, বাচ্চাদের দিও, আর তোমায় মাঝে মধ্যে ফোনে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? যেদিন সোজা তুলে নিয়ে চলে যাবে না, সেদিন বুঝবে ঠেলা।
বটাইদা হেসে বলল, ফোনটা খারাপ হয়েছে, সারাতে দিয়েছে। তারপর জিজ্ঞেস করে, আজ হঠাৎ এদিকে কেন, নতুন কোনো খবর আছে নাকি?
শোনো, আলিপুরের কাজটার কিন্তু বেশি দেরি নেই আর, যা রেডি করার করে ফেলো। আমি কোনো অজুহাত শুনতে চাই না, ফোন ঠিক না হলে আমি কালকের মধ্যে খবর দেবে, অন্য ফোনের ব্যবস্থা করব, কোনো ঝামেলা চাই না, বুঝেছ?
বটাইদা ওকে আশ্বস্ত করে তারপর জিজ্ঞেস করে, শরীরটা এত শুকনো লাগছে কেন?
চাপ চলছে আর কি, আমাদের চাকরি তো জানোই, একটু ক্লান্ত শুধু। যাকে, ওসব কথা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, তোমার কাজটা ঠিক করে করো, ঝুলিও না সেবারের মতো, তাহলেই হবে।
রাহুল বেরিয়ে এলো, ব্রিজে উঠে এগিয়ে চলল কালো রঙের গাড়িটা। সন্ধ্যের অফিস ফেরতা ভিড় দেখে রাহুলের পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। বটাইয়ের সঙ্গে রাহুলের যোগাযোগ অনেক দিনের, সেই আমতলার ঘটনার সময় থেকেই ওদের পরিচয়। বাবার খুনের সময় বটাইদা কিশোর, বলা যায় পাশে দাঁড়িয়ে রাহুলকে বাবার শেষকৃত্য করিয়েছে। ডোমের সঙ্গে দরদাম করা থেকে পুরুতকে ধমকানো, বাদ যায়নি কিছুই। এত বছর গেল, এত রকম খাতে বয়ে চলল জীবন, তাও বটাইদা বটাইদা রয়ে গেছে, রাহুলের অন্যতম বিশ্বাসী সহযোদ্ধা। মনে পড়ে যায় সব জেনে বটাইদা থম মেরে বসেছিল একদিন, ভাবতে পারেনি সেদিনের ছোট্ট রুনু স্পেশাল অফিসার হয়েও প্রতিশোধের আগুনে এখনো ধিকি ধিকি জ্বলছে। ভয় পেয়েছিল বটাই, রাহুল বলেছিল,
কেন ভয় পাবো, আমার বাবা তো পাইনি, বাবা কি জানতো না ওদের সঙ্গে পারবে না? একশোবার জানত। ওরকম একটা রোগা সোগা নির্বিবাদী একটা লোক যদি পালানোর চেষ্টা করতো তাহলে তো বেঁচে যেত, কিন্তু বাবা পালালো না, ওই হায়নাগুলোর খপ্পরে বাকিদের ফেলে রেখে পালাতে পারেনি আমার বাবা, না পেরে খুন হয়েছে। আমি কোনোদিন আমার বাবার মতো হতে পারব না,
অমন সহ তমন নির্বিরোধী মিনমিনে ভাব আমার ঘাতে নেই, কিন্তু মায়ের কাছে এই সব ঘটনা শুনে আমার মনে অন্তত একটা বিশ্বাস জন্মেছে, এই জঞ্জাল পরিষ্কারে আমাকে থাকতেই হবে, এটা আমার উত্তরাধিকার।
সেই উত্তরাধিকারের স্ফুলিঙ্গ আজ ছড়িয়ে পড়েছে গোটা শহরে। রাহুল ব্রিজ থেকে নেমে বাঁক নিল শহরের দিকে, আরো কয়েকটা গলিতে যাওয়া বাকি আছে। এদিকে পরদিন অফিসে গিয়েই সৌমিলিদের বেরিয়ে পড়তে হল, মজনতালির নতুন শিকার এবার চলন্ত ট্রেনে।
শুনে নে ঝটপট, হাওড়া থেকে লিলুয়ার মাঝে ঘটেছে দুজনের দল, একজন বোরখা পড়েছিল, আরেকজন হরেকমাল বিক্রির হকার সেজে ঘুরছিল, একেবারে অতর্কিতে ছুরি চালিয়ে দিয়েছে। ট্রেন তখন লিলুয়ার আউটারে, স্লো হয়েছিল সিগন্যাল না পেয়ে। মৃত লোকটার নাম নন্তু শেখ, এলাকায় অনেকগুলো শ্লীলতাহানির অভিযোগ আছে, সম্প্রতি ক্লাস এইটের একটা মেয়েকে ধর্ষণ করেছিল, তারপর থেকে ফেরার ছিল, কিন্তু খুনি বেড়ালদের ধরা যায়নি। ভাগলবা,
প্রতিবার এইভাবে কর্পূরের মতো উবে যাচ্ছে কি করে সেটাই ভেবে পাচ্ছি না। এত পুলিশ, এত সিকিউরিটি, তাও কোথাও ধরা পড়ছে না।
প্ল্যানিং মামনি, প্ল্যানিং, সবকটা স্টেপ এত র্যান্ডম অথচ প্রিসাইজ। ইমেজটা এমন তৈরিই হয়ে গেছে, যদি পুলিশ ধরতে না পারে মজনতালি ধরবেই, রেপিস্ট মাত্রই শাস্তি পাবে।
আমি কিন্তু ফাউল প্লের গন্ধ পাচ্ছি, বার বার ঘুঘু ধান খেয়ে যাচ্ছে অথচ কোথাও ফ্রিস নেই, ইনসাইডার কেউ না থাকলে অসম্ভব, ভেতর থেকে সাহায্য করছে পুরো টিমকে। আবার বলা যায় না পুলিশের কারোরই ব্রেন চাইল্ড হয়তো এই প্রজেক্ট মজনতালি।
উফ, তুই আর তোর এই কনস্পিরেসি থিওরি, এবার ক্ষমা দে, তার চেয়ে যা হওয়ার অন্তত সম্ভাবনা আছে সেই কথা ভাব। আচ্ছা, সেই যে সম্পূর্ণা মিত্রকে জেরা করলো পুলিশ, তারপর থেকে ওর পাবলিক অ্যাপিয়ারেন্স একটু কমে গেছে, খেয়াল করেছিস?
উনি পুলিশের সাসপেক্ট লিস্টে থাকতেই পারেন, এমনকি শারীরিক বর্ণনাও তো মিলে যাচ্ছে, কিন্তু এসবের পরে ওর সেই রাত বিরেতের গাড়ি চালিয়ে একার সফর কিন্তু বন্ধ হয়নি। আমি খোঁজ নিয়েছি, ওর বিল্ডিংয়ে আমার একজন পরিচিত থাকেন, কিন্তু কথা সেটা না। আমি ভাবছি মজুমতালির কাজের ধরন যেরম সাটেল, যতটা সার্জিক্যাল, সেখানে সম্পূর্ণা মিত্রের মতো লাইমলাইটে বিচরণ করা একজনের যুক্ত থাকাটা কেমন অসুবিধাজনক মনে হচ্ছে না, যেন নিজেদের প্রতি অকারণে একটু অতিরিক্ত আলো টেনে নেওয়া। উনি সত্যি মজনতালি হলে তো আমি বলবো সম্পূর্ণার ধরা পড়া স্রেফ সময়ের অপেক্ষা।
চমৎকার ভেবেছিস, কিন্তু সত্যিই তো রেপিস্ট আর রেপ কালচারকে নিকেশ করার প্রজেক্ট নিয়ে যে নেমেছে, সে কি এতটা রিস্ক নেবে?
সিআইডি অফিসে এতক্ষণে সকালের উত্তেজনা ঝিমিয়ে এসেছে, টিম পৌঁছে গেছে আর দময়ন্তী সবাইকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে বসেছে ওয়ার্ক স্টেশনে। ঘটনা যেখানে ঘটেছে সেই জনবহুল স্টেশনের ভিড় থেকে খুব একটা লিড আসবে না। নিরুত্তাপ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়া সার্ভেলেন্স রিপোর্টে চোখ পোলাচ্ছিল সে, হঠাৎ লিনার মেসেঞ্জারে চোখ পড়তে ধমকাতে হল একটা মেসেজ বিনিময়। মেসেজ সেন্ডার আর রিসিভার দুজনেরই নাম দেখল দময়ন্তী, মুখে ফুটে উঠল মুচকি হাসি।
এই শোন, তুই এমনিতে বুদ্ধু টাইপের হলে কি হবে, চয়েসটা ভালোই।
মানে কিসের চয়েস?
ডুবে ডুবে আর কত জল খাবি, লিনার কথা বলছি।
মানে?
মানে আবার কি মানে? মানে তুমি ভুলে গেছো লিনার সমস্ত ডিভাইসেই নজরদারি চলছে, মেসেজ পড়া যাচ্ছে।
রাহুল খানিকক্ষণ অবিশ্বাসের চোখে তাকিয়ে থেকে মাথায় হাত দিয়ে বলল,
দিদি পাড়ার কাকিমা জেঠিমাদের মতো আচরণ করছো তুমি, সব করো না।
দেখিস মেয়েটাকে কষ্ট দিস না বাবা।
সিরিয়াসলি?
সিরিয়াসলি,
মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি উঠছি, বাজে বকার সময় আমার নেই।
রাহুল বেরিয়ে গেল, দময়ন্তী একা একাই দাঁড়িয়ে কেঁপে কেঁপে হাসছিল। অ্যাপার্টমেন্টে ঢুকে গাড়ি পার্ক করতে গিয়ে অমিতাভ চমকে উঠলেন। গার্ডের চেয়ারে বসে ইলিয়াস মিটিমিটি হাসছে। এক গরম খবর সে তুলে দিল অমিতাভর হাতে।
শিলিগুড়ি আর কলকাতায় প্রি অ্যাক্টিভেটেড সিম ডিলারদের থেকে কোন এক পার্টি তিন খেপে মোট 350 সিম তুলেছে। ডিল করেছেন একজন মহিলা।
তাহলে
বলিস কি?
বলছি কি?
আচ্ছা, শুধু এইটুকু খবর ছিঁড়ে ভিজবে না ইলিয়াস, লিড দে লিড।
ইলিয়াস নাম বলল, নিউ মার্কেটের একজন লোকাল সিমের ডিলার। অমিতাভর কেমন যেন মনে হচ্ছিল এই এতগুলো সিম কেনা হচ্ছিল হয়তো মজনতালি গ্যাংয়ের জন্যে, আর আরডিএক্স এর যে কনসাইনমেন্ট সেটাও কি আলিপুর জেলে অ্যাটাকের জন্য? এর পরদিন অমিতাভ এ কথা নিয়ে আলোচনা করতেই রাহুল বুঝে গেল এক্ষুনি মুভ করতে হবে, তাই দময়ন্তী ইনস্ট্রাক্ট করার আগেই বেরিয়ে পড়ল অ্যাকশনে। থেকে পৌঁছে একলা রাহুলকে স্বভাবতই পড়তে হলো সমস্যায়। ওর সাকরেদদের সঙ্গে খানিক ধস্তাধস্তি হলো, কিন্তু রাহুল একা থাকায় ধরতে পারল না সেই সিম ডিলারকে। তবে রাহুল জানে বেশি দূর পালাতে পারবে না, ফোর্সকে অলরেডি খবর দিয়ে দিতে হয়েছে ওকে। কিন্তু এর মধ্যেই যেটুকু করা দরকার সেটা করে ফেলেছে রাহুল। পুলিশের কাছে তথ্য প্রমাণ ইত্যাদি এখনো সুদূর পরাহত হয়েই থাকবে। মনে মনে হাসি পেল রাহুলের, ক্লান্তির হাসি। এই খেলাটা আরো কতদিন চালাতে হবে ওকে? তারপর খানিক ধাতস্থ হয়ে ভাবল, গায়ের ব্যথা নিয়ে আর আজ অফিস যাবে না। কোথায় যাওয়া যায়, কোথায় গেলে ভালো লাগবে? বাড়ি না গিয়ে হঠাৎ কাশীপুর আসতে ইচ্ছে হলো কেন, সেটা রাহুল রাস্তায় আসতে আসতেও বোঝেনি। বুঝল লীনাদের বাড়ির বেল বাজানোর পর, যখন তার কপালের ব্যান্ডেড আর মার্কিউরোক্রোমের লাল দাগ দেখে লীনা ভয়ানক ব্যস্ত হয়ে পড়ল।
কি হচ্ছে আপনার? আসুন আসুন।
ওই সামান্য হুটোপুটি, চাকরিটাই সেরকম, তো কিছু না, ছাড়ুন না।
আপনি বসুন, আপনি জল জল, এক মিনিট এক মিনিট। আমি
লীনা রাহুলকে ঘরে এনে বসালো, খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইল সব। রাহুলের একটু লজ্জা করতে শুরু করল। এহে, ঝুঁকের মাথায় বড্ড বোকার মতো কাজ হয়ে গেছে।
আপনার মা বোধহয় একটু ভয় পেয়ে গেছেন, ওনাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। ভয়ের কোনো কারণ নেই, এদিক দিয়ে যাচ্ছিলাম সেজন্যই, মানে।
লীনার মনের মধ্যে যেন একটা অন্ধ প্রজাপতি বাসা বেঁধেছে, এদিক সেদিক টানা ঝাপটাচ্ছে সে। এত কৈফিয়তের কি সত্যি দরকার আছে? তাও উত্তরে কিছু একটা বলতে হয়, না হলে খারাপ দেখায়। বড় বড় ক্লান্ত চোখ তুলে তাকিয়ে আছে সিআইডি অফিসার।
আসলে বাড়ির মেয়ে সিআইডির সন্দেহের তালিকায় রয়েছে, সেটা মায়ের কাছে মানে মানে খুব একটা স্বস্তির বিষয় নয়, তো মানে ওই আর কি, একটু একটু তো অস্বস্তি থাকবে, আপনি ভাববেন না।
আপনাকে একটাই কথা বলার, জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করছেন, বাট নট অল মেন।
আপনি জয় গোস্বামী পড়েছেন? কিন্তু আপনি কিন্তু ছুপার উস্তাম, তো তদন্তের কাজে এসবও লাগে নাকি?
কি যে হচ্ছে, বোকামি ঢাকতে গিয়ে আরো বেশি বোকামি হয়ে যাচ্ছে। রাহুল এটা বুঝতে পারছিল, এবার কিছু একটা বলে কেটে পড়তে হবে।
না মানে টুকটাক পড়েছি, জয় গোস্বামীর কবিতা, মানে এই কবিতাটা বড্ড প্রিয়।
কিছুক্ষণ দুজনে চুপ, যেন অনেকক্ষণ কোনো শব্দ হয়নি কোথাও।
তো মানে হঠাৎ এই সময় কিছু বলার ছিল?
হ্যাঁ, একটা আরজি আছে।
রাহুল হাত দিয়ে হাঁটু দুটো চেপে ধরল। সামান্য কথা বলতে আজ এত অস্বস্তি কেন হচ্ছে?
রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রতি বছর নানা রকম সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হয়, আপনি জানেন নিশ্চয়ই। তো পরের মাসে আমাদের থিম হচ্ছে জেন্ডার ভায়োলেন্স। আপনি যদি গেস্ট হিসেবে আসেন, দু চার কথা বলেন, খুব ভালো লাগবে আমাদের।
লীনার মুখের ভাব হঠাৎ বদলে গেল, একটু চেয়ে থেকে বলল,
লাঞ্ছিত মহিলার বাজার দর এখনো বেশ চড়া না? বিনোদনের বাজারে এখনো দাম আছে।
মানে
আমি কি সুন্দর সবার এজেন্ডার অংশ হয়ে যাচ্ছি না? ঠিক আছে।
কথাটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো রাহুলের, মুখের আলো নিভে গেল তার।
আপনি কোন কোন কথাটি কোথায় নিয়ে গেলেন?
না না না, আপনি আপনি হয়তো সেইভাবে বলেননি, আই আন্ডারস্ট্যান্ড।
এটা আপনার রোগের পর্যায়ে চলে যাচ্ছিল না? আপনি ভাবছেন লোকে আপনাকে করুণা করছে সবসময়? সবসময় তো সেটা সত্যি নাও হতে পারে, তাই না? চলি।
না না, আমি 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 আমার কথাটা ঠিক বোঝাতে পারিনি আপনাকে। আমি আসলে মানে আপনি একটু,
আমি আবার সূক্ষ্ম জিনিসপত্র খুব একটা বুঝি না।
লীনার মা দরজায় এসে দাঁড়িয়েছিলেন, রাহুলকে উঠে দাঁড়াতে দেখে উদ্বিগ্ন গলায় বললেন,
চা খেলেন না?
অন ডিউটি আছি মাসিমা, সরি, আসি।
কটমট করে হেঁটে বেরিয়ে গেল রাহুল, ফিরে তাকালো না। লীনার মনে হল জুতোর শব্দটা যেন তার বুকের ভেতর হচ্ছে। এদিকে দিন চলে যাচ্ছে দ্রুত, মজনতালির হুমকি অনুযায়ী আর সাত দিন পরেই আলিপুরে হামলা হবে, মারা যাবে মুকেশ সিং। আলিপুর জেলের পাঁচ নম্বর ওয়ার্ডে বন্দী মুকেশের কাছেও সে খবরটা পৌঁছেছে বটে, খবরের কাগজ পড়ে না বলে সে এখনো আঁচ করতে পারছে না ঠিক কি ঘটবে। পাঁচ নম্বর ওয়ার্ডের সামনেই একটা রাধাকৃষ্ণের মন্দির, অনেকেই তাই এই ওয়ার্ডকে মন্দির ওয়ার্ড বলেও ডাকে। নিত্য পুজো হয়, কাঁসর ঘণ্টার আওয়াজ ভেসে আসে রোজ, অনেক বন্দীরা এখানে আসে। কিন্তু মুকেশ লক্ষ্য করেছে কয়েকদিন ধরে মন্দিরে পুরোহিত ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাছাড়াও জেলে তার সেলের আশেপাশে গার্ডের কড়াকড়ি দেখে সে একটু ঘাবড়েই গেছে বলা যায়। কানাঘুষ হয়ে সব শুনেছে সে, কিন্তু বিশ্বাস করতে পারেনি একটা মেয়ে ছেলেকে আটকাতে এত কিছু, একজন অউরাতের এত ক্ষমতা হয় কি করে, ভেবে কুল কিনারা পায় না মুকেশ। তবে ভীষণ ভয় করছে তার, রাতে ঘুম হচ্ছে না ইদানিং, ঘুমলেই ওই মেয়েটার মুখ ভেসে আসছে। ওই যে মেয়েটা যার জন্য ধরা পড়ল মুকেশ, কি যেন নাম, আহা মনে পড়েছে, ওর লীনা। রোজ ঘুমের মধ্যে লীনাকে দেখতে পাচ্ছে সে, তাকে মারতে উদ্যত। কি হবে 12 তারিখে? তবে কি মরতেই হবে মুকেশকে? সেলের মধ্যে ফুঁপিয়ে ওঠে লীনা দাশগুপ্তের ধর্ষক মুকেশ সিং। ভবানী ভবনে এডিজির ডাকা অল হ্যান্ডস ডাউন মিটিং এ আজ সবাই উপস্থিত, দলের সবাই তো বটেই। অচেনা কয়েকটা মুখ দেখেও অবাক হল না দময়ন্তী, কেসের খাতিরে অপ্রয়োজনীয় কেউ এখানে নেই সে বিষয়ে নিশ্চিত হওয়া যেতে পারে। অমিতাভ সবাইকে স্বাগত জানিয়ে মিটিং শুরু করলেন।
সম্প্রতি তদন্ত করে অনেক কিছু জানা গেছে, আমাদের কেসের সঙ্গে প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ডের গভীর সম্পর্ক। সবার বোঝার সুবিধার্থে একটু সহজ করে ব্যাপারটা বুঝিয়ে দিতে চাই, সিম নিয়ে গোলমালটা ঠিক কিভাবে হয়।
অমিতাভ যা বললেন তার সারমর্ম হল, অবৈধ সিমের একটা চক্র দীর্ঘ দিন ধরে অপারেট করছে কিন্তু কিছুতেই ধরা পড়ছিল না। এই মজনতালি সূত্রে আকস্মিকভাবেই এত বড় ব্রেক থ্রু এসেছে, এতগুলো সিম, সেগুলো ইস্যু করার জন্য প্রয়োজন প্রচুর আইডির ফটোকপি, কারণ আইডি ছাড়া এখন সিম পাওয়া যায় না। পুলিশের কাছে খবর ছিল একটা বড় গ্যাং এই সব রকম ডকুমেন্ট জোগাড় করছে, করে সিম তুলে নিয়ে বিক্রি করছে চড়া দামে। আইডির আসল মালিক জানতেই পারছে না তার নামে তোলা সিম কোথায় কে কোন কাজে ব্যবহার করছে। গোটা গ্যাংটা ছড়িয়ে ছিটিয়ে অপারেট করছিল অনেকগুলো ঘাঁটিতে, বাংলাদেশ, নেপাল, পশ্চিমবঙ্গ। এবং একটা কথা অনিবার্যভাবেই ওঠে, সরকারি অফিসারদের সরাসরি ইনভলভমেন্ট ছাড়া এত এত আইডি নিয়ে এত বড় র্যাকেট চালানো যেতে পারে কি?
আর তাছাড়াও নেপাল থেকে ভায়া শিলিগুড়ি যে 100 কিলো আরডিএক্স ঢুকেছে, সেখানেও কিন্তু কোনো হাই প্রোফাইল অফিসারের ইনভলভমেন্ট রয়েছে। আমি সোর্স ওয়ান জেনেছি। এই কেসের সঙ্গে মজুমদারি সরকারের কেস জড়িয়ে যাওয়াটা নিতান্তই আকস্মিক, তবে আশ্চর্য নয়। একটা কথা স্বীকার করে নেওয়া ভালো, প্রথম আমাদের সোর্সদের থেকেই এই সিমের হাত বদল বিষয়ে ব্রেকথ্রু পাওয়া যায়। তারপর সুতো মেলাতে বসে আমরা জানতে পারি এখন অব্দি মজুমদারি যে কটা নম্বর থেকে ফোন করেছে সব কটা নম্বরের মালিকই হয় অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা, নয়তো সম্প্রতি মৃত। স্বভাবতই প্রশ্ন ওঠে এই সিমগুলো মজুমদারি পেল কি করে। ঠিক এই খটকা থেকেই খোঁজা শুরু। আসলে অনেক সময় দেখা গেছে এই সিম চক্র এতটাই অর্গানাইজড যে টেরোরিস্টরাও এই সিম ব্যবহার করছে। মজুমদারি একইভাবে অপারেট করতে চায় যদি, তাহলে এরকম একটা চক্রের সঙ্গে যোগাযোগ করতেই হবে তাদের। ধীরে ধীরে একটা চক্রের আভাস পেতে থাকি আমরা। খড়গপুর থেকে দুজনকে ধরা হয়েছে, যাদের একজন একটা সরকারি বীমা সংস্থার সার্টিফাইড এজেন্ট। বাকিটা দময়ন্তী বলো।
খড়গপুরে মোবাইল রিচার্জের ব্যবসা করেন হারু, তার থেকে জানলাম একজন বীমার এজেন্টের কথা। তো সেই এজেন্টের সূত্রেই ব্যাংক আর বীমা সংস্থার গ্রাহকদের নথিপত্রের অ্যাক্সেস পাওয়া যায়, মানে ডকুমেন্টের সাপ্লাই লাইন আর কি। এখান থেকেই একটা বড় অংশের আইডি সাপ্লাই হতো। এই চারাপোনাদের রোগরে কলকাতার এক বড় রুইয়ের খোঁজ পাওয়া গেল, বড় ডিলার, সে নিউ মার্কেটে তার দোকান। সুখের কথা, সে পালাতে পারেনি, শহর ছাড়ার আগেই ধরা পড়েছে। আমরা গতকাল একে জেরা করেছি, জানা গেছে এই চক্রের বড় মাথা দুজন। তো সেই দুই মাথার হাত ঘুরে একটা বাল্ক পারচেস হয়েছিল গত জুন মাসে। কোথায়? কালিম্পং। সেখানে তিন খেপে মোট 300 প্রিঅ্যাক্টিভেটেড সিম কেনা হয়েছে। আই রিপিট, 300 প্রিঅ্যাক্টিভেটেড সিম। এখানেই আবার মজুমদারি কেসের অনুপ্রবেশ, কারণ কলকাতা ডিলারের দাবি, ডিলের রিসিভিং এন্ডে যিনি ছিলেন তিনি একজন সুন্দরী মহিলা। আর কোনো ডিটেল সে দিতে পারেনি, কারণ যে মাল ডেলিভার করেছিল সে ইল্লিগাল ইমিগ্রেশনের চক্করে পুলিশের গুলি খেয়ে মরেছে।
দময়ন্তী দম নিতে থামল। সবাই চুপ, ঘরে পিন পতনের নিস্তব্ধতা।
এই দুই ডিলার, চক্রের মাথা যারা, এরা দুজন ইল্লিগাল ইমিগ্রেশনের সঙ্গে যুক্ত, চোরা কারবারের দুনিয়ায় পরিচিত নাম, যে দুজনই বেপাত্তা। সম্ভবত নিউ মার্কেটের ডিলারের অ্যারেস্ট হওয়ার খবর পেয়ে পালিয়েছে।
না 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 না, বেপাত্তা নয় স্যার। আধ ঘন্টা আগে বাগডোগরা ফ্লাইটে দেখা গেছে দুজনকে। আমি লোকাল থানার সঙ্গে কথা বলে নিয়েছি, নাম লেই টেল করবে পুলিশ।
ভেরি ওয়েল দময়ন্তী, কাজে গিয়েই দেখেছো তো।
আর একটা কথা স্যার, 300 সিমের জন্য মোট কত টাকা দিয়েছে শুনবেন? 4.5 লাখ পার সিম, 1500 টাকা, ভাবুন একবার।
তাহলে যেটা দাঁড়াচ্ছে, এই সিমগুলো বেড়ালদের কাজেই লাগে যদি, তাহলে বুঝতে হবে মজুমদারি দলের হাতে বিস্তর কাঁচা টাকা আছে। এত বড় ফান্ডিং কি তাহলে বাইরে থেকে হচ্ছে? আমাদের নেবারিং দেশগুলো থেকে, থ্রু দ্য সেফ প্যাসেজ অব নর্থ বেঙ্গল? হতে পারে, হতেই পারে। তাহলে আমাদের প্রাইম টার্গেট এখন চার্জ, এই দুই মাথা প্লাস সেই সুন্দরী মহিলা ক্রেতা যিনি এদের থেকে সিম কিনছেন। উনি যে বড় বিল্লি তাতে সন্দেহ নেই, প্লাস উচ্চপদস্থ পুলিশ কর্তা একজন।
স্যার, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে হয়েছিল, মানে এটা একটা হাঞ্চ আর কি।
হ্যাঁ বলে ফেলো। তোমার সামান্য হাঞ্চ কিভাবে ক্ষেত্র বিশেষে অব্যর্থ হয়ে ওঠে আমি জানি, বলো সবাই শুনুক।
মানে টার্গেট চারজন না হয়ে তিনজনও হতে পারে। দেখুন, সিম ও আরডিএক্স দুটো সঙ্গে নর্থ বেঙ্গলের একটা যোগ পাচ্ছি, একজন মানুষই দুটো ঘটনা ঘটাচ্ছেন না তো? মানে ধরা যাক একজন খুব গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পুলিশ কর্তা বা আমলা, আবার সেই তিনি ডিলারের ভাষায় সুন্দরী মহিলা, মানে হতেও তো পারেন। আরডিএক্স কে সেফ প্যাসেজ দিয়েছেন যিনি, তার লিঙ্গ পরিচয় তো আমরা কেউই জানি না। এই হাঞ্চ থেকেই আমরা নর্থ বেঙ্গল বেসড উচ্চপদস্থ মহিলা পুলিশ অফিসারদের একটা লিস্ট বানিয়েছি। রাহুল একটু দেখো,
প্রজেক্টের পর্দায় ভেসে উঠল ছটা নাম। প্রথম নামটা দেখে সবাই আঁতকে উঠল।
সর্বনেশেন, কি বলছো দময়ন্তী?
হ্যাঁ, উনি এখন দার্জিলিং পুলিশ ট্রেনিং স্কুলের ইনস্ট্রাক্টর। মানে আমি জানি সবার মনে ঘুরছে যে সর্বানী হতে পারেন না। সর্বানী ইজ আ ভেরি অনেস্ট, ভেরি ডিউটিফুল অফিসার, কিন্তু সুজান জর্ডানের ব্যাপারে সর্বানীদের অমন সপাটে সমর্থন জানানো, রেপিস্টদের বিরুদ্ধে কড়া স্ট্যান্ড পয়েন্ট নেওয়া এবং সেই সূত্রেই খোদ সরকারের সঙ্গে ক্ল্যাশের কথা ভুলে গেলে কিন্তু চলবে না। তাতে ওর পরিণতি কি হয়েছে সেটা আমরা সবাই জানি। এই মুহূর্তে নাকি একটা আপাত গুরুত্বহীন পোস্টে তাকে কাজ করতে হচ্ছে। সবাই জানে এটা একটা পানিশমেন্ট পোস্টিং। মানে কিন্তু দেখুন, মানে সর্বানীতি কিন্তু বরাবর নিজের শর্তে অনড় ছিলেন, তার ফল তাকে ভুগতেও হয়েছে। আজ এই তদন্তে যদি উনি দোষী প্রমাণিত হন, তাহলেও ওর প্রতি আমার শ্রদ্ধা কিন্তু অটুট থাকবে।
ঠিক আছে, এই স্পেকুলেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের আপাতত লক্ষ্য দুই মক্কেল যারা বাগডোগরা ফ্লাইটে বসে আছে।
আমি ভাবছি অন্য কথা, 300 সিম তুলেছে, তার মধ্যে 8টা সিম এখনো ব্যবহার হয়েছে। তার মানে এখন অবধি যা হয়েছে, যতটুকু হয়েছে, সেটা কি শুধু ট্রেলার?
আমার মনে হয় এই হারু ও বাকিদের আরেকটু রগড়াতে হবে, বুঝলি?
তাহলে কাজ ভাগ করে নি, আমাদের একটা টিম চলে যাক নর্থ বেঙ্গল, দুজনকে ধরুক, ফান্ডিংটা ট্রেস করুক, আর একটা দল থাকুক এখানে, এইসব ডিলার আর শাকরদের নেড়ে চেড়ে দেখুক। আর তাছাড়া বারবার বলতে ভুলে যাচ্ছি, 12 তারিখের প্রিপারেশনে কিন্তু ম্যান পাওয়ার লাগবেই। দময়ন্তী, একটা কাজ করো, তুমি তাহলে নর্থ বেঙ্গল টিমটা লিড করো, আমি এদিকটা দেখে নিচ্ছি।
স্যার, না মানে আমি একটা প্রস্তাব আছে আমার, একটা আমার মনে হয় দময়ন্তীদের এখানে থাকা বেশি প্রয়োজন। ইমিডিয়েটলি আরডিএক্স নিয়ে পাকানো জটটা খোলা অনেক বেশি প্রয়োজন। প্লাস সিমের যে ডিলারদের ধরা হয়েছে তাদেরকে একটু আদর যত্ন করে কিছু বেরোচ্ছে কি নজর থেকে সেটাও দেখতে হবে। আর নর্থ বেঙ্গলে তো খুব একটা কাজ নেই, আমি লোকনাথ দা, সুকুমার দা আমরা একসাথে সামলে নেব। আর জায়গাটা আমার হাতের তালুর মতো চেনা, ওখানে তো আমার ট্রেনিং হয়েছিল। দরকার পড়লে এক্সট্রা ফোর্স নিয়ে নেবো লোকাল থানা থেকে, আমার নিজেরও সোর্স রয়েছে ওখানে, কোনো অসুবিধা হবে না স্যার।
অমিতাভ দময়ন্তীর দিকে জিজ্ঞাসু ভঙ্গিতে তাকালেন। দময়ন্তী একটু অবাক হয়ে পরক্ষণেই সামলে নিল। রাজি হয়ে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ রাহুল খুব একটা ভুল বলেনি এখন অবধি, আরডিএক্স এর খোঁজ মেলেনি। এই মুহূর্তে আলিপুর দুয়ারের থেকে আলিপুর জেলের সুরক্ষা বেশি জরুরি, কিন্তু অনেকদিন থেকেই একটা খটকা মাথার মধ্যে উঁকি ঝুঁকি মারছিল, সেটার কথা ভেবে একটু গম্ভীর হয়ে গেল দময়ন্তী। দেখা যাক খেলা কতদূর যায়। দময়ন্তীর মনে হচ্ছে পর্দা উঠতে আর বেশি দেরি নেই।
ঠিক আছে, আমায় আপডেট দিতে থাকিস। আর একটাই পরামর্শ, মানে সময় খানিক বেশি লাগলেও বাইরোড যা, ফ্লাইট নিলে খবরটা আর মিডিয়ার কাছে লুকিয়ে রাখা যাবে না।
জো হুকুম, এই জোর নেই না, তুমি বস। আচ্ছা শোনো, আমি চট করে বাড়ি থেকে একবার ঘুরে আসি, সময় নেই, তাড়াতাড়ি বেরোতে হবে, তো প্যাক করে নি।
সময় যে নেই, লাইভ নিউজের স্টাফেরাও হাড়ে হাড়ে বুঝছে, তাদেরও ব্যস্ততার শেষ নেই। মজুমদারির জন্য উথলে ওঠা জনমত কভার করতে দফায় দফায় স্ট্রিট ইন্টারভিউ চলছে। পরবর্তী খুন কে হতে পারে এই নিয়ে চলছে জল্পনা। মুকেশের আপডেট যাচ্ছে টিকারে, তবে যে যাই বলুক, এই কারণেই এই মুহূর্তে টিআরপির বিচারে লাইভ নিউজ আবার 1 নম্বরে। ওদের বস আবার অর্ডার করেছেন, আলিপুর কাণ্ডের আগেই লীনা দাশগুপ্তের আরেকটা ইন্টারভিউ চাই, সেবারের মতো স্পাইক দরকার আবার। কিন্তু ইন্টারভিউ নেবে কে, প্রশ্ন আর অ্যাঙ্গেলই বা কি হবে? সৌমিলির এসব ভাবতে ভাবতে মাথার চুল ছেঁড়ার অবস্থা।
যেন এই একটা বিষয় ছাড়ার কোনো খবরই নেই, গোটা সফর হাঙরের মতো রক্ত চাইছে যেন।
বাতাসে রক্তের গন্ধ ছড়ালে আর হাঙরের কি দোষ বল, কিন্তু তারই তো পাত্তা নেই কদিন ধরে, চিঠি চিরকুট নিয়ে গা ঢাকা দিল নাকি, বোধহয় ফাইনাল শোডাউনের জন্য শক্তি সঞ্চয় করছে।
হ্যাঁ, হাইলি প্লেসড কেউ যদি কলকাটি নাড়তে থাকে তাহলে গা ঢাকা দেওয়াটা খুব একটা অসুবিধার নয় মনে হয়।
হ্যাঁ, আবার তোর সেই অফিসার কনস্পিরেসি।
কথাবার্তার মধ্যেই হাঁপাতে হাঁপাতে ওদের সিনিয়র ঘরে ঢুকল। জানা গেল সিআইডি টিমকে একটু আগে নর্থ বেঙ্গলের রাস্তায় দেখা গেছে। লাইভ নিউজের লোকাল করেসপন্ডেন্ট এই খবরটা দিলেন। ওরা বাই রোড শিলিগুড়ি যাচ্ছেন, এক্ষুনি ফলো আপ করতে হবে, কুইক। যেখানে গাড়ি থামল এলাকাটা রাহুলের চেনা, বর্ডারের কাছাকাছি একটা অল্প খ্যাত ট্যুরিস্ট স্পট। তেমন ভাবে থাকার জায়গা নেই, একটা দুটো হোমস্টে গড়ে উঠেছে সবে। সোর্সদের বয়ান অনুযায়ী এরকম একটা হোমস্টেতেই আজ সিম চক্রের পাণ্ডা দুই মক্কেলের আসার কথা। রাহুল গাড়ি থেকে নেমে শ্বাস টেনে নিল একবার। চেনা বাতাসে ভরে উঠল ফুসফুস। সামনে অনেক কাজ, মাথা ঠান্ডা করে সব মেটাতে হবে, নইলে মুশকিল। হোমস্টের জায়গাটা ছিমছাম, সুন্দর একতলা বাড়ি, পাশে পাইনের জঙ্গল আর সামনে ছোট্ট বাগান, এখনো পুরোপুরি তৈরি হয়নি। অদূরে রয়েছে কয়েকটি ছোট বড় পাথর। লোকনাথ আর সুকুমার দেখে পজিশন নিতে বলে রাহুল ক্রমশ এগিয়ে চলল হোমস্টের পেছনের দিকে।
আমি এগোচ্ছি, ব্যাক মি আপ। হ্যাঁ, আর একটা কথা, আমি ইশারা না করলে নো ফায়ারিং, ক্লিয়ার? নো ফায়ারিং।
ঘরের পেছনে দাঁড়িয়ে খানিকক্ষণ পরিস্থিতি বুঝে নিল রাহুল। সব ঠিক আছে, ভেতরে প্রত্যাশিত চাপা ফিসফিসানি শোনা যাচ্ছে। রাহুলের কপালে বিন্দু বিন্দু ঘাম, এখনই যেন কি একটা হবার কথা। অস্ফুটে বিড়বিড় করে উঠল সে। দূর থেকে লোকনাথ আর সুকুমার দেখতে পেল সন্তর্পণে ঘরে ঢুকছে রাহুল, হাতে উঁচিয়ে রাখা রিভলভার। পরক্ষণে আশপাশের নিস্তব্ধতা ছিঁড়ে খুঁড়ে শোনা গেল গুলি। লোকনাথ আর সুকুমার এক মুহূর্ত অপেক্ষা করেনি। বাড়ির কাছাকাছি যেতেই দেখা গেল বাড়িটার ডান দিক থেকে অতর্কিতে বেরিয়ে এসেছে কালো পোশাক পরা একজন, মুখে মুখোশ। এই চেহারা চিনতে কারোর ভুল হবে না। লোকনাথ সুকুমারকে ইশারা করে সোজা হোমস্টেতে ঢুকল। ডান দিকে সুঁড়ি পথ ধরে মুখোশধারী দৌড়ল, সুকুমার দৌড়ল পেছনে। এবার আর হাত ছাড়া হতে পারবে না। ঘরের মধ্যে ঢুকে লোকনাথ টের পেল বড্ড দেরি হয়ে গেছে। সন্ধে বাড়ি ফিরে আলো জ্বালাতে ইচ্ছে করছিল না দময়ন্তীর। কেসটাও অন্ধকার থেকে যেন বেরোতেই চাইছে না। অনেকগুলো অদৃশ্য সুতো সামনে, সুতোয় বাঁধা পুতুলদের কয়েক ঝলক দেখা যাচ্ছে বটে, কিন্তু সুতো ধরে থাকা আসল মাথা চোখের আড়ালেই। ভালো লাগছে না।
উত্তরবঙ্গ, সিম কার্ড, আরডিএক্স, দুই মক্কেল, এটা একটা বড় ব্রেক থ্রু হতে পারে, কিন্তু 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 কিছুতেই যেন স্বস্তি পাচ্ছি না। আমি কলকাতায় থাকলে সুবিধা হয় বুঝলাম, কিন্তু প্রশ্ন হল আমি উত্তরবঙ্গ চলে গেলে অসুবিধাটা হতো কার? হ্যাঁ হ্যাঁ, বলো লোকনাথ বলো। কি, দুজনেই মারা গেছে? আরে তোমরা মিলেও কিছু জায়গায়। বাদ দাও বাদ দাও। হ্যাঁ তারপর? আচ্ছা আচ্ছা, যাক, ও অন্তত পালাতে পারেনি। আচ্ছা হ্যাঁ, কেন? ও বাবা, তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে অন্য কেউ। নামটা বলো তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ নামটা বলো, নাম। হেমরম, মামনি হেমরম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা ঠিক আছো তো? রাহুল রাহুল রাহুল, কি হয়েছে? হোয়াট, কি অল রাইট? না না না, আরে ওকে ফোনটা দাও, ওকে ফোনটা দাও, এক্ষুনি এক্ষুনি ব্যবস্থা নাও। হ্যাঁ যাও, আমাকে আপডেট দেবে, যাও যাও ফিট যাও। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।
লোকনাথের থেকে জানা গেল চক্রের দুজনেই মারা গেছে ফোর্স পৌঁছানোর কয়েক মিনিট আগেই। ধস্তাধস্তিতে রাহুল আহত হয়েছে, তবে আসার কথা একটাই, এবারে সেই মুখোশধারী খুনি পালাতে পারেনি, ধরা পড়েছে। একটি মেয়ে, মজনতালির হুলিয়ার সঙ্গে মিল আছে তার। পুলিশের ডেটাবেসেও তার ঠিকুজি পাওয়া গেছে, নাম মামুনি হেমব্রম। ছিঁচকে চুরি, ডাকাতি, এতদিন এইসব করে থাকত, খুনের ইতিহাস নেই। দময়ন্তী ব্যাকগ্রাউন্ড চেক করে জানতে পারল মেয়েটি লিলুয়া জুভেনাইল হোম থেকে ফেরার কয়েক বছর আগে। একটাই মুশকিল, জিরা করে কোনো লাভ নেই, মেয়েটি বোবা।
এ কেমন অপারেশন হলো? এমন একটা পরিস্থিতিতে ওই বোবা মেয়েটাকে স্রেফ উৎসর্গ করে দিল নাকি? মজনতালি, তুমি বা তোমরাও যেই হও, খুব ডেসপারেট হয়ে পড়ছ। তোমরা যত ডেসপারেট হবে তত বেশি ভুল করবে, আর এই ভুল থেকেই তোমাদের আমি ধরব, আর বেশি দেরি নেই, কেমন?
গভীর রাত পর্যন্ত কাজ করল দময়ন্তী, ফোনটা গরম হয়ে আছে, এত কথা বলেছে।
সুন্দরী মহিলার খোঁজ মিলল তাহলে, বাংলাদেশের বিখ্যাত নায়িকা তিনি, তবে তাকে সামনে রেখে আড়ালে আছে কি? আবার সবকটা অপারেশনে হয় সোর্স মারা যাচ্ছে, নয় এমন কেউ ধরা পড়ছে যার থেকে বিশেষ কিছু বেরোবে না। ব্রিলিয়ান্ট চাল, কিন্তু কি আশ্চর্য, সবার সঙ্গে লিলুয়ার জুভেনাইল হোমের একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে। রেখা ভট্টাচার্য ওরফে সম্পূর্ণা মিত্র, এখন মামনি হেমব্রম, দুজনের অতীতেই ভয়ঙ্কর ঘটনা আছে। খুব অল্প বয়সে যৌন আক্রমণের সম্মুখীন হতে হয়, তারপর সেই অন্যায়ের প্রতিবাদে ভায়োলেন্স বেছে নেওয়া, এই কমন ট্রেডটা ধরে খোঁজ চালানো দরকার। তৎকালীন ইনচার্জ অপর্ণা সামন্তের সঙ্গে আরেকবার কথা বলা প্রয়োজন। আরো আশ্চর্যের ঘটনা, সবকটা ঘটনাস্থলে, মানে নিউ মার্কেট হোক বা নর্থ বেঙ্গল, সবার আগে পৌঁছচ্ছে একজন অফিসার, ফোর্সেরও আগে। ভাই, তুই আমায় কলকাতায় থাকতে বললি কি নিজের হাতে সব গুছিয়ে নিবি বলে? আমি নিশ্চিত সেই উচ্চ পদস্থ পুলিশ অফিসার আর কেউ নয়, তুই। কিন্তু কিন্তু মোটিভ কি, কি কারণ? লিলুয়া হোমের সঙ্গে তোর যোগাযোগ কিভাবে, মানে কি কি করে, কি করে তুই, মানে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। রঞ্জন,
দেওয়ালে ঝোলানো রঞ্জনের ছবির দিকে দময়ন্তীর চোখ পড়ল। রঞ্জন থাকলে এখন কি বলতো? হয়তো ওর সেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলে উঠত, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই।
সে ছাইয়ের ওপারে একটা রাস্তার রেখা দেখা যাচ্ছে, কিন্তু শেষ প্রান্তে কি সেটা এখনো স্পষ্ট নয়। এখন দরকার একটা অকাট্য প্রমাণ।
সুতোগুলো জুড়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু এখনো যেন নিশ্চিন্ত হতে পারছে না দময়ন্তী। নেপথ্যের লোকজনদের আভাস মিলছে ক্রমশ, কিন্তু খুনগুলো করছে কে বা কারা? মামুনির মতো কেউ নিশ্চয় নয়, কারণ প্রত্যক্ষদর্শীদের মতে মজনতালি বোবা একেবারেই নয়। তাহলে কে?
এদিকে 12ই সেপ্টেম্বরও তো এগিয়ে আসছে।
12ই সেপ্টেম্বর বরুণ বিশ্বাসের জন্মদিনেই কেন? গণধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জনমত তৈরি করতে গিয়ে খুন হয়েছিলেন বরুণ। তবে কি সুজান জর্ডানের মতো বরুণ বিশ্বাসও মরে গিয়েও কোনোভাবে জড়িয়ে আছেন? সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না, এতটা কাকতালীয় কিছু হতে পারে না। বরুণ বিশ্বাসের ফাইলটা নেড়েচেড়ে দেখা প্রয়োজন, আর কয়েকটা আলগা সুতো কেবল। তারপর বিড়ালের গলায় ঘণ্টা।
পরদিন দুপুরে লাইভ নিউজের চ্যানেলে লীনা ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউয়ের শেষে গোটা টিম ফুটেজ দেখতে বসেছে। সেই ফুটেজের ছেঁড়া ছেঁড়া কিছু অংশ ভেসে আসে।
এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করি লীনা, আপনি প্রেমে বিশ্বাস করেন তো?
করি, আমি পুরুষের কাছে শুধু দস্যুতা প্রত্যাশা করি না। আমি আমার বাবাকে দেখেছি, আমার প্রিয় অন্তত 3-4 জন ছেলে বন্ধু আছে, তাদেরকেও দেখেছি। আমি পুরুষের উপর থেকে বিশ্বাস হারাচ্ছি না, ফলে আমি প্রেমেও বিশ্বাস রাখছি।
আপনি বললেন আপনার আগের সম্পর্ক ভেঙে গেছে, এখন তাহলে আপনি কারোর সঙ্গে সম্পর্কে নেই?
না, মানে নেই, কিন্তু একজন একজন স্পেশাল কেউ আছেন আর কি, এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। আমি আমি তাকে ভালোবাসি, যদিও না তিনি বাসেন কিনা আমি জানি না এখনো।
রাহুল কলকাতায় নেমে এক মুহূর্ত আর বসার সময় পায়নি, অনেকগুলো কাজ মেটাতে হচ্ছে দ্রুত।
মিটটা জ্বালাচ্ছে না?
না, একটু কুটকুট করছে, কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে হোয়াট নেক্সট।
চিন্তা করবেন না সম্পতি, আপনি নিশ্চিন্তে সেফ হাউসে যান, কয়েকদিন ওখানে লুকিয়ে থাকুন, তারপর বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করছি।
আমি আমার কথা বলছি না, আমি তোমাকে নিয়ে ভাবছি, বাকিদের নিয়ে ভাবছি।
কিচ্ছু ভাববেন না, আমরা সাবধানে থাকব। ইউ জাস্ট টেক কেয়ার, গাড়ি এলে উঠে পড়ুন, সোজা বেরিয়ে যান, এদিকটা আমি দেখে নিচ্ছি।
পরদিন সকালে ভবানী ভবনের ঘরে ঢুকে দময়ন্তী দেখল ঘরে তানিয়া বাদে আর কেউ নেই। জানা গেল রাহুল আসেনি, নর্থ বেঙ্গল থেকে গতকাল ফিরে ছুটি নিয়েছে মেডিকেল এমার্জেন্সি বলে। একটু চোরা দীর্ঘশ্বাস ফেলল দময়ন্তী, তারপর চেয়ারে বসে এক বুক দম নিয়ে বলল,
ভাবতে পারিস আমরা এতদিন ধরে শুধু ফলস খেয়ে এসেছি তানিয়া, কেউ খুব যত্ন করে একটার পর একটা ভুল সূত্র আমাদের সামনে রেখে গেছে, আর আমরাও খিদের মুখে কপকপ করে সেগুলো খেয়ে গেছি, ওয়ান্ডারফুল। আরে এই কেসের বেশিরভাগ লিড বোগাস, আমাদের মিসলিড করার জন্য তৈরি। উফ, কি যে আফসোস হচ্ছে না রে, এই বোকামোটা আমি করলাম। শম্পা চৌধুরী, নট সম্পূর্ণা মিত্র, অর রেখা ভট্টাচার্য, অ্যান্ড ডেফিনেটলি নট মামনি হেমব্রম। আসল যোগাযোগ বরুণ বিশ্বাসকে ঘিরে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো প্রবাদ প্রতিম বরুণ বিশ্বাসের কলিগ, ঘোষ ইনস্টিটিউশনের ইতিহাসের শিক্ষিকাই আসল কালপ্রিট, দ্য বিগ ব্ল্যাক ক্যাট। সম্পূর্ণা বা মামনির মতোই ওর জীবনেও খুব কাছের মানুষের ওপর নির্যাতন হয়েছিল। বাকিদের সঙ্গে ফারাক একটাই, তিনি বাকিদের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেননি, সময় নিয়েছেন, প্রস্তুত হয়েছেন 23 বছর ধরে। আমাদের কেসের সূত্রপাত আমপার, 1990-30 মে। স্বাস্থ্য দপ্তরের 3 মহিলা কর্মী কাজ সেরে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। একদল দুষ্কৃতী গাড়ি থামিয়ে 3 জন মহিলাকে ধর্ষণ করে, একজন ঘটনাস্থলে মারা যান, বাকি 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের ক্ষত বিক্ষত যোনির ভিতর একটা একটা টর্চ পাওয়া যায়, কিন্তু সেদিন মারা গেছিলেন আরও একজন, যিনি লিঙ্গ পরিচয়ে ভিন্ন হলেও, সরাসরি আক্রান্ত না হলেও ধর্ষিতাদের ছেড়ে যেতে পারেননি। গাড়ির ড্রাইভার অবনী দত্ত, যাকে হিসেবের মধ্যে কখনোই ধরা হয়নি। ইনফ্যাক্ট ধরতামও না, যদি না একটা হাঞ্চ।
দময়ন্তীর কথা আবছা হয়ে এল, তানিয়ার মুখে চোখে বিভ্রান্তি। এ কোন ইতিহাস শোনাতে বসল দময়ন্তীদি? এত বছর ধরে কেউ প্রতিশোধ পুষে রেখেছে বুকের মধ্যে। দ্য স্লোয়েস্ট নাইফ কাটস দ্য ডিপেস্ট। ভাবনা সম্পূর্ণ হওয়ার আগেই দময়ন্তীর ফোন বেজে উঠল।
ইয়েস ইয়াং লেডি, বলো। বইটা পেলে? যাক, থ্যাংক ইউ। দু কপি কিনেছ তো? বেশ বেশ বেশ, নাও অ্যাজ আ টোকেন অফ মাই গ্র্যাটিটিউড, তোমাকে তোমার কেরিয়ারের সব থেকে বড় ব্রেকিংটা দিচ্ছি সৌমেলি। এক্ষুনি অবশ্য মিডিয়া ফ্ল্যাশ করা যাবে না, কিন্তু বেশিক্ষণ চেপে রাখারও দরকার পড়বে না। যেটুকু বলবো মন দিয়ে শোনো। 1990 আমতলা ধর্ষণ কাণ্ড, সুনিতা দেওয়ান কেস বলে সবাই জানে, কিন্তু বাকি দুজন ধর্ষিতার নাম তুমি জানো? ঝুমা চৌধুরী, শিবানী মণ্ডল। তা এই ঝুমা চৌধুরীর মা কাজ করতেন কোথায়? লিলুয়া জুভেনাইল হোমে। এবার শোনো, সেই ঝুমা চৌধুরীর একজন বোন ছিল, কে? শম্পা চৌধুরী। এখন বয়স 34 কি 35, ঘোষ ইনস্টিটিউশনে ইতিহাস পড়ান, যেখানে বরুণ বিশ্বাস পড়াতেন। মানে শম্পা আর বরুণ কলিক। শম্পার শারীরিক গঠন, উচ্চতা, আর বলতে হবে গুড, ভেরি গুড। আমি যদি ঠিক ধরে থাকি, তবে আরো একটা ক্লু আছে, সেটা অবশ্য তোমায় এই বইটা পড়ে উদ্ধার করতে হবে। আমি এখনই বলবো না, পড়ে ফেলো শিগগির। ও, রাখার আগে থ্যাংক ইউ।
ফোন রেখে সৌমিলি কিছুক্ষণ ভম্বল হয়ে রইল। পাশ থেকে শিরিন বাদাম ভাজা খেতে খেতে একটা খোঁচা মারল।
এই সাসপেন্সে রাখছিস কেন? কি হয়েছে নাকি বল না।
কি হয়েছে শুনে শিরিন ধপ করে বসে পড়ল পাশের চেয়ারে।
এত বাঘা বাঘা সাসপেক্ট ছেড়ে শেষে নিরীহ শিক্ষিকা! বেড়াল আর বাঘের রূপকটা কতটা ভালো ছিল বুঝতে পারছিস তো? মজুমদারলি সরকার নামটা এবার সার্থক হয়ে উঠল। সে না হয় হলো। আচ্ছা একটা কথা বল, সম্পূর্ণা মিত্রর ব্যাপারটা নিয়ে সিআইডি ঝেড়ে কাশছে না কেন? কেমন অসম্পূর্ণ থেকে গেল না বিষয়টা?
হয়তো ডেড এন্ড।
এত দূর এগিয়ে যাবার পর আমার কিন্তু ব্যাপারটা কেমন লাগছে। হোমের অ্যাঙ্গেল থেকে যদি শম্পা বেরোয়, মামনি হেমব্রম বেরোয়, তাহলে সম্পূর্ণা ক্লিন চিট পাচ্ছে কি করে? ওর উপর থেকে সন্দেহ চলে গেল।
ক্লিন চিট পেয়েছে এটা তো কেউ বলেনি। সম্পূর্ণা মিত্র ইজ নাথিং বাট আ ফলস ফ্ল্যাগ, ওর এই পার্সোনাটা তৈরি করা। কারণ মজনতালি চায়নি আসল সূত্রের দিকে নজর পড়ুক, কেউ ওর অতীতটা খুঁজে এনে সেটাকে ঝেড়ে পুঁছে নতুন জামা পরিয়ে একাধারে পুলিশ আর মিডিয়া সবাইকে ঘোল খাইয়েছে।
কে সেই লোক? তার হাতে তো তাহলে অনেকটা ক্ষমতা থাকার কথা। এত কিছু সে বা তারা করছে কি করে? ইতিহাসের টিচারের এমন নেটওয়ার্ক হয় নাকি? এই শম্পা চৌধুরী যদি মজনতালি হয়, তাহলে পালের গোদাবাগটা কি অন্য কেউ?
সেই উত্তর হয়তো আছে এই বইটায়।
পাশে রাখা সদ্য কেনা বইটা হাতে তুলে নিল শিরিন, নামটা পড়ল।
এরকম তো ঘটেই থাকে আমতলা কাণ্ডের অন্তরালে। লেখিকা ডক্টর অমিতা হাজরা।
রাতের কলকাতা শহর, অবসন্ন শরীরে ঘরে এসে বসল রাহুল। শরীর দিচ্ছে না আর, নর্থ বেঙ্গল থেকে এসে ইস্তক, দম ফেলার সময় নেই। অফিসের হাজার বায়নাক্কা সামলানো, তারপর এক এক করে প্ল্যান গুটানো, কি বাকি রেখেছে আর? মাঝখানে আর মাত্র একটা দিন, তারপরেই সেই 12ই সেপ্টেম্বর। ভালোই ভালোই মিটে যাবে। এক যদি না
দময়ন্তীদি কিছু আঁচ করে থাকে। সেদিন ওর তাকানোটা একদম ভালো লাগেনি। হাজার হোক পুরখা অফিসার তেল মেরে এই জায়গায় আসেনি। শি ইজ দ্য অনলি ফোর্স টু রেকন উইথ। কিন্তু দিদি, তোমার আর আমার মধ্যে একটা সূক্ষ্ম ফারাক আছে। আমি আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যেতে পারতাম, কিন্তু আমি আগুনকে ব্যবহার করেছি, তেলে তেলে জিগিয়ে রেখেছি ভেতরে। তাই তো আমি অস্থির হয়নি, প্রস্তুত হয়েছে। কালকের জন্য আমি প্রস্তুত। Bring it on. Bring it on, mama.
হ্যাঁ তানিয়া বল। না রে সরি, আজকে মিটিংয়ে থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ রিপোর্ট করছি কালকে।
কোথায়?
না না বাড়িতেই বাড়িতেই। আসলে একটা পাতে চোট লেগেছে। না 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 খুব সিরিয়াস কিছু নয়। না দময়ন্তী দিকে বলিস চিন্তা না করতে। তুইও চিন্তা করিস না। অজন্তালীর নিধনে আমি শেষ পর্যন্ত সঙ্গে থাকব। রাখি।
সঙ্গে থাকা খুব জরুরি কথা, কিন্তু আজ রাতে ঘুম লীনার সঙ্গে নেই। কালকে কি হবে সেটা ভেবে মনটা আনজান করছে খুব। মনে মনে খুব করে চাইছে মুকেশ শাস্তি পাক। পরক্ষণেই সিআইডির লোকজনের এত পরিশ্রমের কথা মনে পড়ছে। সেসব কি ব্যর্থ হবে ভাবতে ভাবতে হেসে ফেলল লীনা। নিজের সঙ্গেই নিজে এমন ঠকানোর খেলা খেলছে কেন? মা সামনে থাকলে ঠিক ধরে ফেলত। সিআইডির সবার পরিশ্রম ভেবে লীনা দাশগুপ্তের রাতে ঘুম নেই, নাকি তার ভাবনা জুড়ে রয়েছে বিশেষ একজন। এক সপ্তাহ ধরে অভিমান করে যে আর কথা বলছে না লীনার সঙ্গে, কি করবে? একবার মেসেঞ্জার খুলে দেখবে? ডেসপারেট ভাববে না তো? এত রাতে মেসেজ? ভাবলে ভাবুক, ভুল তো লীনাই করেছে। যত্ন করে এক একটা অক্ষর টাইপ করল লীনা।
হাই, এখনো এখনো রেগে থাকবে? না রেগে থাকবে না। এখনো কি রাগ করে আছো?
মেসেজটা পাঠিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে দিল লীনা। চুপ করে বসে রইল কিছুক্ষণ। অনেকদিন পর লীনা আবার কারোর জন্য অপেক্ষা করছে। কাউকে? তো চোখ বন্ধ করে ভরসা করতে ইচ্ছে করছে তার। লাইভ নিউজের অফিস কখনোই পুরোপুরি ফাঁকা থাকে না, কিন্তু শিফট শেষে বেরোনোর সময় শিরিন দেখল সৌমিলি এখনো ডেস্কে বসে আছে। এলোমেলো দৃষ্টি। হলো কি মেয়েটা?
কি রে এমন মীনা কুমারী হয়ে বসে আছিস কেন? আলিপুর জেলে গেছিলি তো?
না রে, আজ কোথাও যাইনি। প্রীতিশদাকে বলে কাটিয়ে দিয়েছি।
শরীর খারাপ নাকি রে? তুই তো কোনোদিন মজনতালির অ্যাসাইনমেন্ট মিস করিস না?
একটা দিন কি ছুটি নিতে পারি না? সারাক্ষণ তো এই করে যাচ্ছি।
তা বেশ করেছিস না গিয়ে। তো এতক্ষণ ধরে করলি কি? বইটা শেষ করলি নাকি? কিছু বেরোলো?
ভালো লাগছে না, কাজটা ছেড়ে দেবো ভাবছি।
মানে কি এমন হলো? এই সৌমিলি।
হ্যাঁ রে, ভালো লাগছে না। কেসটা ভীষণ ক্লান্ত করে দিয়েছে আমায়। এই টিআরপির পিছনে দৌড়ে দৌড়ে বানিয়ে তোলা খবর তুলে দিচ্ছি আমি সবার কাছে। এদিকে আসল অনেক কিছু চাপা পড়ে থাকছে, হারিয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কেউ খোঁজ করছে না। এটা আমার জীবন হতে পারে না। আমি নেই, আমি আমি জানি না আমি কি করব। আচ্ছা, এই হারিয়ে যাওয়া, এই চাপা পড়ে যাওয়া খবরগুলো কাউকে তো খোঁজ করতে হবে। আমি করব।
শুনতে শুনতে শিরিন দেখতে পেল সৌমিলি এক দৃষ্টি চেয়ে আছে আমতলার ঘটনা নিয়ে লেখা ওই বইটার দিকে।
কি আর মিনা কুমারী লাগছে না তো? কবি কবি চ।
সারাদিন অনেক দৌড়োদৌড়ি শেষে রাতে বাড়ি ফিরেছে দময়ন্তী। আমতলা কাণ্ড নিয়ে লেখা বইটা যাওয়া আসার পথেই চোখ বুলিয়ে নিয়েছে সে। সব কিছু পরিষ্কার এখন। এদিকে মাঝখানে আর একটা দিন, তারপরেই আলিপুর জেলের মুকেশের ভাগ্য পরীক্ষার পালা। অমিতাভ চলে গেছেন ফোর্স নিয়ে, সবাই নিজের নিজের পজিশনে স্টেশন। আগামীকাল যাবে দময়ন্তী, এখন চট করে একটা ফোন করা প্রয়োজন।
সবিক, এত রাতে ডিস্টার্ব করছি, সরি। একটা নাম্বার পাঠাবো, গত দুদিনের টাওয়ার লোকেশন জেনে আমায় জানাবে। কাল সকালই চাই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কেমন? আর নাম্বারটা দেখে চমকিও না, মানে তোমার চেনা একজনেরই, কাজে আশা করবো এই ডিসক্রিপশনটুকু রাখবে। তুমি বলছিলে না ভবানী ভবনে এলে, মানে পার্মানেন্টলি এলে তোমার ভালো হয়, তাহলে আসার ব্যবস্থাটা করে নাও। ওয়েটিং ফর ইউর মেসেজ।
আজ 11ই সেপ্টেম্বর। গতকাল থেকেই আলিপুর জেলের সবকটা গেট, সবকটা পাঁচিল, প্রতিটা অরক্ষিত বাউন্ডারি ঘিরে আছে সশস্ত্র পুলিশ। অমিতাভ আছেন কোঅর্ডিনেশনে, দময়ন্তী ও বাকিরা নিজের নিজের পজিশনে স্থির।
বাবা যায়, এই ঐতিহাসিক জেল নাকি মিউজিয়াম হয়ে যাবে কদিন পর। এই যে এত কড়া করি আজ, এত পুলিশ, এত বন্দি, এভরিথিং উইল বি থিং অফ দ্য পাস্ট, ভাবতে কেমন লাগে না?
আপনার মনে আছে স্যার আইবি গত বছর কি বলেছিল? আফতাব আনসারি নাকি এই আলিপুর জেলে বসে পাকিস্তানে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলেছে।
আমি সব বিশ্বাস করি না, মিডিয়ার বানানো কথা সব। আমাদের পুলিশ এত টকরমণ্য, মেনে নিতে আপত্তি আছে আমার।
15 মিনিট অন্তরন্তর স্টেটাস রিপোর্ট যাচ্ছে সব স্টেশনে, সবাই যেন উন্মুখ হয়ে আছে দেখতে কি ঘটে।
এত নিশ্চিত্র প্রহরার মধ্যে মজনতলে আসবে কি করে সেটাই ভাবছি। মানুষ তো রে বাবা, সত্যিকারের বিড়াল তো নয় যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র গর্ত দিয়ে ঢুকে কাজ উদ্ধার করে চলে যাবে, পালাবে না। কাল মজনতলি এলে ধরা পড়বি। হ্যাঁ বলো।
কি কোথায়? এক্ষুনি যাচ্ছি আমরা। বোমস্কট কোথায়? এক্ষুনি আসতে বলো, আর মুকেশকে ইমিডিয়েটলি সব ওখান থেকে। 5 নম্বর ওয়ার্ডের বাইরে মন্দিরটায় বিগ্রহের পেছনটা কালো ব্যাগ দেখা গেছে এই মাত্র, সম্ভবত ওটা এক্সপ্লোসিভ আছে, চলো কুইক।
রাহুলকে দেখছি না সকাল থেকে,
কোথায়? তোমার কাছে রিপোর্ট করেনি?
না, আমিও দেখছি না স্যার। মেডিকেল ইমার্জেন্সি বলে ছুটি নিয়েছিল ফেরার পর থেকে, আজ সকালে রিপোর্ট করার কথা, খোঁজ নিচ্ছি আমি। স্যার আমরা যাই ওখানে
এক্ষুনি। উই নিড হিম হিয়ার রাইট নাও।
দময়ন্তী একটু আড়ালে গিয়ে সৌভিকের নাম্বারটা ডায়াল করল।
আরে হ্যাঁ ম্যাডাম।
আরে রাখো সব, খবরটা দাও।
হ্যাঁ।
আর কোথায়?
পেয়ে গেছি কোঅর্ডিনেটস।
কোথায়?
একটা হোটেলের লোকেশন দেখাচ্ছে ম্যাডাম।
ঠিকানাগুলো মেসেজ করো এক্ষুনি।
রাইট হবে ম্যাডাম, রাইট হবে।
লাস্ট লোকেশন কোথায় বললে
ম্যাডাম?
কোথায়?
সৌভিক যা বলল শুনে দময়ন্তীর মতো পোড়খাওয়া অফিসারও থমকে গেল কিছুক্ষণের জন্য। তারপর সম্বিত ফিরে পেয়ে রাস্তায় নেমে একটা হলুদ ট্যাক্সি ধরল।
পার্ক স্ট্রিট এক্ষুনি। পালাতে পারবি না তুই। দিস ইজ হাউ আই ন্যাব ইউ লিটল ব্রাদার।
রাহুল হোটেলের বিল চুকিয়ে দিয়েছিল আগেই, সুটকেস গোছাতে যেটুকু সময় লাগে, তবে সময় খুব কম, এখনই বেরোতে হবে। পরিস্থিতি এত দ্রুত বদলাবে সেটা আঁচ করা যায়নি একেবারেই। যাকে প্ল্যান বি বা প্ল্যান সি সব সময় রেডি থাকে। এমন সময় কোথায় অ্যালার্ম বেজে উঠল উচ্চ গ্রামে। রাহুল চমকে উঠল, এ তো ফায়ার অ্যালার্ম বাজছে মনে হচ্ছে, এ আবার কি উটকো ঝামেলা। একটু পরেই ঘরের বেল বাজলো।
স্যার ঘর খালি করতে হবে, ইমার্জেন্সি, ইমার্জেন্সি, ঘর খালি করতে হবে।
ইমার্জেন্সি, ইমার্জেন্সি, ইমার্জেন্সি।
পালানো টেনশনের সঙ্গে উটকো আকস্মিকতা যোগ হয়ে রাহুলের সতর্কতা এক মুহূর্তের জন্য শিথিল হয়ে গেছিল। ওই একটা মুহূর্তই হয়ে গেল লৌহ বাসরের ছোট্ট ছিদ্র। হতবুদ্ধি রাহুল তড়িঘড়ি করতে গিয়ে দরজা খুলতেই ধাক্কা মেরে ঘরে ঢুকে এলো দময়ন্তী, হাতে উদ্যত রিভলভার।
গেম ওভার লিটল ব্রাদার।
আবেগের তোড় সামলাতে সামলাতে দময়ন্তী মাঝে মাঝেই কেঁপে উঠছিল, কিন্তু বাইরে সেটা প্রকাশ হতে দেওয়া চলে না। দৃশ্যত দময়ন্তীর শরীর ধনুকের ছিলার মতো টানটান, মুখের একটা পেশিও কাঁপছে না, কিন্তু ভিতরে ভিতরে সে এক সর্বনাশী নদীর ভাঙন কূলে দাঁড়িয়ে একের পর এক বালির বস্তা ফেলে যাচ্ছে। মনে মনে শুধু একটাই প্রশ্ন, কেন কেন কেন, ওয়াই হিম?
ঘুঁটি দারুণ সাজিয়েছিলি, বোরের চাল, ঘোড়ার আড়াই পা, কিন্তু সব সামলাতে গিয়ে মন্ত্রী অরক্ষিত হয়ে গেছে। কিস্তিমাত হতে হতেও হলো না।
কি বলছো কিছুই বুঝতে পারছি না।
বুঝিয়ে দিচ্ছি। 1990 সালের 30 মে রাতে আমতলার মাঠে গাড়ি থামিয়ে সুনিতা দেওয়ান, ঝুমা চৌধুরী আর শিবানী মণ্ডলকে ধর্ষণ করেছিল একদল দুষ্কৃতী। কিন্তু এই তিনজন ছাড়াও সেদিন মারা গিয়েছিলেন আরও একজন, এদের গাড়ির ড্রাইভার অবনী দত্ত। সারা দেহে মোট 43টা জখম ছিল।
জ্ঞান চক্ষু খোলার জন্য ধন্যবাদ, তবে এগুলো তো ইন্টারনেট ঘাটলেই জানা যাবে। তুমি কি বলতে চাইছো?
এরপর যেগুলো বলবো সেগুলো কিন্তু ইন্টারনেটে নেই। সেই আমতলার কেসটা নিয়ে ডক্টর অমিতা হাজরা একটা বই লিখেছিলেন। তৎকালীন সরকার বইটা চেপে দিয়েছিল অবশ্য, খুব অল্প কিছু কপি এদিক ওদিক রয়েছে। বইটায় প্রয়াত অবনী দত্তের স্ত্রী মধুমিতা দত্তের একটা ছোট্ট ইন্টারভিউ ছাপা হয়েছিল। সেখানে তিনি তার বাচ্চার কথা উল্লেখ করেন। বাচ্চাটার বয়স তখন 6। অবশ্য তখনও মধুমিতা দত্তের দ্বিতীয় বিয়ে হয়নি, সেটা হয় আরো 1 বছর পর। যাকে বাচ্চাটার বয়স এখন হিসেব করলে দাঁড়াচ্ছে কত বলতো, 29 না?
রাহুলের দৃষ্টিতে অস্বস্তি লুকোনোর একটা চেষ্টা উঁকি মেরে গেল চকিতে।
তাতেও বা কি প্রমাণ হয়?
কমল সেনগুপ্ত, মানে খাতায় কলমে যার নাম এখন তোর বাবার নাম হিসেবে থাকে, তিনি অবনী দত্তের বন্ধু। তিনি পরে মধুমিতা দত্ত অর্থাৎ তোর মাকে বিয়ে করেন, ঠিক বলছি?
দারুণ ডিটেকশন, কিন্তু তারপর?
কত আর বলাবি, তবুও শোন। শম্পা চৌধুরী, ভিকটিম ঝুমা চৌধুরীর বোন, 95 সাল থেকে 2002 সাল অব্দি ইলুয়া হোমে রান্নার কাজ করতেন নীলিমা চৌধুরী, মানে শম্পা এবং ঝুমার মা। কাজেই মামনি হেমব্রম থেকে শম্পা ঝুমার মা নীলিমা চৌধুরীর সবার যোগসূত্র এক, ওই লিলুয়া হোম। এই শম্পা চৌধুরীর কাছেই তুই টিউশন পড়তে যেতিস, আর তাছাড়া ওই অ্যাসিড অ্যাটাক ভিকটিম তিয়াশা পৈলানের কয়েক প্যাট সিনিয়র না তুই?
সত্যি পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না জানতাম, আজ হাড়ে হাড়ে বুঝলাম।
কিন্তু আমি যে এখনো অনেক কিছু বুঝিনি রাহুল, এত কিছু কেন? এই দলের সঙ্গে যোগ দিলি বা কেন? কেন এত কাণ্ড করলি বলতো? 23 বছর আগের একটা ঘটনার প্রতিশোধ কি রাহুল এইভাবে নেওয়া যায়?
বাবার প্রতিশোধ নিতে চাইলে এত কাণ্ড করবো কেন? সবকিছু অসহ্য লাগছিল, তাই যা করার করেছি, স্বাভাবিক রিফ্লেক্সে করেছি। গায়ে যখন চুলকুনি হয় তখন স্বাভাবিক রিফ্লেক্সে স্বতঃস্ফূর্তভাবে মানুষ চুলকায় না, সারা শরীরটাকে চুলকায় না, সেরকম। তোমাদের মতো পলিটিক্যালি কারেক্ট ওয়েতে কোনো বদল আনতে গেলে
অনেক শতাব্দী শুধু হেঁটে যেতে হয়, শুধু হেঁটে যেতে হয়, আর তাতে একটাই মানুষের অনেক লাভ হয়, কার বলো তো? বলো বলো না, তুমি পারবে আমি জানি, বলো, চুপ করে থাকো না, বলো বলো। ফুসকার ওষুধ বেচে যে দোকানি তার, আর কারণ না। মুদ্রা কথা, যে লোকটা যে ভাষাটা বোঝে তাদেরকে সেই ভাষাতেই বোঝাতে হবে, আর মানুষ ভয়ের ভাষা বুঝে সব থেকে বেশি, কারণ এটাই তার প্রাইমাল ইনস্টিংক্ট, তাই কাজ হয় দ্রুত, প্রিসাইজ অ্যান্ড এফেক্টিভ। পৃথিবীটাকে বর্বরদের হাত থেকে কেড়ে নিতে গেলে খানিকটা বর্বরতা ফিরিয়েও দিতে হবে।
কিন্তু কি লাভ হলো এসব করে? সব শেষ তো, ধরা পড়ে গেলি।
শেষ শেষ ধরা পড়লাম কই? তুমি একা কেন এসেছো ভাবছো? আমি জানি না দময়ন্তী দি, শিশির এখনো অনেক দেরি, এখনো বাকিটা রয়েছে।
চিন্তা করিস না, খুব শিগগিরই তোদের সবাইকে একসঙ্গে বসিয়ে কথা বলবো, প্রমিস।
পুলিশের মুখে আলটপকা প্রেমিকের মতো প্রমিস চলে নাকি?
বেশ তুই বল তাহলে, তোর নিজের কথা তুই বল, এই দলে তোর এক্সাক্ট ভূমিকাটা কি সেটা জানতে পারি?
রাহুল এবার টান টান হয়ে বসল, অনেকটা বাতাস বুকে পুরে নিয়ে মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে বলল,
দময়ন্তী মুখার্জি, আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন? কার সামনে? তিনি সব থেকে বড় বিল্লি, মজুনতালি সরকার ওরফে আদি।
তুই?
এত অবাক হচ্ছ কেন?
তা কি করে সম্ভব? মানে এটা একটা উইমেন্স গ্যাং নয়?
না, আমরা সবাই এটাকে খুব সচেতন ভাবে গার্লস গ্যাং হিসেবে তুলে ধরতে চেয়েছিলাম। এই যে কনফার্মেশন বায়াসটা রয়েছে, সেটাকে হিট করাটাই আমাদের লক্ষ্য ছিল, সেটা পেরেওছি মনে হচ্ছে। কিন্তু প্রজেক্টটা প্রাথমিকভাবে আমারই ব্রেন চাইল্ড। কেমন হয়েছে বলো তো? দাঁড়িয়েছে তো ঝমঝমাট।
তুই আসল মজনতালি সরকার, মানে বাংলাদেশি নায়িকা বা শম্পা চৌধুরী নন?
আমরা সবাই মিলেই মজনতালি সরকার। দে প্লে দ্য মিউজিক, আই কন্ডাক্ট দ্য অর্কেস্ট্রা, অ্যান্ড দিস ইজ মাই ফিলহারমোনিক।
রাহুল এটা কি করে একজন পুরুষের ব্রেন চাইল্ড হতে পারে?
কেন হয় না, কেন? একটু ঠান্ডা মাথায় ভেবে বলো তো, এই সমস্যাটা শুধু আমার মা বোন প্রেমিকার সমস্যা, আমার নয়, আমার সমস্যা নয়। একজন পুরুষ হিসেবে আমি শারীরিকভাবে সুজান, লীনা বা তিয়াসার কষ্টটা নিতে পারবো না, পারবো না, কিন্তু আমারও তো কষ্ট হয়, আমার কষ্টটাও তো অসহ্য। আমি তো জন্মাবধি বোধ হওয়ার আগে থেকে এই কষ্টের অংশীদার, আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমি কিছু প্রমাণ করতে নামিনি, কারোর কাছে কিছু প্রতিষ্ঠা করার দায় বা ইচ্ছে কিছুই নেই আমার কাছে, আমার শুধু দায় নিজের কাছে, আমার উত্তরাধিকারীর কাছে, তাই এই আমার লীগ অফ শ্যাডোস।
দময়ন্তী থমকে গেল, উত্তর এলো না মুখে। দিন কয়েকের না কাটা দাড়িতে রাহুলকে অন্যরকম লাগছিল, চোখের তলার কালিটাও কি নতুন। দময়ন্তী টের পেল তার চোখের চাউনি নরম হয়ে আসছে। মায়া, বড় মায়া, নিজের গহীন ভিতরে হড়পা বানে শব্দ পেল
দময়ন্তী। ইকুয়ালিটি দিদি, ইকুয়ালিটি শুধু তোমরাই চাও, আমরা চাই না।
আর যখন ঘটনাচক্রে তুমি জানতে পারছো যে মজনতালী সরকার আসলে একজন পুরুষ, তখন তোমার মনে হচ্ছে এটা পলিটিক জাস্টিস নয়, একজন পুরুষ তোমাদের সহযোদ্ধা হতে চাইছে, এটা তোমার মনে হচ্ছে কেন?
এমন করে তো কেউ বলেনি অনেকদিন। খুব চেনা একটা মানুষ ঠিক এইভাবে কথা বলত, কাঁপুনি ধরছে দময়ন্তীর হাতে পায়ে, বুক ফাঁকা করে কি যেন একটা নেমে যাচ্ছে। ভেতরে জলের শব্দ অনুভব করল দময়ন্তী মুখার্জি, সেই জলের গভীরে একটা মুখ, রঞ্জন। রঞ্জন,
ফোনটা দে।
পকেট থেকে বের করার মুহূর্তেই মেসেজ ডেলিভার হবার টোন শোনা গেল। ঝটিতেই হাতে ফোন নিয়ে নিল দময়ন্তী।
ডিলিট করে দিয়েছি, খুঁজে পাবে না, আমার একটা মেসেজ পাঠানোর ছিল।
ডান, আমার কাজ।
কাকে মেসেজ করলি? লীনাকে? ও আছে তোর দলে?
রাহুল যেন মুহূর্তের মধ্যে অন্য মনস্ক হয়ে গেল।
সে আমার জন্য অপেক্ষায় বসে থাকবে, কিন্তু অপেক্ষার শেষ হবে না কোনোদিন। তাকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য।
না 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 না, কিন্তু আমার যে এখনো অনেক কথা জানা বাকি। কজন ভিকটিম আছে তোর দলে? সুচেতা দত্ত, তিয়াশা পৈলানি, এরাও কি তোদের অংশ? সবাই মিলে একসঙ্গে এই প্রজেক্ট মজনতালী কিভাবে অপারেট করছিস?
এই যে এতক্ষণে একটা দামি কথা বলেছ, প্রজেক্ট মজনতালী, কথার মতন কথা। এটা সমষ্টি, একক প্রচেষ্টা নয়। সমষ্টির বর্বরতার জন্য এক সমষ্টিকে রুখে দাঁড়াতে হবে। আমি না থাকলেও আমরা থাকবো, এই ভয়টা থাকবে, থাকা জরুরি। বাকি সবকিছুতে নো কমেন্টস।
আজকের প্ল্যানটা কি ছিল? মন্দিরের ওই ব্যাগটা নিশ্চয়ই ফাঁকা আওয়াজ, আবার একটা ফলস ফ্ল্যাগ, এতে কি লাভ হবে?
আমি নিজেই একটা ফলস ফ্ল্যাগ দমন্তি দিই। ভেবে দেখো, তোমার বোঝাচ্ছি, ভালো করে শোনো। হ্যাঁ, তোমার এখানে এখন আসার কথা তো নয় রাইট? পাক্কা মুকেশকে বাঁচানোর কথা, তাই না? তাহলে তুমি আমায় তাড়া করে এখানে এসেছো, নাকি আমি তোমায় এখানে এনেছি? ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো, ভাবো, 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 প্র্যাকটিস করো।
এসব কথায় অন্যরা ভুলতে পারে রাহুল, তোর দিদিকে এতটাও আন্ডার এস্টিমেট করিস না। তোকে ধরে ফেলেছে, বাকিদের ধরবো না এই কথা ভাবছিস কেন? কত দুদিন তুই মিথ্যে বলে ছুটি নিয়ে যেখানে যেখানে যার যার সঙ্গে কথা বলেছিস, যেসব সোর্সদের হ্যান্ডেল করেছিস, সবকটা লোকেশন মার্ক হয়ে গেছে। তুই এবার ঝেড়ে কাস ভাই, তাতে তোর সুবিধে আমারও সুবিধে। বল, তোদের ফান্ডিং করে কারা? প্ল্যান বল, প্ল্যান বল, ঝটপট।
সরি দিদি, মিত্রগুপ্তি শপথ নিতে হয় তো আমাদের, তাই বলতে পারবো না। তবে এটুকু বলে যাই, তুমি আমার দিদি, তুমি তো চিন্তা করো না, প্ল্যান মাফিক সব হবে, দেখতেই পাবে। আর তুমি তো জানো যে মজনতালীকে এখন এই শহরের প্রবল ভাবে দরকার, আর এই দরকারটা খুব একটা তাড়াতাড়ি ফুরোচ্ছে না। যতদিন না আমাদের দরকার ফুরোচ্ছে আমরা থাকব। এখনো বেশ কিছুদিন তোমাদের একটু জ্বালাবো, পারবে না আটকাতে, সেজন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। ভেরি সরি গো।
ক্ষমা? ক্ষমা চাইছিস তুই? ক্ষমার মর্ম বুঝিস? তোকে আমি নিজের হাতে তৈরি করতে চেয়েছিলাম রাহুল, তুই আমাকে বিট্রে করেছিস। তুই বিশ্বাসঘাতক! দময়ন্তী দি কি করতে পারে কোনো ধারণা নেই তোর। আমি জানি তুই চাইলেও আমায় অ্যাটাক করতে পারবি না, আর সেটাই আমার সব থেকে বড় হাতিয়ার হবে। তোকে ধরেছি, তোর টোপ নিয়ে একে একে সবাইকে ধরব, কেউ বাদ যাবে না। মার্ক মাই ওয়ার্ড।
দময়ন্তীর ডান হাতকে রিভলভার স্পর্শ করতে দেখে রাহুলের ঠোঁটে একটা ম্লান হাসি জাগল।
আমার যাবজ্জীবন পাপাশি হলে তুমি আমার মা বাবাকে দেখবে একটু দময়ন্তী দি, নাকি তুমি আমায় গুলি করবে দিদি?
এর ঠিক পর মুহূর্তেই ফিজিক্সে যাকে বলে টেম্পোরাল ভেলোসিটি, সেই জিনিসটার বোধে দময়ন্তী সম্ভবত সামান্য নড়ে গিয়েছিল, কিংবা রাহুল হয়তো পকেট থেকে পিস্তলটা একটু বেশি দ্রুত বেগে বের করেছিল। দময়ন্তী চোখের পলক ফেলার সুযোগ পেল না।
রাহুল,
তার বিমুহ দৃষ্টির ওপারে রাহুল নিজের রগে পিস্তল ধরে ট্রিগার টেনে দিল।
কি করলি তুই? আরে কোথায় সবাই?
মেসেজটা পেয়ে খানিকক্ষণ বিউহল হয়ে রইল লীনা। আননোন নাম্বার, দুটো মাত্র শব্দ, দেখা হবে, কিন্তু চোখ বুঝে বলে দিতে পারে এটা কার নাম্বার। কাঁপা কাঁপা হাতে মেসেজের গায়ে হাত পোলাল লীনা। এতদিনের অপেক্ষা, এত অভিমানের পর কত দূরান্ত থেকে ভেসে এসেছে এমন অক্ষর। লীনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, বুকের ভেতর প্রচন্ড ভূমিকম্পে উপড়ে যাচ্ছে গাছপালা, ভেঙে পড়ছে ঘরবাড়ি, উন্মাদ প্রলয়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একের পর এক সভ্যতা। লীনা ডায়াল করল। পার্ক স্ট্রিটের হোটেলের ঘরে নিস্তব্ধতা ছিঁড়ে একটা ফোন বাজছে, একবার দুবার। দময়ন্তী বিউহল ভাব কাটিয়ে হাতে রাখা ফোনটা দেখল, সেভ করা নাম। আরেকবার ফোন বাজতেই ধরে ফেলল সে।
হ্যালো হ্যালো
হ্যালো
হ্যালো
হ্যাঁ, আপনি কি বলছেন?
এসিপি দময়ন্তী মুখার্জি, তুমি যাকে চাইছ সে আর নেই।
নেই মানে আপনার মানে কলকাতাতে নেই এখন? আপনার কাছে ফোনটা ওর
এখানে না, কোথাও নেই। রাহুল
কি বলছেন, কোথাও নেই? আপনি কি রাহুল বলছেন?
সুইসাইড করেছে। লীনা, তুমি হয়তো জানো না, বা জানো আমি জানি না, আমি রাহুলি মজনতালি সরকার, এই প্রজেক্টটা ওর ব্রেন চাইল্ড। শোনো 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 শোনো, আমার মনে হলো তোমার জানা দরকার, তাই আমি আমি জানি না, আমি 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 সত্যি জানি না আমি আর কি বলবো, বাট এটাই সত্যি। আমি পরে তোমার সাথে কথা বলছি।
ফোনটা কখন হাত থেকে পড়ে গেছে লীনা সেটা টের পায়নি। সাময়িক বিহ্বলতা কাটিয়ে অনেক দিনের পুরনো বুনো রাগ ঠেলে উঠছে ভেতর থেকে।
আমি তোমায় ভরসা করেছিলাম, কি করলে তুমি রাহুল, কি করলে তুমি, আমার কথা একবারও ভাবলে না, তুমি পারো না জান, তুমি পারো না এইভাবে সমস্ত কিছু শেষ করে দিতে, কিভাবে পারলে তুমি? আমি তো পারি সেদিন, আমি তোমারই করতে, তুমি পারলে কি করে? কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবো না, নেভার নেভার। মা 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 নট অল মেন, না নট অল মেন, সবাই বিশ্বাসঘাতক, সবাই বিশ্বাসঘাতক, ইয়েটিউ ইয়েটিউ। রাহুল
কান্নার তোড়ে কথা বুঝে আসে, বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় গুমরোতে থাকে লীনা দাশগুপ্ত। সন্ধে নামছে, শহরের যান চলাচল ধীর হতে শুরু করেছে। দিনের কাজ শেষে সবাই ফিরছে তাদের প্রিয়জনের কাছে। প্রিয়জন, যে শব্দটার মানে আজকের পর থেকে পাল্টে যাবে দময়ন্তীর কাছে, লীনার কাছে, আরো কয়েকজনের কাছে। জানি না মুকেশ কি করছে এখন। জেলের মধ্যে মুকেশের জন্য বরাদ্দ হয়েছে নতুন একটা ঘর। সেই ঘরের একমাত্র জানলার দিকে তাকিয়ে ভয়ে আতঙ্কে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর তো কিছুই করার নেই তার। কিন্তু আতঙ্কের কারণ রয়েছে কি? কাল 12ই সেপ্টেম্বর, বরুণ বিশ্বাসের জন্মদিন। মজনতালী সরকার নামক সেই ঝড়ের দৌরাত্ম্য নিশ্চয়ই এখানেই শেষ। ও সরি সরি, এক মিনিট, একটু ফোনটা ধরে নি। হ্যালো, কে বলছেন? কে বলছেন?
মজনতালী।
কে বলছেন?
মজনতালী সরকার।
হোয়াট?
সানডে সাসপেন্সে শুনছিলেন মজনতালী সরকার, রচনা রোহান রায়, অডিও নাট্যরূপ আনন্দরূপ চক্রবর্তী ও সৌমিত দেব, গল্প পাঠে ঋতব্রত মুখোপাধ্যায়, অমিতাভ দেবেশ চট্টোপাধ্যায়, দময়ন্তী আভিরি সিংহ রায়, মজনতালী মির্চি অয়ন্তিকা, রাহুল জিৎ সুন্দর, সৌমিলি দোয়েল রায় নন্দী, লীনা দাশগুপ্ত এবং ইপ্সিতা, শিরিন দীপশিখা মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা ঝিলিমিলি দাস চক্রবর্তী, সম্পূর্ণা জয়িতা বিশ্বাস, লীনার মা এবং অপর্ণা শর্মিতা বিশ্বাস, লীনার বাবা এবং বেঞ্জামিন বৈজয়ন্ত চক্রবর্তী, সুচেতা নিউজ রিডার এবং অফিসের রিসেপশনিস্ট শিরিন পাল, অন্যান্য চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, কুণাল বসু ও আনন্দরূপ চক্রবর্তী। শব্দগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও কলকাতা। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সায়ন গঙ্গোপাধ্যায়। মিক্সিং ও মাস্টারিং অজিত প্রসাদ। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহকারী পরিচালনা আনন্দরূপ চক্রবর্তী ও রণদীপ নস্কর। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। সূত্রধার ও মির্চির তরফ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। সমগ্র প্রযোজনা মজদুর ইউনিয়ন। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ।